This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও ফ্যামিলি 9.2। আর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মানে জীবনের গল্প। তো আজকে জীবনের গল্প বলার জন্য কি আমার সঙ্গে রয়েছে, তার সঙ্গে আমরা পরিচিত হব, ইনফ্যাক্ট সে আমার সামনেই রয়েছে এই মুহূর্তে। তার আগে আপনাকে বলতে চাই, আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এছাড়া ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, যিনি আমার সঙ্গে রয়েছেন চলুন তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ শাকিল।
মোহাম্মদ শাকিল, পুরো নামটা?
আমার নাম সৌরভ আহমেদ শাকিল।
সৌরভ আহমেদ শাকিল, মানে সবাই কি শাকিল নামে ডাকে?
জি, আমাকে বাড়িতে সবাই শাকিল নামে ডাকে, আর স্কুলে কিছু সংখ্যক বন্ধু আর কি সৌরভ নামে ডাকতো।
সৌরভ নামে ডাকতো,
মজা করে সেটা।
আচ্ছা, আমরা সাধারণত যেটা করে থাকি হ্যালো 8920 তে, প্রথমত আপনার বয়স, কোথায় জন্মেছেন, এগুলো একটু বেসিক জিনিসগুলো একটু জানি।
জি অবশ্যই, আমার বয়স সাধারণত 24 বছর।
সাধারণত 24 বছর?
জি, অ্যাবসলিউটলি 24 বছর।
24 বছর?
আচ্ছা। আর আমার ভাই বলায়।
বলাতে?
হ্যাঁ, বরিশাল বিভাগ আমার।
বরিশাল?
হ্যাঁ, বলা সদর থানা রাজাপুর ইউনিয়ন, আমার বেড়ে উঠছে ওখানেই।
বরিশালের লোকজনের নাকি একটু নেপোটিজম বেশি, মানে স্বজনপ্রীতি বেশি, মানে ধরেন কিছু একটা থাকলো সুযোগ আছে সেক্ষেত্রে এলাকার লোকজনকে বেশি প্রেফার করে, বা কথাটা কি?
আমিও শুনছি, জাস্ট আপনার মতো আমিও শুনেছি, কতটা সেটা হয় তো এখনো দেখি নাই, দেখতে পারি নেক্সট ডে কখনো যদি।
এটা এটা আমার আমার জীবন দশায় কিছুটা হলেও সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু সে ঘটনা অন্য একদিন বলবো, আজকে বলবো না। বাট এটা ভালো, এলাকার লোক এলাকার লোকজনকে দেখবে না তো কে দেখবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, আমরা সে গল্পে না হয় নাই বা গেলাম, আমরা একটু আপনার জীবনের গল্প থেকে শুরু করতে চাই। ছোটবেলা থেকে যতটুকু মনে আছে ওখান থেকে শুরু করুন, আমরা পুরোটাই শুনবো নিঃসন্দেহে।
যে আমার বাড়ি যেহেতু ভোলা রাজাপুর ইউনিয়নে, আর বাড়িটা গ্রামের বাড়িতেই, গ্রাম অঞ্চল আমাদের রাজাপুর ইউনিয়ন, ওখানেই বেড়ে ওঠা আমার ছোট থেকে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 4 ভাই বোন, 1 বোন, আমি সবার বড়, আমরা 3 ভাই।
আচ্ছা, তো বাবা কি করতেন?
আমার বাবা বিডিআর চাকরি করতেন, সেই সুবাদে নেত্রকোনায় ছিলাম 5 বছর বয়স থেকে।
ওকে, বাবা বিডিআর ছিলেন, আর আপনারা ভাই বোন, যেটা বুঝলাম 4 ভাই বোনের মধ্যে আপনি বড়।
আমি সবার বড়। আচ্ছা,
বাবা কি বিডিআর সৈনিক ছিলেন?
হ্যাঁ, বিডিআর এর লান্স নায়ক ছিলেন।
লান্স নায়ক ছিলেন, ওকে।
তো আব্বুর চাকরির সুবাদে আমরা নেত্রকোনায় থাকি, নেত্রকোনা থাকার পরে নেত্রকোনা থেকে চলে আসি, তখন হয়তো আমি কিছুই বুঝি না, তত একটা বুঝি না, এইটুকু বুঝতাম যে কিছু মেয়েদের সাথে খেলা করতাম বা ছেলেদের সাথে খেলা করতাম, ওদের নামগুলো মনে আছে মাত্র, কিন্তু নেত্রকোনার কোনো স্মৃতি আমার মনে নেই।
আচ্ছা,
অবশেষ চলে আসি আমাদের দেশের বাড়িতে ভোলার রাজাপুরে, রাজাপুরে বসবাস করি। আম্মু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল ছোটবেলা, যেটুকু যতটুকু মনে আছে কি।
আচ্ছা,
মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা থেকে পড়া শেষে এক স্যার বললো যে ওর তো মেধা ভালো, ওরে স্কুলে ভর্তি করে দেন। তখন আমাদের এলাকায় একটা স্কুল আছে প্রাইমারি, গ্রামের বাড়িতে সাধারণত যেটা হয় যে কিন্ডারগার্টেন বা অন্যান্য ইয়ে থাকে না, সেখানে প্রাইমারিতেই প্রথম স্টার্টিং করি।
জি,
তো দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করি,
একবার ডিরেক্টলি
ডিরেক্টলি দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করি। দ্বিতীয় শ্রেণীতে পড়া যখন শুরু করি, তখন তৃতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা আসে, দ্বিতীয় শ্রেণী বার্ষিক পরীক্ষার সময় আমি পরীক্ষা দিই এবং ইয়ে হয় আর কি, নাম্বার 1 হয়, রোল নাম্বার,
মানে প্রথম হন।
হ্যাঁ, প্রথমই। আর ওই স্কুলটার নাম হলো কন্দকপুর রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয়। তো আমি অনেক ছোট ছিলাম তখন, তো আমার এক বড় ভাইয়ের সাথে, উনি পড়তেন 4-এ, ওনার সাথে গিয়ে বসছিলাম একদিন থ্রিতে উঠেই,
থ্রিতে উঠে ক্লাস 4-এ গিয়ে বসছে।
হ্যাঁ, 4-এ গিয়ে বসছিলাম, ওনার নাম মাইনুদ্দিন। তো উনি কি করছে, ওনার সাথে বসার পরে একটা ওই কবিতা দিছিল, মানে ছড়া বলে যেটারে, ওই ছড়াটা দিছিল হেড স্যার, ওনার নাম ছিল আবুল এস এম।
ওকে,
হ্যাঁ, আমার শ্রদ্ধেয় শিক্ষক। তো উনি দিছিল ছড়াটা, তো উনি জানে না যে আমি 4-এ না 3-তে। তো ছড়াটা সবারই জিজ্ঞাসা করছে, আমি দাঁড়াইছি, আমি আর বলতে পারিনি, বলতে পারিনি, সেই জন্য স্যার কি জন্য জানি প্রচুর রাখছিলেন, এমন মার দিছিল আমাদের
ছোট মানুষ পড়ে আর জীবনে কোনোদিন উঠবো না,
ছোট মানুষ, ওখানে মাইকে একদম পড়ে গেছিলাম। তারপর দিন জ্বর, স্কুল আসতে পারিনি। তারপরে অবশ্য আমার এক আপু ছিল, আপু স্যারের সাথে ওটা নিয়ে অনেক ইয়ে করছে, ছোট মানুষ তো, জ্বর চরে কেন মারলেন, আপনার স্কুল দেবো না, এই সে। পরে আবার স্যার বাসা থেকে কুলে করে নিয়ে আসতো।
ওকে ওকে,
তো এত ছোট ছিলাম আর কি তখন, তখন পড়া শুরু করছি।
জি,
তো তারপরে পড়ালেখা শেষ করে অলরেডি এই বৃত্তি দিলাম, আর ফেল করেন আর পাশ করেন
সিক্সে
উঠতেই পারবেন। তো পরে সেখান থেকে আমি সিক্সে উঠলাম, সিক্সে উঠলাম, সিক্সে উঠার পরও কোনো সরকারি স্কুলে সৌভাগ্য হয় নাই, যেহেতু আব্বু অনেক দূরে থাকে আর আম্মু গ্রামের বাড়িতে আমাদেরকে নিয়ে থাকে, আমি বড় ছেলে, তো শহরের বাড়িতে যাওয়া সম্ভব না যেহেতু আমি ছোট, তো আমাকে ওখানেই ভর্তি করা দেয় ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়, আমাদের এলাকার স্কুলের নাম।
ওকে,
সেখানে আমি ভর্তি হই, ভর্তি হওয়ার পর পড়ালেখা শুরু করি। তো যখন আমি সিক্সে উঠি তখন আমি স্টুডেন্ট হিসেবে খারাপ হয়ে যাই, মানে তত একটা ভালো করতে পারি না, রেজাল্ট নিজেরই হয় না। কি জন্য, আমার যখন ছোটবেলা পড়াইতো তখন স্যাররা স্কুল থেকে প্রশ্ন আইনা দিয়ে পাশ করাইতো
ছোটবেলাতেই।
হ্যাঁ, মেধা ভালো ছিল কিন্তু সেটা কাজে লাগাইতে পারি নাই, বা আমার স্যাররা যারা পড়াইছে তারাও কাজে লাগাই নাই।
ওকে, ক্লাস 6 উঠে সেটা বন্ধ হয়ে যায়।
হ্যাঁ, 6 উঠে সেটা বন্ধ হয়ে যায় আর নিজের ভিতরে একটা ইয়ে আসে যে না এরকম তো ঠিক না, পরে নিজে যতটুকু পারতাম ততটুকুই। তখন আমার এক থেকে যেখানে যে ছেলেটা এক রোল নাম্বার প্রথম হতাম ক্লাসে, সেই ছেলেটা 9 চলে যাই।
ওকে ওকে,
পরে সেখান থেকে পড়ালেখা শুরু করি, পড়ালেখা করতে করতে মানে মোটামুটি আগাই 8 উঠি, 8 উঠার পরে বৃত্তি দেই। বৃত্তি দেওয়ার পরে কখনোই সম্ভব হয় না বৃত্তিতে কোনো ইয়ে করা, বা যে ছেলে 9 থাকি একটা গ্রামের স্কুলে তাহলে সে তো বৃত্তি পাওয়া তো দূরের কথা, পাশ করাই কঠিন হয়ে দাঁড়ায়। তো এসএসসিতে একবার খারাপ করি, রাজনীতি করতে পারবো, মানে আমি যখন ক্লাস 10 উঠি তখনই আমার ভিতরে রাজনীতি ঢুকে যায়। আমার কাকা আবার একজন রাজনীতিবিদ,
আচ্ছা,
সেখান থেকে আমার ভিতরে একটা রাজনীতি ঢুকে যায়,
নেতা হওয়ার শখ জাগে।
হ্যাঁ, নেতা হওয়ার শখ জাগে, সবাই ভাষণ দেয়, বক্তৃতা দেয়, আমিও দেবো। তো অনেকটাই শিখছি কাকার কাছে, বা 10 বছরই দিয়েছি অনেক, মানে রাজনৈতিক বক্তৃতা, ওই রাজনীতির কারণে কিন্তু পড়ালেখাটা খারাপ হয়। পরে তারপরের বার আবার ওই যে ইয়া বলে ফর্ম ফিল আপ বলে আর কি, এক সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করায় পরীক্ষা দেওয়ায়।
ওকে,
পরীক্ষা দেওয়ার পরে আমি রেজাল্ট ভালো করি, মানে পাস করি।
সেকেন্ড টাইম আমি পাস করি।
পাস করার পর ভোলা সরকারি কলেজে ভর্তি হই।
ভোলা সরকারি কলেজে?
হ্যাঁ, ভোলা সরকারি কলেজে পড়ালেখা করি, ইন্টারমিডিয়েট রেজাল্ট এসএসসি থেকে অনেক ভালো করি। ভালো করার পরিপ্রেক্ষিতে আমার আব্বু বলতেছে ঠিক আছে, যেহেতু রেজাল্ট ভালো করছে বা এক্সচেঞ্জে পাস করছে তো অনার্সের জন্য ট্রাই করো। তখন আমাদের সময় এত পয়েন্ট ইয়ে ছিল না যে এত পয়েন্ট লাগবে, বাকি 7 প্রয়োজন ছিল দুইটা মিলিয়া, আর আমার দুটোটাই 7 উপরে হয়েছে।
আচ্ছা,
মানে স্টুডেন্ট তত ভালো না, তো 7 আমার কাছে অনেক কিছু ছিল, আর সে সময় কিন্তু 7 অনেক।
জি,
তো আমার ভোলা সরকারি কলেজ থেকে পাস করার পরে আমি আবার ভোলা সরকারি কলেজে সোশ্যাল ওয়েপারের জন্য ইয়ে করি,
সমাজ কল্যাণ।
হ্যাঁ, পরে আমি সমাজ কল্যাণ সাবজেক্টটা পাই, পাওয়ার পরে আমি ভর্তি হই ওখানে, ভর্তি হয়ে পড়ালেখা করি, আব্বু দেশে আসে, এর ভিতরে একবার নিজেই কাউরে না জানে সেনাবাহিনীতে দাঁড়াই,
মানে সেনাবাহিনীর সোলজার।
হ্যাঁ, সোলজার হিসাবে আমি দাঁড়ালাম সেনাবাহিনীতে, সেনাবাহিনীতে আব্বুরে না জানাই দাঁড়াইছি, চাকরি হলো। রাত্র 11:30 দিকে আব্বু আমাকে নিয়ে দুটো থাপড় দিল উপর থেকে আর নামায় নিয়ে আসলো ওখান থেকে,
মানে আমি ঠিক বুঝলাম না,
মানে এফলেটলি আমাকে সেনাবাহিনীতে যাইতে দেবে না, দুটো থাপড় দিল, মানে স্বাভাবিকভাবেই নামায় নিয়ে আসো, তোমার জন্য এই চাকরি না। আমার বলতেছে তোমার জন্য এই চাকরি না, তুমি পারবে না বাবা, আমি কানতে কানতে চলে আসছি। তারপর বলতেছে যে তুমি আমার চাকরি করতে দিবা না, তোমরা চাকরি করবা, আমার চাকরি করতে দিবে না। আব্বু বলতেছে তুমি তো সমাজ কল্যাণে ইয়ে করতেছো, অনার্স করতেছো, তোমার সাথে ভালো জায়গায় চাকরি হবে, আমি চেষ্টা করবো।
আচ্ছা,
পরে আমি চলে আসছি সেখান থেকে, ওখানে আর যাওয়া হলো না। আমার কাকা যিনি রাজনীতি করতেন উনি বলতে আসছে পোলাপান তো বাড়িতে বসে থেকে লাভ নাই, চাকরি বাকরিতে চলে যাক। এর ভিতরে আমার 18 পূর্ণ হয়ে গেল।
আচ্ছা,
আমার একটা চাচাতো ভাই আর একটা ফ্রেন্ড পুলিশে দাঁড়াইলো।
জি,
তো স্বাস্থ্য ভাইটা দাঁড়ানোর পরে ওর চাকরি হলো, আর একটা ফ্রেন্ড ছিল সোহেল ওরও চাকরি হলো, এবার আর আমার চাকরি হলো না, অথচ 3 একসাথে দাঁড়াইছি।
মানে তখন আপনি দাঁড়িয়েছিলেন? ওকে,
তখন আমার বলতেছে তুমি সবার ছোট, তুমি পরের বার চাকরি করো, এবার না। তা আমি ওই কাকার সাথে,
মানে আপনি বাবার কাছ থেকে মার খাবার পরেও আবার পুলিশের জন্য ট্রাই করেছেন?
হ্যাঁ।
ওকে,
পুলিশের জন্য ট্রাই করছি, পুলিশ এটা হলো 2010
2010
প্রথম দিকে,
2010 প্রথম দিকে
জানুয়ারির দিকে। তো লাস্টে আমার চাকরি আর হইলো না, আমি খুব মানে কষ্ট নিয়েই মাঠ থেকে চলে গেলাম। আর আমার কাকা যিনি রাজনীতি করে ওনার সাথে মানে প্রচুর বকাবকি করার পরে আমার কাকা বললো যে তোমার নেক্সটে দিয়ে দেবো, সমস্যা নেই। পরে চলে আসলাম, আসার পরে এরই 2 পরে আবার নিয়োগ, নিয়োগ দেওয়ার পরে 2010 আমি পুলিশে ভর্তি হলাম।
2010 পুলিশে ভর্তি হয়ে গেলাম।
পুলিশে ভর্তি হওয়ার পরে আমাদের হঠাৎ করে মানে 1 মাথায় ডাক আসলো যে
বাবা কি বললো এটা ভর্তি,
আমার বাবা যাইতে দেবে না। কিন্তু আমার কাকা বলতেছে যে বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে, বা রাজনৈতিক অবস্থা খারাপ, চারিদিকের দিয়ে দেই, ওখানে থাইকা নিজের অনার্স কমপ্লিট করুক আর ডিগ্রি কমপ্লিট করুক, একটা করবে।
আচ্ছা,
আমার কাকার আর আমার তো ওই যে স্বাস্থ্য ভাই যেটা সবচেয়ে কাছে ছিল সাথে ছিল সব সময়টা চলে গেছে, আমার যেতেই হবে যেভাবে হোক।
আচ্ছা,
কিন্তু আমার স্বাস্থ্য ভাইটা যাওয়ার পরে আমার বলতেছে যে আইসো না, তোমার দিয়ে সম্ভব না, তুমি একটু শখিন,
খুবই টাফ জব।
হ্যাঁ, পরে আমি ট্রেনিং এ যখন ডাক আসলো চলে গেলাম ট্রেনিং এ।
আচ্ছা,
ট্রেনিং এ যাওয়ার পরে ট্রেনিং করলাম, ট্রেনিংটা অনেক অনেক কষ্টের, যেটা আবার 10 দিন সময় দেয়, 10 দিন সময় দিয়েছে। আমি আমার ইয়ে পড়লো বরিশালে, ফার্স্ট বরিশাল জেলা,
বরিশাল জেলায় পড়লো পোস্টিং।
অবশেষে গেলাম, যাওয়ার পরে দেখি না চাকরি মোটামুটি ভালো করতেছি, তো মাঝখানে হঠাৎ করে ওই আমাদের বলে ডেপুটেশন, মেহেন্দিগঞ্জ থানা নামক একটা থানা আছে বরিশালে, ওই জায়গায় ডেপুটেশন পাঠিয়ে দিল আমার।
মানে মানেটা কি ডেপুটেশন?
মানে আমরা বললাম SAF ফোর্স।
আচ্ছা,
মানে আমরা বললাম গিয়ে ওই যে লাইন বলে এটাকে, জেলার স্পেশাল ফোর্স গুলো যেটাকে বলা হয় যে লাইন, যে লাইনে থাকি ওখান থেকে আমাদের বিভিন্ন থানায় যদি ফোর্স প্রয়োজন হয়
তাহলে তারা কল করে।
হ্যাঁ, ওই ওসিরা আমাদের এসপির কাছে আর কি রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করার পরে কিছু ফোর্স লাগবে তো সেখানে পাঠায়।
আচ্ছা,
তা আমাকে পাঠিয়ে দিল মেহেন্দিগঞ্জ থানায়। তো ওই মেহেন্দিগঞ্জ থানার ওসি ছিলেন গাজ্জি আলীরা, উনি আমাকে খুব ভালো জানতেন। তো ডেপুটেশন আমাদের সিস্টেম হলো 2 মাস, কিন্তু আমাকে উনি রেখে দিয়েছেন অনেকদিন।
আচ্ছা,
তো পরে যাওয়ার পরই আমার পরিচিত হয় মেহেন্দিগঞ্জ থানায় আমাদের এলাকার একটা বড় ভাই, উনি আবার DSB তে আছে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, তো ওটাতে আছে। উনি আমাকে বললো যে তুই তো আমার দেশি ছোট ভাই, তুই বলে করি বলে আর কি, তা আস আমার সাথে ঘুরে টুরে দেখ মেহেন্দিগঞ্জ বিভিন্ন। যে একটা কথা বলছিল যে ডিপার্টমেন্টে আসতে চালাক হতে হবে, আর চালাক হইতে হলে একটা সিঁড়ি লাগবে, কিন্তু নামাই হইতে পারবা না।
আচ্ছা,
তো উনি আমার মানে বুঝাইতে চেয়েছে যে উনি আমার সিঁড়িটা হিসেবে কাজ করবে। তো বেশ ভালো, ওনার নাম হলো রুহুল আমিন। তো উনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতো মেহেন্দিগঞ্জের, যেহেতু উনি ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চে চাকরি করে, তো ওনার কাজটাই হলো বিভিন্ন সংগ্রহ করা বা ঘুরে ইয়ে করা। তো উনি নিয়ে ঘুরতো, আর আমার ওই গাজ্জালি স্যার উনি আমাকে বলছে যে ইয়া করছে ওই যে মানে মেহেন্দিগঞ্জে একটা আছে মেডিকেল আছে, উপজেলা যেটা মেডিকেল, ওইটার ভিতরে বলছে যে ওখানে তো কিছু মানে বিভিন্ন মাদকা দ্রব্যের হয়, তো যদি পারো তো এগুলো একটু ধরো। আমার ফোন দিচ্ছে হাসপাতালের মানে যে ডাক্তার আছে বড় ওনার জানি কি বলে, উনি ফোন দিছে একটু কষ্ট করে দেখো, তোমার তো বয়স কম, অনেকেই জানে না যে তুমি পুলিশ, তুমি হয়তো এই কাজটা করতে পারবে। তা আমি ওখানে ইয়ে করতাম, তো হঠাৎ করে একদিন রুহুল আমিন ভাই বলতেছে আমারে যে শাকিল এক কাজ কর, এই বাসায় যাবি চল, সামনে একটা বাসা দেখে আমার বলতেছে। আমি বলছি কেন, চল এই বাসায় যাই। পরে আমি বলছি যে না, আমি এখানে যে কাজ আসছে সেই কাজটা করি, ওই আমি বাসায় যেতে পারবো না, হাসপাতালের পেছনেই একটা বাসা।
আচ্ছা,
তো পরে চলে আসছি ওই জায়গা থেকে রাগ করে, ওনার সাথে রাগ করে আসার পরে উনি বলতেছে যে ইয়ে করছে চলে আসলি তো বিশাল একটা কিছু মিস করলি। আমি বলতেছি কেন, কয় আমি তো ভাবছিলাম তোর ওই বাসায় বিয়ে করাবো, যে বাসাটা তোরে দেখেছি।
ওকে,
পরে আমি বলতেছি যে বাসাটা আমরা দেখেছেন ওই বাসায় বিয়ে করাবেন? পরে আমি বলছি যে না সম্ভব না। তো উনি আনুষঙ্গিক মানে আমার সাথে যারা ছিল SAF এর ফোর্স আর ওই থানায় ছিল কম্পিউটার ম্যান আমার এলাকায় বাড়ি, তো এদেরকে বলছে যে এরকম এরকম। ওরে বললাম যে হাসপাতালের পেছনে, ওরা আবার চেনে যাদেরকে বলতেছে তাদেরকে চেনে, মানে তারা আবার ওদেরকেও চেনে ওরা ওদেরকে চেনে, এরকম একটা মেয়ে আছে। তা আমার এখন একজন বলতেছে যে মেয়ে তো ভালো, সমস্যা কি, তুমি যাও। তা আমি বলছি যে কি বলেন ভাইয়া, মেয়ে মানুষ, আমি তো চাকরি করতে আসছি, ওখানে যাবো কেন? পরে বলতেছে খারাপ না ভালো, বেশ ভালো। এরকম করে প্রায় 15-16 দিন আমার মানে বিভিন্ন কথাবার্তা বলছে বলছে, একদিন হঠাৎ করে আমার নিয়ে গেছে ওই মেয়েটার একটা ভাই ছিল নাম বাবু, তো বলতেছে চল বাবুদের বাসায় যাই। কিন্তু আমি জানতাম না যে ওই মেয়েটা বাবুর বোন, জাস্ট আমার বইলা নিছে এটা যে চল বাবুদের বাসায় যাই। যাওয়ার পরে মানে একটা বাসা ওই হাসপাতালের পিছনে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে একটা বাসা পুরনো স্টাইলের দোতলা আর কি।
আচ্ছা,
তো আমি পরে ওটাতে ইয়ে করলাম যে এটাতে কোথায় যাবেন, এটাই বাবুদের বাসা। আমি ঠিক আছে চলেন, বাবুর মা অসুস্থ আমরা দেখতে যাই। পরে উঠলাম,
বাবুটা কে ছিল?
বাবুটা ছিল ওই মেয়েটার বড় ভাই।
না সেটা তো ছিল, কিন্তু বাবুর সাথে রুহুলের সম্পর্ক,
রুহুলের সম্পর্কটা হলো গিয়া বাবুর রুহুল ভাইয়ের মামা ডাকতেন ওখানে, যখন রুহুল ভাই আমার মতো SAF মানে ফোর্স হিসাবে গেছিল, তখন রুহুল ভাই এই বাবুটাবু মানে বাবু আরো কয়েকটা ছেলের
সহকারে হয় নাকি?
হ্যাঁ, না ছেলের সহকারে, গাধা সহকারে ধরে।
ও, গাধা সহকারে ধরে, তারপরে ওখান থেকে
ছাড়া দেয়, মানে ওই ইয়ে করে একটু টেস্ট করে ছাড়া দেয়, সেখান থেকে ওনার সাথে ভালো
সম্পর্ক তৈরি হয়।
হ্যাঁ,
যাই হোক, যেকোনো ভাবে হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আচ্ছা,
পরে আমি ওই বাসায় গেলাম, যাওয়ার পরে আমার ফার্স্ট নিয়ে গেলাম বাবুর রুমে। নেওয়ার পরে বাবুর রুম অগোছালো, বাবু বলতেছে মামা তোমরা গিয়ে আম্মুর রুমে বসো। তো ঠিক আছে, আমরা আম্মুর রুমে, ওর আম্মুর রুমে চলে আসলাম। আসার পরে বসলাম ওর আম্মুর রুমে, মানে আমি তো আর চিনি না, জাস্ট যেই রুমে নিয়ে আসতো ওটাই বাসছে ওর আম্মুর রুম।
আচ্ছা,
বসার পরে আমাদের সাথে একটা ছেলে ছিল, ওর নাম হলো রাকিব, ও আবার বাবুর ফ্রেন্ড।
জি,
ওকে হয়তো মানে আমি চিনি আর কি খুব ভালোভাবে। তো ও বললো চলো ভাইয়া সমস্যা নাই বাসায় বসে। তো হঠাৎ করে রুহুল ভাই আর বাবুর মা, বাবুর মানে আবার রুহুল ভাইয়ের আপা বলে, মানে আমাদের বরিশালের ভাষায় আপা। তো বলার পরে বলতেছে আপা চলেন আমাদের একটু কথা আছে, বুঝলে ভিতরে নিয়ে গেল। আমি আর বলতে পারি না কি বলছে, আমি আর রাকিব বসে আছি। তো রাকিব আমাকে কিছু ছবি দেখাইতেছে দেয়ালে, যে ওটা বাবু, ওটা বাবুর বোন, ওটা ছোট, মানে এরকম করে। ওরা হলো বাবুর হলো চার ভাই বোন।
আচ্ছা,
বাবু একা ছেলে আর তিনটা মেয়ে।
ওকে,
বাবু সবার বড় আর মেয়ে তিনটা ছোট। তা আমি রাকিবকে বলতেছি, রাকিব এগুলো আমাকে বলার কি আছে, বাবুর বোন তিনটা বাকি এগুলো তো আমি তোমার জিজ্ঞাসা করিনি ভাইয়া। পরে বলতে আছে যে রুহুল ভাই বলতে বলছে।
ওকে ওকে,
আমি বলছি ঠিক আছে বলো। পরে ওর সাথে অনেক কথা টথা বললাম। বলার পরে হঠাৎ করে দেখতেছি একটা মেয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, খুবই ক্রুশিয়াল মোমেন্ট, নাস্তা খাবে এবং আপনারা চাইলেও তিন মিনিটের কিছুটা স্ন্যাক্স নিয়ে নিতে পারেন এবং চা হাতে যদি বসেন, ইনফ্যাক্ট আমরা বলবো যে একটু চা নিয়ে বসুন, চা বা কফি নিয়ে রেডিওটার হেডফোন কানে রাখুন বা রেডিওটা সামনে রাখুন, তাহলে গল্পটা অনেক বেশি এনজয় করবেন। ভেরি ইন্টারেস্টিং স্টোরি, যদিও আজকে একজন পুলিশ ভাইকে আমরা পেয়েছি আমাদের হ্যালো ইট 920 তে। চলুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এটা সেটাই দেখার বিষয়। আমরা তিন মিনিটের ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, তিন মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর এই বন্ধুটিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আর জে কিবরিয়া নামে। তিন মিনিটের ব্রেক, তিন মিনিট পরে আমরা আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, মাত্র তিন মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যার জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে, তিনি গল্পের এই জায়গাটিতে একজন পুলিশের কর্মকর্তা এবং তার কাছে আবারও ফিরতে চাই। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা আমাদের এখানে এসে নিজের জীবনের গল্পগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। ওকে, ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, HELLO8920, পেজটি আছে আর জে কিবরিয়া নামে। হ্যাঁ শাকিল, আমরা যেখানটাতে ছিলাম, আপনি বলছিলেন যে একজন ভদ্র মহিলা পদার্থী হবেন, একটা মেয়ে, একটা মেয়ে আপনাদের জন্য
ওটার উপরে রাইখা দৌড় মারলো, মানে পালিয়ে গেল দৌড়ে। তো কিছুক্ষণের মধ্যে ওই জামাকে যে নিয়ে গেছে রুহুল আমিন, রুহুল আমিন ভাই আর বাবু ওর বড় ভাই আর ওর মা আসলো ভিতরে, আইসা দেখেছে ওগুলা ওই কোথায়। তো বাবু হঠাৎ করে ডাক দিল যে এই হেরা হেরা তুমি এটা ফালায় কোথায় গেছো। আমি বলতেছি ইয়ার বলতেছি আর কি যে এটা কে। পরে বাবুই বলতেছে ওর বড় ভাই যে এটা আমার ছোট বোন। পরে ওরা ডাক দিয়ে আনছে, ডাক দেওয়ার পরে বড় ভাই যেহেতু ডাক দিছে ও চলে আসছে। আসার পরে বলতেছে যে তুমি এগুলো নাস্তা গুলো যে ফালাইয়া গেলা, এগুলো কারো হাতও দেও নাই বা কি করবে, এগুলো বইলে গেছো কি করছো, এগুলো কারে দিছো, এভাবে দেয় কেউ, মানে একটু রাগাইলো। রাগানোর পর ওরে ওই রুহুল আমিন ভাই বলতেছে যে ইয়ে করছে এটা এক কাজ করো, আমার নাম ধরে বলতেছে যে শাকিলের হাতে নিয়ে দাও।
ওকে,
আমার হাতে নিয়ে দেওয়ার জন্য
বুঝতে পারছি আপনাকে একটা আলাদা অ্যাটেনশন তারা দিচ্ছে।
হ্যাঁ অবশ্যই। তো পরে দেওয়ার পরে আমার মাথায় কিন্তু অন্য কোনো ইয়ে নেই, তো ওনারা আগে দিতেছে, দেওয়ার পরে মোটামুটি ও মেয়ে দিছে, আমি নিয়েছি, মেয়েটা কিন্তু অনেক ছোট
ছোট। ওকে,
হ্যাঁ। পরে রুহুল আমিন ভাই বলতেছে যে নাও নাও নাও, ভবিষ্যতে অনেক নেওয়া লাগতে পারে,
ভবিষ্যতে অনেক নেওয়া লাগতে পারে,
অনেক নেওয়া লাগতে পারে, মানে ওই হাত থেকে খাবার।
ওকে,
পরে আমি নিলাম, নেওয়ার পরে মেয়ে আবার দৌড়ে পালাইলো, ওই আমার হাতে দিয়েই দৌড়। তো পরে ওর মা বলতেছে, এতক্ষণ ওর মা কিছু বলে নাই, যে আমি তো চিনলাম না, পরে রুহুল ভাই হঠাৎ করে বলতেছে, মানে আমাকে উদ্দেশ্য করে বলতেছে, বলার পরে রুহুল ভাই বলতেছে যে এটাই তো ওই ছেলেটা, ওই যে আপনাকে বললাম। তো আমি ভাবতেছি কি বলবো,
সন্দেহ তৈরি হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, সন্দেহ তৈরি হচ্ছে। আমি অন্যদিকে নিই, তো বেশ ভালো, আমরা কথা কথা বলে বা ইয়ে করে ওনারা আবার আমি জিজ্ঞাসা করলাম আপনি নাকি অসুস্থ। রুহুল আমিন ভাই আমার বইলে আনছে, তো উনি বলতেছে হ্যাঁ বাবা একটু অসুস্থ। রুহুল আমিন ভাইকে বলতেছে ভাই আর আমাকে বলতেছে বাবা, অথচ রুহুল আমিন ভাইকে কিন্তু আমি ভাই দেখতেছি। তো এখানে কথাটা শোনার পর আমার আরেকটু ইয়ে হইলো, কিন্তু আমার মাথায় কিন্তু তখনও আমি পুলিশে চাকরি করে দিকে অতটা ইয়ে হয়নি যে কথাটাকে কোন দিকে ধরবো। আমি বলছি যে আমার মায়ের সমান বয়স হয়তো হতে পারে। পরে রুহুল আমিন ভাই আমার নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওই দিন মনে হয় সকালবেলা ছিল এটা, পরে বিকালবেলা হঠাৎ করে আমি বিভিন্ন কাজ টাজ করছি থানায় এসে, বিকালবেলা ফ্রি, রুহুল আমিন ভাই বলতেছে যে চল একটু হাসপাতালে ঘুরুন দিয়ে আসি। আর হাসপাতালে রুহুল আমিন ভাই না বললো আমার বিকালে একবার যেতে হবে, যেহেতু ওই যে আমার অফিসার বইলা রাখছে যে তুমি ওখানে একটু দেখবা। তো লাস্টে গেলাম, যাওয়ার পরে রুহুল আমিন ভাই হঠাৎ করে ওদেরকে ফোন দিল, মানে ওর ফুফুরে, ওর ফুফুর সাথে আবার রুহুল আমিন ভাইয়ের সাথে ভালো পরিচয়।
জি।
তারপর হঠাৎ করে দেখতেছি যে ওই উনি আসতেছে, আর ওই যে মেয়েটা আমাদেরকে আজকে সকালবেলা নাস্তা দিছিল ওই মেয়েটা আসতেছে। তো আসার পরে ওই ফুফু আসিয়া, উনি আইসাই রুহুল ভাইয়ের সাথে কোনো কথা না বইলা আমার, হঠাৎ করে বলতেছে ভালো আছো, অপরিচিত। তো আমি একদম নার্ভাস যে কে হঠাৎ করে বলতেছে ভালো আছো। তো আমি বলছি যে হ্যাঁ ভালো আছি, আপনি কে চিনলাম না। পরে বলে যে আজকে সকালবেলা আমাদের বাসায় গেলা আর এখনই বইলা গেলা, তোমাদের ভোলার লোকেদের ডিসিশন এরকম। পরে আবার আমি বললাম যে ভোলার লোকদেরকে এইভাবে বলা ঠিক না, সবাই কিন্তু এক না। পরে বলার পরে আমি বলছি যে আপনাকে তো আমি দেখি নাই, সেই জন্য বলছে যে আমি তো তোমাকে দেখছি, আমি বাবুর ফুফু, আমার নাম বললো আর কি তার নামটা। পরে আমি বললাম আমি তো আপনাকে চিনি না, সেই জন্য বলছি সরি। যেহেতু সাতই মেয়েটা আসছে জিজ্ঞাসা করতে হয়, আমি জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি, ও ও কে, ও বাবুর বোন না, আজকে সকালবেলা দেখে আসলাম। তো ফুফু বললো হ্যাঁ, বলছি তোমার নাম কি, কিছু বলে না। রুহুল ভাই আসছে এর ভিতরে, রুহুল ভাই বলতেছে নাম বলো না কেন, এমন বলে যে মানে একদম চিকন কণ্ঠ ছোট মানুষ তো, আমার নাম হেরা, মানে খুব মিষ্টি করে বলতেছে। পরে আমি বলতেছি কি, মানে অ্যাবসলিউটলি প্রথম নামটা যদি এভাবে বলে কোনো মেয়ে ছোট মেয়ে বোঝা যায় না। হ্যাঁ আমি বলতেছি কি বললাম আমি বুঝলাম না, বারবার বলতে পারি না, ছোট মানুষ তো কথাগুলো সুন্দর লাগে আমার কাছে, শুনতে ভালো লাগে, এই জন্য চেঁচাইতেছি। তো হঠাৎ করে বলতেছি বেশ ভালো, তোমার বলা লাগবে না কোন ক্লাসে পড়ো, আবার দোষ, মানে ছোট মানুষ যেটা করে আর কি, দোষ দিয়ে পালাই গেল। পালাই যাওয়ার পরে ফুফু বাসায় চলে গেছে, বাসায় চলে যাওয়ার পরে ওই দিন ওই জায়গাটা ঘুরতেছি আমি থানার উদ্দেশ্যে রওনা করছি, এই মুহূর্তে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মেনিগঞ্জ থানার সামনে একটা ইয়ে আছে মোটর সাইকেল গ্যারেজ বল হয় ওটারে, ওটার ভিতরে মোটর সাইকেল গুলো রাখা, দৌড়ে গিয়ে ওটার ভিতরে বসছি। তো আমি তখন একটা এয়ারটেল নাম্বার ইউজ করতাম, আর আমার এটা অফিসিয়াল নাম্বার তো সাধারণত থাকি, ওটা আর কাউরে দেই না, মানে ওটা তো একটু ইয়ে। পরে আমার রুহুল ভাই মনে হয় ওই নাম্বারটা জানতো আর কি, শুধু এয়ারটেল নাম্বারটা রুহুল ভাই জানতো আর কেউ জানতো না। হঠাৎ করে একটা ফোন আসছে, ফোন আসার পরে ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে বলতেছে আমি সালাম দিছি, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলাম কে, বলতেছে যে আমি বাবুর ফুফু। আমি বললাম যে ফুফু ফোন দিলেন হঠাৎ করে কি মনে করে, তোমার সাথে একটু কথা বলবে। আমি বলতেছি কে, বলতেছে যে আমার বাতিজি। আমি বলতেছি ওর সাথে তো আমার পরিচয় নেই তত একটা, আর ও ছোট মানুষ কি বলবে,
ওই হীরার কথাই বলছে।
হ্যাঁ হীরা। দেওয়ার পরেই মানে ওই ওপাশ থেকে বলতেছে আপনি আমাকে বোবা বললেন কেন,
কি বললেন না, বোবা
বোবা
তখন বোবা করেছি, বোবা বলেছি।
হ্যাঁ ওই যে তখন বলছিলাম বোবা, ওই যে কিছু বলে নাই দৌড় দিছে, কথা না বললা তখন আমি বোবা বলছিলাম, আপনি আমাকে বোবা বললেন কেন, আমি কথা বলতে জানি, আমি কোন ক্লাসে পড়ি জানেন। আমি বললাম কোন ক্লাসে, বলে দেন আমি এবার সিক্স এর ফাইনাল পরীক্ষা দিচ্ছি। ও এত দূর, আমি বলতেছি ও তার মানে নিউ সেভেন, বলতেছে জি জি আমি সেভেনে পড়ি, অত অনেক দূর আগেছো। এ কথা বলার পরে বলতেছে আপনি আমাকে বোবা বলছেন, অনেক কথা বলার পর আমি বললাম তোমার কি কিছু বলার আছে আমাকে, অনেক কিছুই আছে পরে বলবো এখন রাখি।
আচ্ছা ওকে,
এই কথা বললা রাইখা দিলাম। পরে আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে আমার একটা ডিউটি শুনেছে নাইডে, তো আমি রাত্রে ডিউটি করতে গেলাম, যে আমার একটা বেস্টফ্রেন্ড মানে কলিগ তার সাথে শেয়ার করলাম যে এরকম ঘটনা।
এখানে একটু আমার শ্রোতাদের জন্য একটু নোট করছি, তখন আপনি সোশ্যাল ওয়েলফেয়ারের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট নাকি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট?
আমি তখন ফার্স্ট ইয়ার
ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তার মানে তখন আপনার বয়স 19 বছর বা 20 টাচ করছে এরকম একটা সময়, আর ওই মেয়েটা ক্লাস 6 7 এ পড়ে, তার মানে ওই মেয়েটার বয়স হচ্ছে 11 থেকে 12 বছর, সো আপনার বলা যেতে পারে আপনি তার ডাবল এজ।
হ্যাঁ
ওকে, আপনি এতক্ষণে মোটামুটি বুঝে গিয়েছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা ওই মেয়েটার সাথে, এবং হ্যাঁ আপনি বলছিলেন যেটা আপনি শেয়ার করলেন আপনার
আমার ফোন নাম্বারটা দেওয়াতে। শেয়ার করলাম, শেয়ার করার পরে ওই মানে বেসমেন্ট আমার আমার থেকে একটু বয়সে মানে ইয়া, তো বললো যে দেখো তোমার বোঝা লাগবে না, আমি বুঝে ফেলেছি। আমি বললাম কি বলছো? সেটা আবার পরে বলবো তোমাকে, এখন তুমি এভাবে চালাও, ওই মেয়েটা যদি ফোন করো ওর সাথে খারাপ ব্যবহার করবো
না।
তো বেশ ভালো কথা, রাত্রে তো নাইট ডিউটি করছি, সকালবেলা আসলাম, আসার পরে সকালবেলা ফোন ওই নাম্বার থেকে। প্রথমে তিনটা মিস কল দিছে, আমি ব্যাক করিনি, ব্যাক না করার পরে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে, মানে ওই ফুফু বলতেছে প্রথম আমারে, যে তোমার সাথে তো হেরা কথা বলবে, অনেক কথা ছিল, তোমাকে কি রুহুল ভাই কিছু বলছে?
আচ্ছা,
তা আমি পরে বলছি যে না, রুহুল ভাই তো আমাকে কিছু বলে নাই। পরে বলে যে ঠিক আছে, তুমি হেরার সাথে কথা বলো। আমি বললাম যে দেন। যাওয়ার পরে হেরা আমাকে বলতেছে যে ইয়ে করছে, আজকে বিকালে কি আমাদের হাসপাতালের ভিতরে একটু আসতে পারবেন? আমি বলছি যে কেন, আমার তো দৈনিকই ওখানে ইয়ে আছে, কাজ আছে হাসপাতালের ভিতরে। বলতেছে আপনার সাথে একটু কথা আছে। বলছি কি কথা, তুমি ছোট মানুষ কি কথা বলবা? পরে বলতেছে সমস্যা নাই, আপনি বিকালবেলা আসেন। আমি বলছি যে কেন, এখন আসি, কিছু বলার থাকলে বলো। বলতেছে না, এখন ভাইয়া তো বাসায়, তো বিকালবেলা কথা আছে। তো আমি গেলাম, আমার ভিতরে একটা ইয়ে কাজ করতেছে। এখন যাওয়ার পরে ওই মেয়েটা আর কি দেখতেছি ওর ফুফুর সাথে আসতেছে। ও এর ভিতরে কিন্তু আমি ফোন দেখি, ফোন না দিলে তারা জানতো না যে আমি হাসপাতালের ভিতরে গেছি।
আচ্ছা,
তো ওনারা আসছে, হঠাৎ করে ফুফু কি করলো, ওই রুহুল ভাই কিন্তু আমার সাথে আসছে।
আচ্ছা,
রুহুল ভাই আছে, রুহুল ভাই ফুফুরে মানে ওনারা আসছে দুজন একসাথে, ওই মেয়েটা আর ফুফু। আসার পরে রুহুল ভাই হঠাৎ করে ওই ফুফুরে ডাক দিলাম, বেন আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসেন।
আচ্ছা,
বুঝলা, আমাদেরকে বলতেছে তো তোমরা দাঁড়াও ওই জায়গায়। দাঁড়ানোর পরে আমি দাঁড়াই ওর সাথে কথা বলতেছি, জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা বলছি সেজন্য তুমি আমার ফোন দিচ্ছ, ফোন দিয়ে বলতেছো যে ইয়া করছে, আমাকে বাবা বললেন কেন? এখন ও আমাদের বলতেছে যে আপনি কি এখনো কিছু বোঝেন না, আপনার কি বয়স হয় নাই?
কি বলছে? হীরা বলছে, এটা
হীরা বলতেছে, আপনি তো আমার থেকে বয়সে সিনিয়র, কিন্তু কিছু বোঝেন না, আপনি আমাদের বাসায় গেছেন কেন? আমি জানি না, মানে ছোট মানুষ যেভাবে কথা বলে আর কি। বলার পরে বললাম আমি কেন, পরে বলতে আছে যে আমার আম্মু বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে হবে। আমি বলছি আর কে বলছে? বলছে দাদু জানে, আম্মু জানে, ফুফুরা সবাই জানে, রুহুল আমিন ভাই আপনার সাথে আমার সাথে ইয়ে করে দেওয়ার জন্য আমাদের বাসায় নিছে। তা আমি বলছি ও ভালো, তাহলে তুমি কি মনে করো? পরে ও বলতে আছে যে আমি তো আপনাকে দেখিয়া আমি আপনাকে পছন্দ করি।
আচ্ছা,
এগুলো বলার পরে আমি নিজে অবাক।
এর আগে কি কোনো মেয়েকে আপনার মানে ভালো লাগা, কোনো মেয়ের সাথে মেশা, কোনো মেয়ের প্রেমে পড়া, এই জিনিসগুলো আপনার লাইফে ঘটেনি?
না, অ্যাবসলিউটলি, আমার অনেক ফ্রেন্ড আমার এই জিনিসটি নিয়ে অনেক কথা বলতো, বিভিন্ন কথা বলতো বিভিন্ন সময়ে। মানে একটা কথা আছে না, ওই যে ইয়াতে যে আমাকে বলতো যে আমি নাকি ছেলেই না,
এই ধরনের কথা বলতো।
হ্যাঁ,
তার মানে আপনার সঙ্গে যেটা হয়েছে যে একেবারে এক ধরনের ম্যাচিউর বয়সে এসে ইম্যাচিউর একটা মেয়ের সাথে এই ধরনের একটা সম্পর্কে পারিবারিক ভাবে হোক বা যে কোনো ভাবেই হোক এক ধরনের জড়িয়ে যাওয়ার চেষ্টা, ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপরে
ওই কথা বলার পরে আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে আসছিলাম, চিন্তা করলাম যে ওরে কি বলবো আমি। পরে হঠাৎ করে মানে আমার মাথার ভিতরে একটা ইয়ে আসলো যে আমি একটু দেখি, ছোট মানুষ যেহেতু, আর আমি শুনছি যে ছোট মানুষের নাকি আবেগটা বেশি থাকে, হয়তো বা আবেগ থেকেও বলতে পারে মেয়েটা, আর ওর যেই বয়স হয়তো বা আবেগ থেকেই বলছে।
জি,
জাস্ট দেখি এটারে কোনোভাবে কাটিয়ে নিতে পারি কিনা। তারপরে ওর সাথে সেদিন মতো কথা টথা বললাম, বলার পরে ও বলতেছে আমি কিন্তু আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবো। পরে আমি বললাম যে তোমার খুশি, ফোন দিতে পারো। পরে যেহেতু আমি প্রথম কোনো মেয়ের সাথে, আর আমার কাছে কেমন জানি ওর সাথে আমি কথা বলতেছি, সে সময় কিন্তু আমার কাছে খুব নার্ভাস মনে হইতেছে, ভিতর থেকে জানি কিরকম একটা ইয়ে হইতেছে যে আমি কথা বলতে পারি, মানে বের হয় অর্ধেক আর অর্ধেক বের হয় না, আবার হাসে।
ওকে ওকে,
কিন্তু ও কিন্তু কথাগুলো অনর্গল বলে রইতেছে, আর আমার কেমন জানি আনিজি ফেল রইতেছে। অবশেষ ওর সাথে কথা টথা বললাম, পরে আইসা বললাম সন্ধ্যার দিকে কথা শেষ হয়েছে। তারপরে থানায় আসার সাথে সাথে কল, মানে আমি থানার গেট দিয়ে ঢুকতে পারি নাই, এর ভিতরে আমার ফোনে ফোন, ফোন আসছে, তো কল দিয়ে কথা বললাম। কথা বলার পরিপ্রেক্ষিতে ওর সাথে মানে অনেক কথা হইলো। ওরে আমি বুঝাইলাম প্রথম যে দেখো তুমি হয়তো এখনো কিছু জানো না, কিছু বোঝো না, তোমার এগুলো শিখিয়ে দিছে কে? বলতেছে যে না, আমার শিখিয়ে দেন, আমি সবই বুঝি।
আচ্ছা,
বোঝার মতো বয়স আমার হয়েছে,
বোঝার মতো বয়স আমার হয়েছে। ওকে,
আমি বলছি কিভাবে তোমার বোঝার মতো বয়স হয়েছে, তুমি তো এগুলো কিছুই বোঝো না, তুমি এগুলো আবেগে বলছো, বা ওই যে হিন্দি ফিল্ম টিম দেখছো ওখান থেকে শিখছো। তো ও হঠাৎ করে বলতেছে না, তুমি মানে আপনি থেকে হঠাৎ করে তুমি, তুমি হয়তো বা বোঝো না, তুমি কখনো প্রেম করো নাই? হঠাৎ করে
জিজ্ঞেস করছে এটা।
হ্যাঁ,
ওকে,
তো আমি বলছি যে না, আমার কখনো প্রেম করা হয় নাই। পরে ও বলতেছে তোমার প্রেম করা হয় নাই কখনো, কি বলো? তো আমি বলছি হ্যাঁ, এটাই সত্য, এই জন্যই আমি আমার লাইফে চাইছিলাম কি আমার জীবনে এমন কেউ আসুক যে আর কখনো কারোর সাথে প্রেম করে নাই বা ইয়ে করে নাই, আমি তাকে প্রথম লাভ করব বা ইয়ে করবো, এরকম কিন্তু কি বিয়ে ভাই আপনি এটা চিন্তা করে দেখেন, এটা সিক্সের মেয়ে যদি এই কথাটা বলে যেটা আমিও বলতে পারি নাই তখন,
সিক্সের মেয়ে যেটা বলছে সেটাও যেমন অ্যাপসেট লাগছে আমার কাছে, এবং আপনি তখন 20 বছর বয়স, আপনি যে বলতে পারছেন না সেটাও আমার কাছে মানে কেন জানি অ্যাপসেট লাগছে। সিচুয়েশন আসলে বোথ সাইড থেকে এরকম হয়ে গেছে। তবে সিক্সে একটা মেয়েকে নিয়ে ফ্যামিলি এই জিনিসটা চেষ্টা করছে সেটা আমার কাছে খুব বেশি পরিমাণে মানে খটকা লাগার জায়গাটা, এবং শুড নট বি।
যাই হোক,
যা হয়েছে আপনার জীবনে সেটাই আমরা শুনবো। হ্যাঁ বলুন।
অবশেষে ও এই সমস্ত কথাটা বললাম, ও ইমোশনাল ভাবে এমন কিছু কথা বলতেছিল আমার সাথে হঠাৎ করে, আমি নিজের ধরে রাখতে পারি নাই। আমি নিজের প্রশ্ন করে বসছি, আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, কিরকম তোর বলতেছে কিরকম ভালোবাসতে হবে? আমি বলছি না কিরকম ভালোবাসো,
মানে এটা কি 2-3 দিনের মধ্যেই ভালোবাসার বর্ষের পর্যায়ে চলে?
এই 2 দিনের ভিতরেই, মাত্র ফোনে 2 দিনে কথা বলার মাঝখানে।
আচ্ছা,
তো ও বলতেছে যে ইয়ে করছে আমি এরকম ভালোবাসি, সেটা পরে বলতে হবে কিরকম ভালোবাসি। আমার বলতেছে যে আমি পরে বলবো আবার এক সময়।
আচ্ছা,
আমি বলছি আচ্ছা এই কথাগুলো কি তুমি নিজেই বলতেছো না কেউ শিখিয়ে দিয়েছে তোমারে? তখন ও বলতেছে না আমি নিজেই বলতেছি। তো আমার সাথে কথাবার্তা বললে ফোন রাখছে, আবার তারপর দিন বিকালবেলা এদিন আর ফোন করিয়া দেয়নি। আমরা বললাম
জি,
আমি গেলাম হাসপাতালের ভিতরে, ওই দৈনিক একটা ডিউটি আছে যে হাসপাতালের ভিতরে ঘুরে দেখতে হইব। তো দেখতেছি ঘুরে হঠাৎ করে দেখি ও আমার দিকে দৌ বাসা, মানে ওদের বাসা থেকে হাসপাতালটা পিছনে ওদের বাসা, গেট হলো হাসপাতালের ভিতর দিয়া, বাজারে আসবে তাও ভিতর দিয়া, বাজার থেকে যাবে তাও ভিতর দিয়া, যেখানে যাক
হাসপাতাল ক্রস করতেই হবে।
হ্যাঁ, তো পরে ও আসছে আইসা বলতেছে যে কি আমার কথার উত্তর দিলা না,
মানে তুমি তুমি।
হ্যাঁ, ডাইরেক্ট তুমি। আমার নিজের কাছে নার্ভাস ফিল হইতেছে হাসপাতালের ভিতরে, তো যে ও কি বলতেছে এতটুকু মেয়ে। পরে আমি বলতেছি যে আমার জন্য তুমি কি করতে পারবা, এখন একটা প্রমাণ দেখাও তো,
মানে তুমি আমাকে লাভ করো।
হ্যাঁ, লাভ করো,
এটার জন্য তুমি কি করতে পারবে? আচ্ছা,
কি করতে পারবা? হঠাৎ করে আমার হাতটা ধরে ফেলাইছে হাসপাতালের ভিতরে।
ওকে, ডেঞ্জারাস।
যখন হাতটা ধরে ফেলাইছে তখন চারিদিকে তো হাসপাতালের ভিতরে তো এমনি মানুষজন থাকে।
আপনার কি ড্রেস পরা ছিল?
না না,
পুলিশ ড্রেস পরা ছিল না। ওকে,
পরে আমি সিভিলে ছিলাম তখন। তো হঠাৎ করে হাত ধরে ফেলাইছে, আর মানে আমি তো কখনো মেয়েদের হাত ধরি নাই এর আগে, বা আমার কোনো মেয়ে ধরে নাই, আমার নিজের কাঁপুনি ছুটে গেছে
সেটা বুঝতে পারছি আমরা।
চারদিকে লোকজন আরো, তো
হাই ভোল্টেজের পেশেন্ট মুহূর্তে
হঠাৎ করে বলতেছি ছাড়ো ছাড়ো আমি বুঝছি, হ্যাঁ আমিও তোমার ভালোবাসি। পরে ও বলতেছে যে ইয়ে করছে সত্যি সত্যি। তখন আরেকটা জিনিস হলো কি, যখনই আমার হাতে ধরছে ধরার পরে যখন ওরা বলছি না যে আমিও তোমার ভালোবাসি, বলার পরে ও যে হাসিটা দিছে সেটা একটা চমৎকার হাসি,
মানে দ্যাট রিয়েলি নকস ইউ। আমি যেটা বুঝতে পারছি যে আপনার অন্তরের মধ্যে
একটু
ভালো লাগা তৈরি হয়ে গেল।
হ্যাঁ, আর ওর হাসিটা একটু আলাদা,
যেটা আপনার কাছে স্পেশাল মনে হয়।
হ্যাঁ, স্পেশাল মনে হয়। আর পৃথিবীতে সাধারণত প্রত্যেকের প্রেমিকা বা যারা ভালো লাগে তার
হাসিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে, অদ্ভুত সুন্দর একটা গান আছে জানে।
হ্যাঁ, আমি ওর এই কথা বলার পরে ও যখন হাসি দিচ্ছে হাসি গুলো ভালো লাগছে আমার, পরে ওর বললাম যে দেখো তুমি এখন চলে যাও আমরা ফোনে কথা বলবো। এই কথা বলার পর ও আমার কথা মতো চলে গেছে সাথে সাথে, আর কোনো দিকে তাকায় নাই। আর লোকজন কয়েকজন দেখছে ও যে আমার হাতে ধরছে, ওরা কয়েকজন দেখছে, দেখে ওরা আমারে জিজ্ঞাসা করতেছে আপনার পরিচিত কিভাবে, এটা হতেই পারে এলাকার লোক জিজ্ঞাসা করতেই পারে, আপনি তো এখানে চাকরি করতে আসছেন কি হয়। আমি বলছি আমার আত্মীয়। এই কথা বলে আমি চলে আসছি। এই কথাটা আবার ওর মার কানে গেছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 920 এবিসি রেডিও এফএম 89.3 এ। আমি আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমরা ফিরবো ঠিক রাত 12:06। যারা আমাদের আজকের এই বন্ধুটিকে দেখতে চান শাকিলকে, আমাদের ফেসবুকে চলে আসতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা স্পেশালি হ্যালো 8920 যেটা পেজ, facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং পেজটিতে প্রায় 12 লাখের কাছাকাছি আমাদের ফ্যানরা রয়েছে, মেম্বার রয়েছে, কমিউনিটি মেম্বার। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চাইলে আপনারা শাকিলের সঙ্গে পার্সোনালি যোগাযোগও করতে পারেন, এবং ওই পেজটির মাধ্যমে সেটা সম্ভব। পুরনো অনুষ্ঠানগুলো আপনারা ডাউনলোডও করতে পারেন এখান থেকে। আমরা ফিরে আসব ঠিক রাত 12:06। 12:03 হচ্ছে, সময় শুনছেন এবিসি রেডিও। এবং যেটা বলতে চাই, ফ্যাশন ব্র্যান্ড টেবলস এর ঢাকা গুলশান এবং চিটাগং নাসিরাবাদ শোরুমে চলছে 35% পর্যন্ত মূল্য ছাড়। এই অফার চলবে 12 সেপ্টেম্বর 2015 পর্যন্ত। এছাড়া খুব শীঘ্রই আসছে টেবলস এর নতুন ঈদ কালেকশন। বিস্তারিত জানতে টেবলস বিডি লিখে ভিজিট করতে পারেন টেবলস এর ফেসবুক ফ্যান পেজে।
প্রতিদিন সকালে মনে মনে মাতৃ ভালোবাসি বলব ফোনে, প্রতিদিন সকালে মনে মনে মাতৃ
বলছি ভালোবাসি বলবো ফোনে, ভয়ে ভুলো মোবাইলটা তুলে।
একই ব্যালেন্স তো শেষ,
এখন জমিয়ে রাখা কথা জানিয়ে দিতে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স এনএস আপনাকে দিচ্ছে 20 টাকা মোবাইল রিচার্জ ফ্রি।
এমন কি আমার কাছে সবকিছু গেছে, সবকিছু কিছু সবকিছু চালু, বিকজ আমি খাই টপ নট গোল্ড চালু চিজ, পুরাই চালু কে
টপ নট নিয়ে এলো আসল চিজের সাথে নতুন টপ নট গোল্ড চালু চিজ। টপ নট চালায় যাও।
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্ক। জয়েন দ্য গ্যাং আর জয় করো দুনিয়া।
জয়েন করো রয়্যাল টাইগার গ্যাং, রয়্্যাল টাইগার রিচার্জ ইয়োরসেলফ।
গ্রীষ্মে যখন গরম হয় চরম, তৃষ্ণা মেটাতে চাই ফ্রিজ আপ ফ্রিয়ার লেমন। হবে গ্রীষ্মের ফিলিং 100% রিফ্রেশিং।
তো ঐশ্বরিয়ার মতো চোখ, জেনিফার লোপেজের নাক, সালমা হায়েকের চুল, আর সুচিত্রা সেনের পার্সোনালিটি।
আরে কোথায়, কাকে দেখি?
স্বপ্নে দেখলাম বন্ধু, স্বপ্নে।
এটা তো আর প্রাণের পিনাট পান না, যে একসাথে সব কম্বিনেশন পাবেন, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণের পিনাট বার, একদম ফাটাফাটি combination peanut bar, what a combination!
Racing lover দের জন্য সুখবর, ফিরের সৌজন্যে শুরু হয়েছে স্পিড ট্র্যাক মাস্টার রেসিং 2015। ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম রেসিং অংশ নিয়ে তুমিও পেতে পারো মালয়েশিয়াতে লাইভ ফর্মুলা 1 রেসিং দেখার আকর্ষণীয় সুযোগ। এছাড়াও থাকছে ল্যাপটপ, ট্যাব, মোবাইল সহ আকর্ষণীয় সব পুরস্কার। অংশগ্রহণ করতে খেলো বিট দ্য স্পিড গেমটি Facebook/SpeedHeavyEnergy পেজে। গেট রেডি ফর স্পিড ট্র্যাক মাস্টার রেসিং, স্পিড হেভি এনার্জি।
একটু দাঁড়াও, চোখ ফেরাও নিচের দিকে, নিজের নামকে কেউ না হারিয়ে যেতে। আমি নতুন, আমি আলাদা, আমি নতুন তাজা। এবার বড় ঝরঝরে দানার উজ্জ্বল লিকারের সাথে জোটায় তোমার মাঝে নতুন জীবন দিব করে। তুমি লিখো, তুমি গাও, একটা বড় কিছু করো। যদি তুমি পারোই তবে কেন না ফ্যাশন কুইন হয়ে যাও।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
সময় রাত 12:06। প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আর একটা কথা সবাইকে বলতে চাই, যারা আমাদের এখানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। অনেক সময় ফোন করে আপনারা আপনাদের সেল নাম্বারটি স্পষ্ট করে বলেন না, সে কারণে আপনাদের সঙ্গে যোগাযোগ করে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয় না। অনেকেই আছেন বারবার চেষ্টা করে অনেক ফেড আপ হয়ে গেছেন। দেখুন, জীবনের গল্প বলার টার্গেট যদি আপনার থেকে থাকে, যেহেতু জীবন থেমে নেই, সুতরাং আপনাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং যে কোনো মুহূর্তে আপনি সেই সুযোগটা পেতে পারেন। আমাদের এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, এখানে অনেকগুলো নাম্বার একসাথে রিসিভ করা হয় এবং আপনার ফোন রিসিভ করার পরে এখানে অটোমেটিক্যালি রেকর্ড হয়। সুতরাং আপনি যে কথাগুলো বলবেন একটু গুছিয়ে চমৎকার করে বলতে হবে। ইভেন আমি বলবো যে আপনার লাইফে সবচেয়ে যে গল্পটা বলতে চান সেটার মূল গল্প, মূল মেসেজটা আপনি আমাদেরকে বলেন, যেটা শুনে সত্যি সত্যি আমাদের আগ্রহ হয় আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমার যে নাম্বারটি আমি বলবো হ্যালো 8920 নাম্বারটি আপনারা সবাই জানেন, একই নাম্বার 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। এখানে ফোন করার পরে প্লিজ ফোন থেকে আপনি যে কথাগুলো শুনবেন সেটা হচ্ছে ফোনের নির্দেশনা, সেই অনুসারে আপনি কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও শাকিবের কাছে ফিরছি, আর ওকে দেখার জন্য কিংবা ওর সাথে সরাসরি পার্সোনালি যারা যোগাযোগ করতে চান আমাদের পেজে আসতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি শাকিল আপনার কাছে, যেটা বলছিলেন যে আপনি এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেছে।
হ্যাঁ, বলেই দিয়েছিলাম যে আমিও তোমাকে ভালোবাসি, এই কথাটা ওখানে যখন ও আমার হাত ধরলো।
জি,
এই কথাটা হাসপাতালের ভিতরে যেহেতু অনেক মানুষ দেখছে, ওর মার কাছে চলে গেছে।
জি,
কথাটা ও যখন আবার আমার রাত্রে ফোন করলো, যাওয়ার পরে তো আমার রাত্রে ফোন করে বলতেছে যে আজকে যে আমি তোমার হাত ধরছিলাম হাসপাতালের ভিতরে, ওটা আম্মু জানতে পারছে। তো আমার ভিতরে ওরা একটা ক্রিয়া কাজ করছে যে কি হয়েছে তাহলে। তোমার আম্মু কি বলছে? যে আম্মু বলছে যে আমার মেয়ে ধরছে, তাতে ওদের কি? তার মানে তো
আমি সায় দেয়া, প্রশ্রয়
দেয়া। পরে ওরা জিজ্ঞাসা করলাম, তাতে তোমার আম্মু কি মনে হইলো তোমার? বলতেছে যে হ্যাঁ আম্মু তো রাজি, আম্মু রাজনী হলে রুহুল আমিন ভাইকে বলছে কি, এবার আমি বুঝতে পারলাম ক্লিয়ারলি যে রুহুল আমিন ভাই আমার ওই দিন বাসায় কেন নিচ্ছে বাকি সবকিছুই। পরে ও আমার বলল যে শাকিল আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বলছি কেন? বলতেছে যেহেতু আমার ফ্যামিলির সবাই মাইনা নিতেছে জিনিসটা বা আমারও ভালো লাগছে তোমাকে প্রথম দিন দেখি সেই জন্য। আমাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে তোমার ভালো লাগছে কোথায়? বলতেছে আমাদের বাসায় যেদিন তুমি নাস্তা খেতে আসছিলা সেই দিনই। ওর কথা বা ওর অ্যাটিটিউড সবকিছুই আমার কাছে ভালো লাগছে। আস্তে আস্তে একটা মানুষের সাথে কথা বললে কিন্তু মায়া হয়ে যায়, তোর সাথে কথা বলতে বলতে আমি ওর অনেক লাভ করে ফেলাই।
আচ্ছা, ওকে, অনেস্ট অপিনিয়ন। হ্যাঁ,
অনেক অনেক ভালোবাসি ওকে তখন, মানে কথা বলতে বলতে। ওর সে সময় কিন্তু স্কুল বন্ধ ছিল যেহেতু ফাইনাল পরীক্ষা দিছে, তো এরকম কথা বলতেছি প্রথম প্রথম এক ঘন্টা দুই ঘন্টা কথা বলতাম। তারপরে রাত্রে ১২টায় শুরু করলে সকাল ৬টা বেজে যেত, যেহেতু আমি প্রথম ও ছোট মানুষ।
জি,
কিন্তু ছোট মানুষ হলে অনেক গুছিয়ে কথা বলতো, বা এমন কিছু কথা বলতো যে কথাগুলো আমার কাছে প্রথম মনে হইতো বা আমি এই প্রথম শুনতেছি এরকম কিছু মনে হইতো, বা ওর ডিরেকশন গুলো আমার খুব ভালো লাগতো। ও ছোট মানুষ হয়েও অনেক ভালো ভালো ডিরেকশন দিত।
ওকে,
তো কথা বলতেছি
চলার
ফাঁকে আমার বিভিন্ন জায়গায় মেহেন্দিগঞ্জ, যেহেতু আমি তখন নতুন সবেমাত্র ৪ মাস হয়েছে, কিন্তু অলরেডি আমার প্রেম হয়ে গেছে ৪ মাস হয়ে গেছে। হওয়ার পরে এটা কিন্তু ১১ সালের ঘটনা,
২০১১ সালের
তখনকার ঘটনা। তোর সাথে আমার কথা হয় বিভিন্ন সময়ে, বিভিন্ন যেহেতু আমাদের সরকারি গাড়ি নিয়েই মাঝে মধ্যে ওই যে মোটর সাইকেল ঘুরতে যাই, বা আমার একজন খুব কাছের স্যার ছিল আসনুল্লাহ, ওনার গাড়ি নিয়ে ঘুরতে যেতাম, তো উনিও মোটামুটি সাপোর্ট করতো। আর যেহেতু ওর ফ্যামিলি থেকে সবাই সাপোর্ট করতো, আর আমার যে অফিসাররা ছিল দুই একজন তারাও সাপোর্ট করতো, যেহেতু ফ্যামিলিগত ভাবে সাপোর্ট করে কথাটা, তো এরকম চলতেছে ভালোই মোটামুটি। রুহুল আমিন ভাই আমার অনেক সহযোগিতা করে দেখা করার জন্য, যাওয়ার জন্য। ওর ফুফু নাসিমা ফুফু যেটা, উনি আমাকে অনেক সহযোগিতা করে। তারপর ওর ভাই বাবু দেখেও না দেখার ভান করে কথা বলার সময় অনেক সময়। তারপর ওর ফুফাতো ভাই,
সবাই এক ধরনের প্রশ্রয় দিচ্ছে,
টোটালি সবাই, মানে ওদের বাসার যারা আছে সবাই আমারে সহযোগিতা করে বিভিন্ন ভাবে। ও কখনো ওর আম্মুর ফোন, নিজের ফোন তো নেই ছোট মানুষ, কখনো দাদুর ফোন, কখনো বা ওর এই ফুফুর ফোন, সবচেয়ে ফুফুর ফোনে কথা হয়, নাসিমা ফুফুর ফোন দিয়ে কথা হইতো বেশি, আর গুলাতে কথা হইতো সবসময়। খাইছি কিনা, মানে আমার কিন্তু প্রেম তো প্রথম, আমার কাছে অত একটা ইয়ে ছিল না যে কোন সময় কি কাজটা করতে হবে, কিন্তু মাঝে মাঝে ও প্রত্যেকটা কাজ কখন খাইছি কখন কি করতেছি সবকিছু খোঁজ নিত। তো মাঝখান দিয়ে যখন চাকরিতে আসি তখন নিজের খুব একাকী মনে হইতো, যখন ওরে পাইলাম বা প্রেম হয়ে গেল তখন নিজের কাছে খুব ইয়া মনে হইতেছে যে এখন আমার কেউ আছে খোঁজ নেওয়ার মতো বা ইয়ে করার মতো, এরকম কিছু মনে হইতেছে। তো ও পড়তেছে ৭ এ পড়ে তখন, আমাদের তো স্ট্যান্ড বাই মানে যেটাকে বলে ডেপুটেশন, ডেপুটেশনের সিস্টেম আছে, কিন্তু একটা থানায় এসে এতদিন থাকা সম্ভব না। তো আমার প্রায় ১ বছর হয়ে গেল থানায়।
আচ্ছা,
প্রেম চলতেছে ভালোই, ও খুব কেয়ার নেয় আমার, আমিও বেশ ১ বছরের সময় আমারে ক্লোজ করে বরিশালে, আমাদের মেইন লাইন, আমরা লাইন বলি আর কি, পুলিশ লাইন, ওখানে আমাদেরকে ইয়ে করে ক্লোজ করে। ক্লোজ করার পরে আমি চলে আসি, চলে আসার পরে ও আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে তুমি আমাকে না বলে চলে গেছো, বিভিন্ন ভাবে যেটা আর কি প্রেমের ইয়েতে হয়। মানে একবার দেখলাম যে ও ভেঙে পড়ছে আমি চলে আসাতে, নিজের খুব একাকিত্ব মনে হইতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে, তুমি আমাকে রেখে চলে গেলা, তুমি আমার নিচ্ছি ভালোবাসো না সত্যিকারী, এই বিভিন্ন কথা টথা। চলে যাওয়ার পরে ওর মায়ের সাথে বায়না ধরছে যে আমি বরিশালে যাবো,
মানে আপনার সঙ্গে দেখা করতে।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার সাথে দেখা করার জন্য, কিন্তু ওর নানা বাড়ি বরিশাল কর্ণকাটি, সেখানে যাবে।
আচ্ছা,
আর সেখানে গেলেই তো আমার সাথে দেখা করতে পারবে। তো সেই বায়না দেরা ও গেল ওর নানা বাড়ি। আমার সাথে কিন্তু দৈনিক কথা হয় ফোনে, দৈনিক ৮ ঘন্টার মতো কথা হয়।
৮ ঘন্টা?
হ্যাঁ,
ওকে,
মনে করেন খাইতে গেলে কথা, ঘুমাইতে গেলে কথা, যে সময় সুযোগ পাইলে ফোনে কথা। আর ওর ছোট মানুষ কথাগুলো ভালো লাগে, সেজন্য আরো বেশি করে বলি। তো লাস্টে ও আসলো কর্ণঘাটিতে, তখন আমার ফায়ারিং, প্রতি বাৎসরিক একটা ফায়ারিং আছে আমাদের, সেই ফায়ারিং আমি যাই কুয়াকাটা। ও আমাকে ফোন করে যে তুমি আমার সাথে ৫টার ভিতরে দেখা করতে হবে।
ওকে,
কিন্তু পরিতাপের বিষয় আমাদের তো ইয়েগুলো বোঝেনি, ফায়ারিং এ যাওয়ার পরে আমার সময় হয়ে যায় অনেক, আস্তে আস্তে মানে বরিশালে পৌঁছাইতে আমার ৫টা বেজে যায়। তারপরে আমার ওর সাথে দেখা করতে যাই, তখন ৫:৩০ রওনা করি আমি পুলিশ লাইন থেকে বরিশাল। পুলিশ লাইন থেকে রওনা করে যেতে যেতে আমার, আমাদের একটা নাম করা বরিশালে ব্রিজ আছে, দপদপিয়া ব্রিজ বলে, দপদপিয়া ব্রিজ, ওই ব্রিজের উপরে থাকার কথা ওদের।
ওকে,
ওরা অনেকক্ষণ থেকে রেখে মানে একটু ইয়ে হয়ে যায়, যাওয়ার পর বলতেছে আমরা চলে যাই, বিভিন্ন কথা, যাওয়ার পর বলতেছে যে আমি আসতেছি। পরে আমার যাইতে ওই জায়গায় ৬টা বাজে, যাওয়ার পরে হঠাৎ করে আমি ব্রিজের এই পাশ থেকে যাইতেছি, ওই পাশ থেকে ওর আন্টি ছিল, আরজন কারা কারা ছিল জাস্ট সবাইকে আমি চিনি না, দৌড়ে আইসা, মানে আমি জাস্ট গাড়ি থেকে নাইমা, ওই দপদপিয়া ব্রিজের উপরে আবার অটো উঠতে পারে না, তো ধরো ব্রিজের উপরে নেমেই আমি আসতেছি একদিক থেকে, ও আরেক দিক থেকে দৌড়ে এসে আমার ব্রিজের উপরেই পাতা করে ধরছে, ধরে খালি কাঁদতেছে, কাঁদতেছে আর বলতেছে যে আমি তো পারছি, তুমি বরিশালে এসে আমার ভুইলা গেছো, অন্য কোন মেয়ের পালায় পড়ছো, আমার সাথে খালি ফোনে এখন কথা বলে যাইতেছ, আমার সাথে হয়তো বা দেখা করবা না, তুমি মিথ্যা কথা বলতেছো, আমি প্রচুর কান্নাকাটি করছি এতক্ষণ জানো, চোখের দিকে তাকিয়ে দিই সত্যি চোখ গুলো ফুইলা গেছে। এখন ওর একটা আন্টি আছে, সুমি আন্টি এসে বলতেছে, সুমি আন্টি তো চিনি এক জায়গায়, সুমি আন্টি এসে বলতেছে, উনি আবার আমার অনেক অনেক জুনিয়ার ওই সুমি আন্টি, উনি বলতেছে যে ইয়ে করছে, শাকিল তুমি কেমন ছেলে, তুমি ওরা কত টাকা কান্দাইছো তুমি জানো, অনেক ছেলেরা তাকে রয়েছে ওর কান্না দেখা শুনে কথা বলে আর কান্দে। পরে আমি বলতেছি যে কান্নার কি আছে, আমি তো আসতেছি, কয় না ও তোমার অনেক ভালোবাসে, ও মনে হয় মারা যায় আজকে যদি তুমি না আসতা। তারপরে যখন আমার ও পাজা করে ধরলো ইয়ার উপরে মানে এরকম যেগুলো, তখন অনেকগুলা ছেলে ওখানে তো ঘুরতে যায় সবাই দব দিতে বেরিয়ে হঠাৎ করে হাততালি দিয়ে আসতো সবাই।
এইরকম দৃশ্য দেখলে আমাদের কমিউনিটিতে এরকম হাততালি দেওয়ার ব্যাপার থাকে নাকি? আমি তো যতদূর জানি যে প্রেম ভালোবাসার বিষয়ে আমাদের, আমরা কেন জানি খুব বেশি বেরসিক হয়ে যায়, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটছে কিংবা এরকম হঠাৎ করে এরকম একটা সুন্দর রোমান্টিক দৃশ্যের অবতারণা হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেল যে তাকে ধরে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়। ইট শুড নট বি। যদি কোনো কারণে আমি মনে করি যে যদি ইফ দে আর অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, যদি আমার কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন, এবং যদি এরকম হয় যে এটা আসলে অফকোর্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, এবং যদি এরকম হয় যে একটা সুখকর মোমেন্ট যেটা আসলে খুব বেশি চোখে লাগার মতো না, সেরকম একটা সুইট মোমেন্ট থাকলে আমার মনে হয় এক ধরনের অ্যাপ্রিসিয়েট বা এক ধরনের ইন্সপিরেশন দেয়াটাই বেটার। আমি ঠিক জানি না, এটাকে অনেকে হয়তো নেগেটিভ ভাবে দেখবেন, বাট এই মোমেন্টটাকে আমরা কি বলবো। বাট আমি আমার জায়গা থেকে যদি পুরো গল্পটা যেহেতু শুনছি, সুতরাং মেয়েটাকে অফকোর্স আমি ইন্সপায়ার করবো না, এবং একটা হাততালি দিলে আসলে ওই সিচুয়েশন যারা দেখেছে সেটা আসলে আর ধরনের ইনসাল্ট করেও দিতে পারে। হ্যাঁ, কিন্তু এই টেস্ট থেকে দিবে কিনা জানেন না যে আপনাদেরকে ইন্সপায়ার করা হচ্ছে। বাই দ্য ওয়ে, কথাটা এই জন্যই বললাম যে ওয়েস্টার্ন কালচারে এই জিনিসগুলো অনেক বেশি হয় অ্যাপ্রিসিয়েবল, বাট সেটা আসলে আমাদের দেশে নট অ্যাকসেপ্টেবল, যে জন্যই বলছিলাম। তবে এটাও আমি বলবো যে পাশাপাশি বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলাটাও উচিত, কারণ এটা খুবই অন্যায়। এরকম দৃশ্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও অনেক সময় দেখি, বিশেষ করে ভ্যালেন্টাইন ডেতে ব্যাচেলর যারা, তারা রাজু ভাস্কর্যের এই জায়গাটিতে জড়ো হন, এবং তারপরে যারা দেখেন যে একটা ছেলে এবং একটা মেয়ে হাঁটছে, কি হতে পারে তারা ভাই বোন, হতে পারে তাদের মধ্যে ধরনের কোনো সম্পর্ক আছে, যাই পাক না কেন তাদেরকে ধরে এক ধরনের অপমান করার চেষ্টা করেন, হুইচ ইজ ট্রুলি অ্যাবসার্ড এবং এক ধরনের বিকলাঙ্গ মানসিকতা, এটা করা উচিত না। বলুন তারপর।
তো পরে ওরা যখন হাততালি দিল, তখন আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে, নার্ভাস ফিল করতেছি যে হাততালি দিতেছে ফুলাফন গুলা, পর হঠাৎ করে একটা ছেলে আবার ওদের ভিতরে খুব বুদ্ধিমান, ও হাততালি দেয় নাই, কিন্তু ও বলতেছে ভাইয়া চালিয়ে যাও, তোমার জন্য মনে হয় অনেক বেটার হবে। পরে আমি ছেলেটার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম না ছেলেটার ভিতরে ওই ধরনের কোনো ইয়া নেই যে আমাকে ক্রিটিসাইজ করে কথা বলবে বা কি এই ধরনের কিছু না। পরে একটা মুরব্বী হঠাৎ করে ওদের সবাইকে থামাই দিল, যাই থামো এরকম কর কেন, বলতেছে দেখো না কত সুন্দর দৃশ্য, ছবি দেখা লাগবে না, ছবি তো দেখে ফেলেছি। একটু গ্রাম্য স্যার তো বরিশালের ওই জায়গাটা কর্ণকাঠি, তো পরে ওই দবদেশে বৃষ্টি হলো কর্ণকাঠির ভিতরে একটু গ্রাম সাইডে, তো ওই মুরব্বী বলতেছে যে ইয়ে করছে ওর জায়গায় যদি তোমরা হতা হয়তো বা কোনো সমস্যা আছে, বইলা ইয়ে করছে, পরে আমি ওরে বুঝে আমি নিয়ে আসছি সাইডে, চলো মানুষ কি বলছে দেখছো কিরকম একটা ইয়ে সৃষ্টি হয়েছে। আমি তো এটা লক্ষ্য করি নাই, আমি খুব ইমোশনাল ছিলাম। পরে আমি বললাম যে ঠিক আছে চলো, তো ওরে নিয়ে আসছি, নিয়ে এসে ওরে ওর নানা বাসা পর্যন্ত পৌঁছে দিছি, কেননা তো রাত্রে আমি অনেক কিছু কেনাকাটার পরে কি নানা বাসা পর্যন্ত পৌঁছে দিছি, আন্টিরা ছিল সাথে, পরে দেওয়ার পরে ও যাবে না, নানা বাসা ঢুকবে না, ও আমার সাথে চলে আসবে, ও বলতেছে যে তুমি আমার খালি ফাঁকি দাও, তুমি আমার মানে এই ওই সময় তো মাত্র সেভেন শেষ করবে মানে এইরকম এক দেড় বছর পরে আর কি। পরে বলতেছে যে তুমি আমাকে রাইখা চলে যাবা, তুমি আমার রাইখা যাইতে পারবা না, বিভিন্ন কথা অন্য নানাবাই দরজা ধরতে পাতা করে যে তুমি যাইতে পারবা না, মানে এমন ভাবে ধরছে যে আমি ছাইতে গেলেও খুব খারাপ হয় সিচুয়েশনটা। পরে ওর আন্টি আমি সবাই বুঝালাম, যেহেতু আমি বুঝি বুঝে একটা ছেলে বয়স হয়েছে মোটামুটি, ওরে বুঝালাম সবকিছু, বোঝানোর পরে ও বুঝলো, ওরে বললাম যে ঠিক আছে আমি 15 দিন পর বাড়িতে আমার বাড়িতে বইলা সবকিছু ঠিক করে তোমার নিয়ে যাবো, যেটা বুঝাইতে হয় আর কি।
আচ্ছা,
বলে টেলে আসলাম, আসার পরে ও ছিল থেকে গেছে, আমি যে পর্যন্ত আসছি ও তাকিয়ে রয়েছে পিছন থেকে, ও যাবে না বাসায়, ও তাকিয়ে রয়েছে, ওর আন্টিরা টাইনা টাইনা নিছে, পরে আমি চলে আসছি, আমি আর যাই না। পরে রাত্রে আমি যখন চলে আসছি তখন 8টা বাজে, ওরে বিয়া যখন আসতেছি, তো পরে আসার সময় সামনে কিছু ছেলে পড়ছে, ওরা বলতেছে মানে ওই ওরা যখন আমার সাথে ছিল কিছু বলে নেই, যখন আমি আসছি একটা চিকন রোড তো জানাগড়ে যাইতে, ওখান থেকে উঠা দিচ্ছি, উঠা দিচ্ছি আর কয়েকটা ছেলে সামনে পড়ছে, জিজ্ঞাসা করতেছে ভাই কোথায় গেছেন, ওই মেয়েটা কি হয় আপনার, মানে কিছু না ইয়ে করে হঠাৎ করে প্রশ্ন, আমি বলছি ভাইয়া কোনটার উত্তর দেবো, ফার্স্ট যেটা বলছেন যে কোথায় গেছি, না ওই মেয়েটা কি হয় কোনটা একটা একটা করে দিই। আমি এখানে গেছিলাম সামনে আর ওই মেয়েটা আমার লাভার,
আমাদের
এলাকায় এসব হয় না, এখন তো আপনি বিপদে পড়বেন। আমি বলতেছি যে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো এবিলিটি আমার আছে। বলতেছে বেশি কথা বলে আমার মালামাল গুলো নিয়ে আয়তো। আমি ওর দুষ্টুমি করে বলতেছি কি মাল ভাইয়া দেখি না, হঠাৎ করে কিছু রামদা বা বিভিন্ন ইয়াটিয়া নিয়ে আসছে, পরে আমি আমার আইডেন্টি কার্ডটা বাইর করে শো করলাম, একটা ছেলের হাতে এরকম ফিক্কা দিলাম। ফিক্কা দেওয়ার পরে ওই ছেলেটা কি করে সব লুকা লুকা করে ছেলেটা আগে আসলো, আগে এসে বলতেছে ভাইয়া আমি ফরাদ, আমি ফরাদ এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, এই সে বিভিন্ন কথা আর কি। হাতেমালি কলেজ দিয়ে আপনাদের ওখানে যাই পুলিশ লাইনের পেছনে, হাতেমালি কলেজটা পুলিশ লাইন থেকে অনেক কাছে, মাইন্ড করবেন না, আপনাদের বয়স আপনারা এগুলা করছেন অনেক তো কিছু মনে করেন না। তাই বলছি না কিছু মনে করি নাই। পরে আবার এই ট্রেনে চাটা খাওয়াইলো, খাওয়াইটা তারপর একটা গাড়ি মোটরসাইকেল ডাক দিয়া যে বাইরে নামে দিয়া চলে আসবা, মানে মোটামুটি রিসপেক্ট করলো শোনার পরে। অবশ্যই আমি চলে গেলাম সেখান থেকে, যাওয়ার পরে ও ফোন দিলাম আরে রাত্র 10টা বাজে, তখন ফোন দিয়ে বলতেছে তুমি কি ঠিক মতো যাইতে পারছো, তোমার নাকি আজকে রাহাত নামরা আটকাইছিল,
মানে ও খবর পেয়েছে।
হ্যাঁ ও খবর পেয়ে গেছে। পরে এগুলা ইয়েটে কথাটা বলার পরে ও বলতেছে যে আমরা কালকে চলে যাব বাড়িতে। তো এর ভিতরে কি হয়েছে, ও যখন বলছে কালকে চলে যাব আমার কাছে খুব খারাপ লাগলো। তা আমি কি করছি, আমাদের একটা সিস্টেম আছে যে আবার থানায় লোক দেবে ফায়ার দিতে শেষ, তা আমি কথাবার্তা বললাম যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাকে আর যেতে দিল না, যে কোনো একটা আমার একটু জানাজানি হয়েছে জিনিসটা, যে এরকম এরকম শাকিলে এরকম প্রেম করে সেখানে এই জিনিসটা নিয়ে একটু সেদিন আমার ফোন করছে যে ইয়াতে আসো, ওরা আমার ফোন দিয়ে কিন্তু ফোন করছে। পরে আমি আবার পুনরায় ওরা ফোন দিলাম যে তোমরা কোথায় আসো জানার জন্য, যখন যখন ও চলে আসছে ওরা তো যাবে লঞ্চে মেহেন্দিগঞ্জে, লঞ্চ ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ধরছে ওর আম্মুকে জিজ্ঞেস করলাম আন্টি আপনারা কোথায় আছেন, বলছে যে লঞ্চ ঘাট আছে কিছুক্ষণের ভিতরে লঞ্চ ছেড়ে দেবে। তো এটা ইয়ে করে আমি দ্রুত চলে গেলাম লঞ্চ ঘাট, মন তো বোঝেনি।
আন্টি মানে ঠিক ওর মা ছিল এটা,
ওর মা,
ওর মা কি ওর সাথে নানু বাড়িতে এসেছিল?
হ্যাঁ, সেই জিনিসটা বলিনি আগে, কেননা ওনার কোনো ভূমিকা নেই তো ওইখানে।
ঠিক আছে, তো ঠিক আছে ফাইন। তারপর
পরে ওর মা সহকারে ওর দুইটা বোন আছে ছোট, দুটোটা ছিল। তো আমি গেছি লঞ্চ পর্যন্ত, ওদের 3.5 ঘন্টার পথ লঞ্চে।
জি, লঞ্চে ছিলেন আপনি?
না,
তাহলে
মানে ওদের ওই লঞ্চটা যাইতে 3.5 ঘন্টা লাগবে।
আচ্ছা,
কিন্তু লঞ্চটা ছাড়তেছে 1:20।
ওকে,
কিন্তু ও যে ওরা যে খাবে এই টাইমটাও পাইতেছে না, নানুবাড়ি থেকে কখন খায় আসছে। তো আমি কিছু খাবার আর পানি টানি নিয়ে দিয়ে আসলাম। তো আমি যাওয়ার পরে ওর মার সাথে কথা বললাম, ওর মা আবার দাওয়াত করলো যে আচ্ছা আইসো মেহেন্দিগঞ্জ আইসো, তুমি এখন বরিশালে থাকবে কেন, মেহেন্দিগঞ্জ চলে আসো। বলার পর আমি বলছি ঠিক আছে আন্টি আসবো। তো ওর সাথে কথা টথা বলে আসলাম, যেটা হয় যে মায়েরা একটু যদি চিকি বেস করে তাহলে বলা যায়।
এই ফাঁকে আমি একটু জানি, যেহেতু গল্প অনেক দূর এগিয়ে গেছে, আপনার বাড়িতে কি এই বিষয়টা কি টাচ পেয়েছে বা জানে কিছুটা, যেহেতু আপনার আত্মীয়ই আপনার কোন রকম ভাবে এই পরিবারের সাথে যোগাযোগ করে দিয়েছে?
সিলেটে আমার বাড়িতে এখনো জানে নাই,
রুহুল ভদ্রলোক উনি জানাননি?
না উনি জানায় না, উনি আমার আব্বুরে তখন চিনত না।
তখন চিনতই না?
না, কেন আমার বাড়িটা ওনার বাড়ি থেকে 13 কিলো।
মানে শুধুমাত্র এলাকার বড় ভাই বা
এলাকার বড় ভাই, একই থানার বড় ভাই,
একই থানার বড় ভাই, এই কারণে
এই কারণে এই ইয়েটা হয়েছে। তো পরে
আপনার বাবা তখনো বিডিআরে?
না আমার বাবা, আব্বু আমার চাকরির আগে রিটায়ার করছে,
চাকরির আগে সে রিটায়ার করে ফেলেছে।
হ্যাঁ,
ওকে,
এরকম উঠে উঠে দিলাম খাবার টাবার পানি টানি নিয়ে দেওয়ার পরে ওর আম্মু ওই যে আমার সাথে ওর সাথে ওর আম্মুর সাথে কথা বললাম
যে,
তারপর ওর আম্মু দাওয়াত করলো, ওর একটু ইয়ে করে দিল, মানে মোটামুটি ভালো চলতেছে। আমি বরিশালে, ও মেহেন্দিগঞ্জে, মোটামুটি ভালো চলতেছে। হঠাৎ করে একদিন বিকেল বেলা ওই রুহুল আমিন ভাই, সে কিন্তু ওখানেই আছে, সে যেহেতু ডিএসবির, সে আমার ফোন করলো, বলতেছে হীরা কি তোমার সত্যিকারই ভালোবাসে? হাসপাতালের ভিতরে একটা ছেলের সাথে কথা বলতে পারে না আড়ালে, ও ছোট বোন সহকারে।
তখন আপনি বরিশালে আর ও হচ্ছে
মেহেন্দিগঞ্জে?
ফাইন
ওকে
তো পরে আমি এই কথা শোনার সাথে সাথে রোলান মেয়েরে বললাম মানে নিজের কাছে খুব ইয়ে হয়েছে কিন্তু বিশ্বাস করি নাই কারণ ওর তো সেরকম কখনই দেখি নাই
আপনাকে এতটা লাভ করে লোকজনের মধ্যে জড়িয়ে ধরছে এরকম করছে
পরে রোলান ভাই বলার পরে আমি বললাম কোন ছেলে বললো যে এরকম এরকম মিঠু নাম মানে জাস্ট আমি কিন্তু হিন্দিগঞ্জের অনেকেরই চিনতাম তখন এতটাই পপুলার হয়ে গেছি পরে জিজ্ঞাসা করলাম যে মিঠুন কোন জায়গায় বাসা বলতেছে যে বদরপুরে বলার পরে আমি বললাম ওর সাথে কথা বলছে হ্যাঁ ওর সাথে খালি কথাই বলে নাই তুমি হয়তো আবার জানো না তোমার এতদিন জানাই নাই তোমার থেকে সরানোর জন্য ওর মা ওরে ওই ছেলের সাথে রিলেশন করে দিতেছে এখন আর তোমার প্রয়োজন নাই পিছনে যে প্রয়োজনটা ছিল সেটা ফুরিয়ে গেছে কি বলে সত্য বলতেছে হ্যাঁ সত্য তোমার আরো কথা বলবো পরে শুনি আগে জিজ্ঞাসা করে দেখো আমি সাথে সাথে ফুফুর ফোনে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ফোনটা ওয়েটিং দেখি সাধারণত ফুফু ওই টাইমে কথা বলে না ফোন ওয়েটিং দেখে কয়েকবার ফোন দেওয়ার পরে ফোনটা অফ করে রাখছে অফ করে রাখার কিছুক্ষণ পর আবার ফোন দিছি ফোন দিয়ে সেটা ফুফু ধরছে তারপরে বলতেছি ফুফু কেমন আছেন কথা কথা বললে জিজ্ঞাসা করলাম যে হেরা কোথায় হেরা মাত্র তোমার সাথে কথা বলছে না ফোন নিয়ে আমি বলছি না তো হেরা আমার সাথে কথা বলে নাই পরে ফুফু কয় কি বলো হেরা তোমার সাথে কথা বলে নাই এই মাত্র কথা বলছে পরে হেরা সামনে ছিল ডাক দিছে হেরা দিকে এসো ওর আমার সাথে তুমি কার সাথে কথা বলছো কেন কাইন্দে দিছে বলতেছে ফুফু আমি তো এটা ভুল করে ফেলাইছি ওরা বললে ও খুব রাগ করবে তো হেরা আমার তুই ওর সাথে কথা বল ও তোর অনেক ভালোবাসে ও রাগ করবে না পরে আমি হেরার একটা কথাই জিজ্ঞাসা করছি ফার্স্ট ফোনটা দিয়ে হেরা তুমি কার সাথে কথা বলছো বলছে আমার ফ্রেন্ড বলছে যে মিথ্যার আশ্রয় নিও না তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারো না বলার পরে ও কান্দে দিচ্ছে আমার কাছে একদম ইয়ে টিয়ে করে দেখো এরকম এরকম একটা মিঠু নাম মানে জাস্ট মিঠু নাম তারপর রুহুল ভাই যেরকম বলছে বিকালবেলা কথা বলছে সবকিছু অস্বীকার গেছে যে এই ছেলেটা অনেকদিন যাবৎ ঘটতেছে আমার পিছনে তোমার সাথে আমার রিলেশন সবকিছুই জানে তারপরে ও বলতেছে ওর বন্ধু হিসাবে আমার কথা বলতে সেই জন্য আমি কথা বলছি তুমি যখন ফোন দিছো তখন ওয়েটিং ওর সাথে কথা বলতেছিলাম তুমি ফোন দিছো ওয়েটিং পাওয়া এই জন্য এই ভয়ে আর ফোন রিসিভ করি নাই তোমার বন্ধ করে দিচ্ছি আমি চিন্তা করলাম যে মেয়েটা আমার এত ভয় পায় সে নিশ্চয়ই ভালোবাসে
ওকে
তো লাস্টে ওরে বললাম যে মিঠুর নাম্বারটা দাও তাহলে আমি একটু কথা বলি ওর সাথে সাথে নাম্বারটা দিয়ে দিল কিচ্ছু বলে নাই তো ওরা বললাম যে তুমি কি মিঠুর সাথে নেক্সট কথা বলবা ও বললো যে তুমি কি বলো আমি বলছি যে আমি তো চাই তুমি কথা না বলো বলছে যে তুমি যেটা বলো সেটাই পরে ও কান্দে দিচ্ছে কান্দে বলতেছে যে তুমি দূরে থাকো তো সেই জন্য আমার কাছে মাঝে মধ্যে খারাপ লাগে হয়তো আমি এটা ভুল করে ফেলাইছি
সো ভেরি অনেস্ট ওকে
হ্যাঁ তুমি আমার ক্ষমা করে দাও কিন্তু আমি ওর সাথে খালি কথা বলছি আজকে বিকালবেলা ও বলছে যদি আমি যদি ওর সাথে একটু দেখা না করি বা ওখানে যায় কথা না বলি তাহলে ও তোমার কাছে আমার এই ব্যাপারটা জানিয়ে দেবে আমি যে ওর সাথে কথা বলছি ফোনে আমি সেই ভয়ে গেছি তখন আমি ওর বলছি যে দেখো তুমি যে কোনো অন্যায় করতে পারো ক্ষমাও আমার কাছে আছে কিন্তু এরকম অন্যায় করো না বা এইরকম ভুল করো না যাতে একটা জীবন নষ্ট হয়ে যায় সুন্দরভাবে বুঝেছি যেহেতু ছোট মানুষ বুঝানোর পরে ও বুঝছে ওরে আমি মিঠুরে ফোন দিছি মিঠুরে ফোন দিছি আর মিঠু বলতেছে ওই তো আমার ফ্রেন্ড অন্য কিছু না আমি কনফারেন্স করছি আমার লাভারে দিয়া কনফারেন্সে আইসা মিঠুন রে জিজ্ঞাসা করতেছি মিঠুন তুমি ওরে এরকম এরকম ডিস্টার্ব করো ওরে নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো পরে মিঠুন বলে না তো পরে হেরা বলতেছে গার্লফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ শাকিল তুমি জানো না ও আমার স্কুলের সামনে আইসা বিভিন্ন সময় আমার ছবি তোলে সেট দিয়া তোর বিভিন্ন ডিস্টার্ব করে বিভিন্ন পরে আমি ওরে বলতেছি তুমি আমার কখনো জানাও না কেন ও বলতেছে তুমি যদি মাইন্ড করো অন্য মাইন্ড পরে আমি বলছি যে অন্য মাইন্ড আমি কখনোই তোমাকে করবো না আর করার প্রশ্ন ওঠে না তোমার আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই কথাটা বলার পরে ও আরো একদম ইমোশনাল হয়ে গেছে শুধু কান্দতেছে তখন ও বলতেছে যে আমি এতদিন এই কথাটা জানতে চেয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমি কখনো বলো না যে আমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই কথাটা বলার পরে ও অনেক কান্দতেছে আর বলতেছে যে তুমি কালকে আমার সাথে দেখা করো যেভাবে হোক তো হঠাৎ করে আল্লাহ তালা এই সুযোগ দিয়ে দেয় পরে কালকে দেখা করো বলার সাথে সাথে একটা জাহাজ ডুবছিল আমাদের মেঘনা নদীতে আর বরিশালের কাছেই ওটা তো ওখানে জাহাজ তুলবে সেখানে কিছু ফোর্স প্রয়োজন হিজলা থানা বলে ওই থানায় আমাকে পাঠাইল আবার এটা স্ট্যান্ড বাই হিসাবে তো গিয়ে ওরা ফোন করলাম আমি তো আসছি দেখা করা যাবে হিন্দিগঞ্জের পাশাপাশি ওটা একদম কাছে লাস্টে ও বললো ঠিক আছে কালকেই দেখা করব কিন্তু ওর পরীক্ষা চলে তখন ফার্স্ট সেমিস্টার বা ইয়ে ওই পরীক্ষাটা দিতেছে তারপরে ও বললো যে আমি সকালবেলা বের হবো কোচিং এর নাম দিয়ে আর তুমি আসবা কিন্তু তো সকালবেলা ও কোচিং এর নাম দিয়ে ড্রেস পরে বের হয়েছে তো আমি বলছি যে আমি থাকবো পোলের উপরে ওই সিনেমা হল আজাদ সিনেমা হল মেহেন্দিগঞ্জে ওটার সামনে তো আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরে ও আসছে আইসা আমার পিছন থেকে পিঠে একটা ইয়ে দিচ্ছে হ্যাঁ দেখা দিয়ে তারপর বলতেছে যে ইয়ে করছে ও এর ভিতরে আমার মিঠুনের দুইটা বন্ধু ওরা দেখছে যে ও আমার সাথে যাইতেছে বা কথা বলতেছে আর মিঠুনের এটা ওই যে ইয়ে আর কি ঘটক জাস্ট যে ছেলেটা দিয়ে সবসময় আমার কাছে বিভিন্ন ইয়েটিয়ে পাঠাইতো ওই ছেলেটা ওর পিছন পিছন হাঁটতেছে
মানে আপনাদেরকে ফলো করতেছে কোথায় কি যায়?
ফলো করার পর ও আমারে দেখিয়ে দিল যে বাবু ওই দেখো ওই যে ওই ছেলেটা আমারে মিঠুনের কথা বলে বিভিন্ন সময় ডিস্টার্ব করে সাইকেল দেওয়ার সামনে ইয়ে করে ও আমার সাথেই পড়ে ও এইটে পড়ে পরে ওর আমি ডাক দিলাম ওরে ডাক দিচ্ছি আর ও দৌড় দিচ্ছে ও দাঁড়ায় নাই আর ও জানে যেন আমি ওখানে ইয়ে করি
ভেরি কমিক ওকে
হ্যাঁ দৌড় দেওয়ার পরে হ্যাঁ আমার দেখে বললো ওই যে ওরা মিঠুনের বন্ধু ওদের বন্ধু টন্ধু দরকার নাই আসো তো ওরে নিয়ে গেলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় রুহুল আমিনের বাসায় নিয়ে যা একটা পরিবেশ তো লাগে কথা বলার পরে ওর সাথে কথা বললাম ওরে জিজ্ঞাসা করলাম সবকিছু ও খালি কাঁদতেছে ও কিছু বলতে পারতেছে না ও একের পর এক কাঁদতেছে কাঁদার পরে ও বললো যে এরকম এরকম এর মধ্যে ওই যে মিঠুনের যে ঘটকটা ওই যে ওই ঘরে পেছন দিয়ে ঢুকছে
ইনফ্যাক্ট রুহুল নামের যে ভদ্রলোক সে তো বলছিল যে তার মাই চেষ্টা করছে যে মিঠুনের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি হোক ফাইন এই এই জায়গাটা আসলে কতটুকু সত্য ছিল
এই জায়গাটা সততা আছে
মানে হ্যাঁ আমি আমি ঘটনা ধারাবাহিকতা জানতে চাই আপনি জিজ্ঞেস করছিলেন তারপর
হ্যাঁ ঘটনা ধারাবাহিকতা যাবে তো পরে ও আমার কাছে বলতেছে যে এরকম এরকম আম্মু চাইতেছে তোমার আর আমার রিলেশন এখন আর না টিকুক
প্রিয় শ্রোতা আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেল ভেরি ইন্টারেস্টিং মোমেন্ট সুইট লাভ স্টোরি বাট অনেকগুলো কোশ্চেন ফ্যামিলির রোলের জায়গাটিতে এক তো হচ্ছে যে মা কেন ইন্সপায়ার করবে ধরনের সম্পর্কে একটা ছোট বাচ্চাকে এক আর দুই নম্বর হচ্ছে যদি ইন্সপায়ার করেই থাকে তাহলে এই যে শিফটিং লাভের যে শিফটিং এটাও বা কেন হচ্ছে অনেক বড় একটা কোয়েরি আপনারা যদি ওকে দেখতে চান ওর সাথে কমিউনিকেট করতে চান আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 এছাড়া আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 পেজটি আছে আর জে কিবরিয়া নামে ওখানে প্রায় 12 লাখের কাছাকাছি আমাদের ফ্যান কিংবা আমাদের কমিউনিটি মেম্বার যাই বলি না কেন তারা আছেন ওই পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন এই পেজটি ছাড়া আমাদের ফেসবুকে আর কোনো পেজ নেই বাকি সবগুলো পেজই হচ্ছে ফেক পেজ ফিরে আসতে চাই ঠিক 4 মিনিট পর চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে
Close up presents Hello 8920 Close up The closer the better
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত আপনারা শুনছেন আপনাদেরই অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আপেল এবং লোবান আর আরেকটি বিষয় বলতে চাই আজকে জীবনের গল্প যা শুনছেন তিনি মূলত পেশায় একজন পুলিশ এবং তার জীবনের গল্প আমরা শুনছি এখানে তার কাছে আবারও ফিরতে চাই শাকিল রয়েছেন আজকে আমাদের সাথে শাকিলকে যদি আপনারা দেখতে চান আমাদের পেজে আসতে পারেন আমাদের পেজের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920 পেজটি আছে আরজে কিবরিয়া নামে শাকিল আমরা যেখানটাতে ছিলাম
পরে যখন বললো আমাকে যে আমার আম্মুও চাইতেছে না এখন আর তোমার সাথে আমার রিলেশন থাকুক আমি বলছি কেন বলছে যে রুহুল আমিন আমার সাথে কথা বলছে বা তোমার যে চাকরি এত ছোট চাকরিটা আম্মু আমাকে দেবে না
আচ্ছা আচ্ছা মানে আপনার যে পজিশন
হ্যাঁ হ্যাঁ যেহেতু আমি এখন একজন পুলিশ সদস্য মাত্র কনস্টেবল
ওকে
সেহেতু সে আমার কাছে তার মেয়ে দেবে না
আচ্ছা
আর উচ্চ জায়গায় দেবে সেটা মেয়ের কথা আর হতেই পারে বাবা মায়ের একটা ইয়া তো লাস্টে ওরে আমি প্রথম বললাম যে তাহলে আমার কাছে আগে তোমাকে কেন পাঠাইলো
রাইট আমাদের প্রশ্ন
হ্যাঁ তাহলে আমার সাথে কেন রিলেশন করাইলো তখন ও বলছে যে তুমি তো ক্ষমাই করছো এর আগে একটা সত্য কথা বলবো বলো বলছে যে আমারে আমার এলাকার একটা ছেলে ডিস্টার্ব করতো নাম ফারুক ওই ছেলে ডিস্টার্ব করতো সেই জন্য বাইয়া চাইছিল যে তোমার সাথে আমার রিলেশন করাই দিতে কিন্তু আমি আর কথাটা বাড়াই নাই যে ডিস্টার্ব করতো নাকি অন্য কিছু ওর কাছে আর কিছু বলি নাই
বাই দ্য ওয়ে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আমি যেটা গেস করছিলাম সেটাই হলো আলটিমেটলি শেষ পর্যন্ত এসে আপনি যে পুলিশে কাজ করেন সেটা তারা তাদের একটা সেফ গার্ড হিসেবে ইউজ করেছে তাই কি এবং যাতে আপনার সঙ্গে যদি এক ধরনের সম্পর্ক থাকে তাহলে ওই ছেলেটা দ্বারা কোনোভাবে ডিস্টার্ব হবে না এবং এক ধরনের সেফে থাকা
হ্যাঁ বা কেউই ওখানে আর ইয়ে করবে না ওরা ডিস্টার্ব করতে চেষ্টা করবে না তো পরে ও বলতেছে হঠাৎ করে দেখতেছে আমার আবার আরেকটা ফ্রেন্ড হচ্ছে রুহুল আমিন বললাম আর কি আরেকটা ফ্রেন্ডের বাসা আর কি এটা ওর বাড়ি মেহেন্দিগঞ্জ তো ওর বাড়িতে এমন তাকে কোরআন শরীফ থাকে না আমাদের গ্রামের বাড়িতে
শুধুমাত্র প্রেমের ক্ষেত্রে না অন্যান্য জায়গাগুলোতেও আমরা শপথের ক্ষেত্রে আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে এইভাবে ব্যবহার করিতে আসছে খুবই সেন্সিটিভ একটা বিষয় সেই বিষয়টা নিয়ে যদিও আমার ধর্মীয় জ্ঞান খুবই ক্ষুদ্র এবং আমার মনে হয় যে আপনারা চাইলে একজন দিনে এলএম যারা আছে যা একজন আলেমের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই ধরনের কাজ করা এটা ধর্মীয় বিধান মতে গুরুতর গর্হিত অন্যায় এবং এই ধরনের কাজ করা অপরাধ এবং এটার জন্য বড় ধরনের গুনাহ হয়। এটা ইসলামে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে এবং এই ধরনের কাজ যে কোনো মোমেন্টে যত বিশ্বাসযোগ্য কাজই হোক না কেন কোনোভাবেই করা উচিত না এবং এটাকে বরদাস্ত করা হয় না ইসলামে। প্লিজ এই ধরনের কাজ করবেন না, এটা অপরাধ। ওকে বলুন।
তো ও আমার হাতে যখনই কোরআন শরীফটা হাতে নিছে তখন আমি একটু চমকে উঠছি, চমকে উঠে বললাম যে তোমার কোরআন শরীফ ধরা লাগবে না, তুমি যেটা বলছো সেটাই আমি বিশ্বাস করলাম।
ওকে,
আর আমি এটা মানলাম। ও বললো না আমি কোরআন শরীফ ধরে বলছি তোমারও বলতে হবে। তো আমিও বলছি যে হ্যাঁ আমিও তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যাবো না, অন্য মেয়েকে বউ হিসাবে গ্রহণ করবো না। বলার পরে ও হাইসা দিছে, বলতেছে আমি এবার নিশ্চিন্ত।
আচ্ছা আপনি যে কাজটা করলেন আপনি কি জানতেন এর আগে যে ধরনের কাজ করাটা অন্যায়?
না আমি জানতাম
না। আপনি জানতেন না?
আচ্ছা আমি পরে এক মুফতির কাছে জানছি।
মুফতির কাছ থেকে আপনি এটা জেনেছেন? মুফতি আপনাকে কি বলেছে?
সে বলেছে যে আপনি যেটা করছেন যেহেতু না জানি না করছেন আল্লাহর কাছে তওবা করে নেবেন।
না জেনে বাহার পরিমাণ গুনাহ করলেও আল্লাহর কাছে তওবা করলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। জি বলুন। তারপর?
তারপরে ও আমার কাছে আমার ইয়ে করে মানে যেটা হয় আর কি সাধারণত একটু ঝড়াইয়া দেওয়া বিভিন্ন কথাবার্তা বলছে আর কানতেছে, আমার বুকের ভিতরে আর কোনো সময় করবো না বইলা। ওর পরীক্ষার টাইম হয়ে যেতেছে এটা দেখে আমি ওরে বের করে দিচ্ছি যে চলে যাও। এর ভিতরে ওই যে সেই ছেলেগুলো ওরা তো ওর মার সাথে কথা বলে, ওর মারে ফোন দিয়ে বলছে যে এরকম এরকম শাকিল আসছে হেরার জানি কোথায় নিয়ে গেছে। তো ওর মা ভাবছে যে আমি ওরে নিয়ে চলে গেছি। ওর ফুফু আমাকে ফোন দিচ্ছে, শাকিল তুমি কোথায়, হেরা কোথায়? আমি বলছি তো হেরা তো পরীক্ষা দিতে যাচ্ছে আর আমি তো মেহেন্দিগঞ্জে আছি, ওর সাথে একটু দেখা করলাম এখন চলে যাবো। পরে খুব বলতেছে তুমি চলে যাও, সিচুয়েশনটা খুব খারাপ তুমি চলে যাও আর হেরার স্কুলে পৌঁছে দাও। আমি বলছি হেরা তখন স্কুলে পৌঁছে গেছে আর আমি চলে আসছি। তো এর ভিতরে কি হয়েছে, হেরা যখন বাইরে যাইতেছিল তখন ওর ভাইয়ের সামনে নাকি পড়ছে, পড়ার পর ওর ভাই ওরে ধরিয়া নিয়ে আসছে। আইসা বলছে যে ইয়ে করছে তোর পরীক্ষা দেওয়া লাগবে না, তুই আগে থানায় চল,
তুই আগে থানায় চল। ওকে,
থানায় যাওয়া রুল আমি আমার ফোন দিচ্ছি তুই কি আসছিস নাকি এই জায়গায়? আমি বলছি হ্যাঁ। পরে বলতে আসছে যে ও তো হেরার এনে থানায় আসছে। আমি বলছি ঠিক আছে এরা যদি আমার বিরুদ্ধে কিছু বলে যদি মামলা হয় তাহলে ওর জন্য নয় চাকরিটা চলেই যাবে, জীবন দিতে পারবো, যার জন্য চাকরি দিলে সমস্যা কি? একথা বলার পরে রুল আমিন বলতেছে এত ইমোশনাল ভালো না বইলা। রুল আমিন আবার কিছুক্ষণ পরে ফোন দিল, শাকিল হেরা কি বলছে জানিস? আমি বলছি কি বলছে? যে ও ওর ভাই মা বাবা সবাইকে ছাড়তে পারে তোরে ছাড়তে পারবে না, ডিউটি অফিসারের সামনে বলছে। এবং বলছে যদি মানে আজকে যদি তোর যদি কিছু করে তাহলে ও বিষ খাবে, মানে ও এতটাই ইমোশনাল। রুলাইন ভাই যখন আমার ফোন দিয়ে কথা বললো তখন আমি বললাম যে ওরে বুঝান, বুঝিয়ে কারণ হঠাৎ করে দেখি আমি বের হয়েছি ওই গলি থেকে, হঠাৎ করে ওর মা আমার সামনে দাঁড়ায় বলতেছে তোমার আমি এতদিন কিছু বলি নাই, আজকে থেকে বলতেছি তুমি নেক্সট ডে আর আমার মেয়ের সাথে যোগাযোগের ব্যবস্থা করবা না।
ওকে,
জানো তোমার কি করতে পারি আমি, মানে অনেক কিছু।
ওকে,
বলার পরে আমি রিয়েলাইজ করলাম না আসলেই তো আমি অন্যায় করছি, যেহেতু ওনার মেয়ে ছোট তো আমি আমার মতো চলে গেছি ওখান থেকে। তো পরে রুহুল ভাইরে ফোন দিলাম সবকিছু জানার জন্য। পরে রুহুল ভাইরে জিজ্ঞাসা করলাম রুহুল ভাই কেন আমার ঢুকাইলেন, আমি তো চাই নাই ভাইয়া, আমি তো আপনার না বলছিলাম, আমি তো অনেক ইয়ে করছি আর আমি তো মেয়েদেরকে পছন্দ করতাম না, কেন ঢুকাইলেন আবার কেন এই কাজটা করতেছেন? পরে রুহুল ভাই বলতেছে যে তাহলে শুনবা? আমি বলছি যে বলেন। রুহুল ভাই বলতেছে এই মেয়েটার সাথে ফারুক নামে ছেলেটার সাথে ও যখন ফাইভে পড়ে তখন থেকে চিঠি আনা নেওয়া হতো, ওদের ভিতরে রিলেশন ছিল। শোনার পরে আমি হঠাৎ করে চমকে উঠলাম যে কি বলে অত ছোট থাকতে। পরে আমি বললাম যে কোন ফারুক? পরে বললো যে ওই যে হাসপাতাল রোডে, মানে ওই ছেলের বাড়িও হাসপাতাল রোড। আমি চিনতে পারলাম বেশ করে। তা আমি বললাম যে তাহলে এটা জানার পরে আপনি আমার কাছে কেন ওরে ইয়ে করলেন? বলতেছে যে এটার জন্যই তো তোমারে ওই জায়গায় নেওয়া, যাতে ওই মেয়ে ওই ছেলে থেকে চলে আসে তোমার সাথে রিলেশন করে এবং তোমার সাথে সেই সময় বলছে তারা আমারে যে তোমার সাথে বিয়ে দেবে, তোমারে এঙ্গেজ করার কথাও বলছি আমি।
ওকে ওকে,
আর তুমি এঙ্গেজটা করো নাই তখন, ভুল করছো জীবনে,
এনগেজমেন্ট করার কথা বলেছিল তখন।
হ্যাঁ বলেছিল যে এনগেজমেন্ট করো, এনগেজ করলে ভালো হবে। তো আমি হিসাব করলাম আমার বাবা মারে তো না জানে আমি এনগেজ করতে পারি না।
আচ্ছা,
আর আমি আমার আব্বুরে প্রচুর প্রচুর ভয় পাই।
ওকে,
আর বলতে সাহস পাই নাই।
ওকে,
পরে রুহুল ভাইয়ের এই কথা বলার পরে মানে এই সমস্ত ঘটনা বলছে রুহুল ভাই পেছনে যে ফারুকের সাথে তারা ওই মেয়ের সম্পর্ক আছে বিভিন্ন কথা। আমার মানে খুব খারাপ লাগতেছিল ওই সময়, কিন্তু ওরে বুঝলে দেবো সেটা না, মানে খুব খারাপ লাগতেছিল যে এইরকম একটা বিষয় আমার কাছে গোপন করে তারপর আমার এইরকম করছে, ওই ছেলেটা তো হয়তো বা কষ্ট পাইছে, এরকম একটা চিন্তা ভাবনা আমার ভিতরে আসছে। আসার পরে চিন্তা করলাম যা করছি তো করছি, ভালো যেহেতু বাড়ছি ওরে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না, আমি ওরেই চাই,
যা হয় হবে কিন্তু ওরেই চাই।
হ্যাঁ ওরেই চাই।
ভেরি ভেরি ডিফিকাল্ট স্টোরি।
পরে ওরে আমি ফোনে ট্রাই করতেছি ফুফুর, ফুফু বলতেছে আজকে তো হেরারে প্রচুর মারছে, ওরে পরীক্ষাটাও দিতে দিল না আজকে, ওরে নাকি নিয়ে থানায় গেছে, বাবু কিছু করতে পারেনি থানায় গিয়া, সেই জন্য আইসা বলছে তোমার সাথেই বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর আম্মু দেবে না। বলতেছে যে মেয়েটারে প্রচুর মারছে আর মারার পরে ওরে মারছে এই জন্য ও দুই সিনায় ইয়া দিয়া ওই যে ব্লেড আছে না ব্লেড দিয়ে পচায়া সব রক্ত বের করছে, বের করার পর ফিট হয়ে গেছে, ওরা আমরা কোলো করে হাসপাতাল নিয়ে গেছি, এখন হাসপাতালে আছি, তুমি পরে ফোন দিও, ও যদি মানে জ্ঞান ফিরে আসে ওই তোমার ফোন দেবে, তোমার দেওয়া লাগবে না। তো আমি অনেক কোন কান্নাকাটি করছি পয়সা, সে সময় কিন্তু আমার জাহাজে মানে ওই যে জাহাজ উত্তোলন করবে গেছে ওই জাহাজের ডিউটি, আর আমাদের তো সাধারণত বিভিন্ন জায়গায় ডিউটি হয়। পরে আমি অনেক কোন কান্নাকাটি করছি, কান্নাকাটির পরে কাটাকাটা লবণ স্ট্রিটার যেটা বলে মিঠু ফোন দিয়ে হঠাৎ করে বলতেছে যে আমি তো এই করছি সেই করছি ওই এসে সে হয়েছে,
মিঠু মানে যে ছেলেটার সাথে এক ধরনের সম্পর্ক হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল।
হ্যাঁ, ওকে। পরে আমি বলছি যে ভাইয়া তোমার সাথে যা হয়েছে এ পর্যন্ত শেষ, ও আমার লাভার, আমি ওর অনেক অনেক ভালোবাসি, তুমি মাঝখানে কোনো কথা বললো না লাভ হবে না। ও আর কোনো কথা বলে ইয়ে পায় নাই, পরে চলে এসে, একে তো মন খারাপ আমার দুরন্ত। রাত্র 8টার দিকে হঠাৎ করে ওর ফুফুর যে নাম্বারটা আমার পরিচিত খুব, যেটা দিয়ে সবসময় কথা বলে, সেই নাম্বারটা দিয়ে ফোন আসলো, মানে ফোনটা রিসিভ করছে, রিসিভ করার পর ও কান্দিয়ে দিল, মানে একদম এতটা কাঁদতেছে যে ও কি বলতেছে সেটাই বুঝতেছি না, আমি শুধু এইটুকু বুঝতেছি যে তুমি আমারে নিয়ে যাও, তুমি আমার কেন নেও না, শাকিল তুমি কি বোঝো না আমি তোমার কতটা ভালোবাসি, তুমি আমার নিবা না, কথা একটাই কেন নিতে চাও না, তুমি ভয় পাও কেন, মানে কথাগুলো এখনো মনে আছে আমার প্রত্যেকটা কথা, তুমি না পুলিশে চাকরি করো, ওর ভিতরে মানে এরকম একটা
সেন্সটা এভাবেই ছিল, কারণ ক্লাস 7 এ পড়ু একটা মেয়ে, পুলিশ মানে তার কাছে অনেক বড় কিছু, অনেক সাহসী মানুষ, দিস ইজ দ্য থিং, মানে রিয়েলিটি আসলেই এরকম। ওকে বলুন, তারপর
এগুলো বলার পরে ওরে আমি, আমার একটা হিসেব ছিল যে আমি তো কখনো ওরে নিয়ে পালাইয়া যাবো না, বা সেটা আমার চাকরির ক্ষেত্রেই হোক আর যেভাবেই হোক, আমার হিসেব ছিল যে একটা মানুষ তার ছেলে মেয়ের বড় করে অনেক আশা নিয়ে, আর সেই আশাটা ভঙ্গ করাটা অনেক খারাপ, হয়তো বা এমনও হতে পারে যে আমি ওরে নিয়ে গেলাম কোনোদিন সুখী হতে পারলাম না, তখন ওর মা বাবার দোয়া বা ওর মা বাবার মনে কষ্ট দেয়া, সেই জন্য আমি ওরে বলছিলাম যে আচ্ছা তোমারে নিয়ে নেব, কিন্তু আগে আমরা আম্মুর আব্বুর মানে ওর মা বাবার কথা বলছি, মনটা জয় করি, দেখো একদিন তারা দেবে, আমার তো চাকরি সবেমাত্র কয়েকদিন হলো, তো আমি ডিগ্রিটা কমপ্লিট করি, তখন আবার আমি ওই অনার্স পাত দিয়ে ডিগ্রিতে ভর্তি হয়েছি, ডিগ্রি কমপ্লিট করার জন্য উন্মুক্ত দিয়ে, আমাদের তো ইয়ার সিস্টেম নাই, রেগুলার স্টুডেন্ট হিসাবে করার সিস্টেম নাই। পরে ওরা বলার পরে ও বুঝছে, ওই দিন রাত্রে সেই বিভিন্ন কথাবার্তা বলার পরে ওর সাথে আমি কথা বলতেছি, ব্যাস আমাদের ভালো চলতেছে, আবার কেউ বাধা দেয় না এখন, আবার ওই যে ওই ধরনের ইয়ে করছে, হঠাৎ করে কিছুদিন পরেই আমি কিন্তু এখন বরিশালই কন্টিনিউস, এর ভিতরেও আসা যাওয়া হয় আমাদের, দেখা হয় মেহেন্দিগঞ্জে মাঝে মধ্যে সময় পেলেই আসি আমি, যেহেতু ভালোবাসার টান, ও যায় বরিশালে, ওর ইয়াদের বাসা আছে বিভিন্ন, সবকিছু ঠিকঠাক আবার আগের মতো চলতেছে। একদিন ও আমার ফোন দিল যে শাকিল তুমি যদি আশায় থাকো যে আমাদের বিয়ে আম্মু দেবে বা আমরা পালাইয়া যাই বিয়ে করা লাগবে না, তাহলে তুমি আর আমাকে পাবে না। আমি বলছি কেন, বলতেছে যে আমার আব্বু আসতেছে, আমার তো বিয়ে দিয়ে দেবে।
আব্বু কোথায় থাকতো?
ওর আব্বু সৌদিতে থাকে, নিজস্ব ব্যবসা,
সৌদিতে নিজস্ব ব্যবসা, মানে কি সেই সৌদি সিটিজেন?
না, সৌদি সিটিজেন হতে পারে না এখনো,
মানে ওখানেই ব্যবসা করতেছে,
ওখানেই ব্যবসা করে, আর ওরাও মানে আমার গার্লফ্রেন্ড ও সৌদি ছিল,
ও সৌদিতে ছিল একটা সময়,
হ্যাঁ সৌদিতে ছিল, ও 6 এর বছর আইসা, এই যে আমার সাথে যে সময় দেখা হয় তার আগে 5 এ ভর্তি হয় ও,
আচ্ছা
6 এর বছর আইসা আমার সাথে দেখা, মানে 5 থেকে ও 6 এর এই সময় সৌদিতে ছিল আগে,
আচ্ছা।
মানে ইয়ে থেকে যে আমার আব্বু আসতেছে খুব বিপদ হবে, কিন্তু বলতেছে যে এক কাজ করো আমরা বিয়ে করে নিই, এটা গুজবে থাকবে, লোকে বিয়ে করে নিলাম, পরে যদি আম্মু তোমার জানে যে আমরা বিয়ে করছি তোমরা মাইনা নাও, তখন মাইনা নেবে, মানে ওর বুদ্ধি, ও কিন্তু আমার চেয়ে বুদ্ধিমান সব দিক দিয়েই। পরে আমি হিসেব করলাম আসলে করা যায়, তো আমি গেলাম বরিশাল নোটারিতে গিয়ে যোগাযোগ করলাম, পরে বললো যে হ্যাঁ করতে পারি কিন্তু খুব রিক্স,
কারণ মেয়েটা তো বয়সের দিক থেকে এখন
অ্যাডাল্ট হয়, পরে বলতেছে যে হ্যাঁ পুরাতন মানে না বাধা, মানে এক উকিল বলতেছে আমারে,
নেসেসিটি নোজ নো ল,
এই প্রেক্ষাপটে গিয়ে করতে পারি, কিন্তু মেয়েকে অটুট থাকতে হবে, মেয়ে যদি একবার ইয়ে হয়ে যায় তাহলে তোমার সমস্যা আমারও সমস্যা।
রাইট, আপনার মাথায় কি একবার আসে নাই যে আপনি আপনার ফ্যামিলির জায়গা থেকে একটা স্টেপ নেবেন, আপনার ফ্যামিলিকে জানাবেন বা ফ্যামিলিকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন?
আসছিল, কিন্তু ওটা সম্ভব না,
আপনার ফ্যামিলির জায়গা থেকেও সম্ভব না? কেন সম্ভব না?
সম্ভব না এই জন্য যে আমার আব্বু ওদের সব চিনে মেয়েদের, বা মেয়েরাও আমাদের অনেক কিছুই জানে, আমার আব্বু কখনোই মেনে নেবে না।
কেন মেনে নেবে না?
ওদের কিছু সাইট আছে যে সাইট গুলো আমার আব্বুর পছন্দ হয় না।
একইভাবে আপনাদের কিছু সাইট আছে যেটা ওদের পছন্দ না,
ওদের পছন্দ হয় না।
ফাইন, যাই হোক, সেই জায়গাগুলো থেকে বুঝতে পারছেন আপনি আপনার ফ্যামিলি থেকেও আপনি কোনো সাপোর্ট পাবেন না।
না,
ওকে।
তো পরে আমি এসে তালাক করলাম যে ও তো আসতে পারবে না, পরে আমার উকিল বুদ্ধি দিল যে আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, ওর ছবি শুধু আপনি নিয়ে আসবেন আর ওর সিগনেচার গুলো নিয়ে আসবেন, এই এই জায়গায় মোট 3টা জায়গায় সিগনেচার গুলো আগে দেখিয়ে দিলাম আমার টিক দিয়া। তো আমি গেলাম, যে মোতাবেক বলছে ওই রকম ছবি নিয়ে আসছি দুজনের একসাথে, আর ওই কাগজ টাগজ সব পূরণ করে আনছি, মানে যেভাবে যেভাবে হওয়ার দরকার ফর্ম গুলা, মানে এটা সাধারণত বিয়ে হয়ে গেছে। আর
কোর্টের,
হ্যাঁ কোর্ট ম্যারেজ যেটাকে বলা হয়, অ্যাবসলিউটলি কোর্ট ম্যারেজটা কিন্তু একটা ইয়া বলা যায়, দলিল বলা যায় বা ইয়ে বলা যায়, এটা কিন্তু বিয়ে বলা হয় না স্বাভাবিক ভাবে।
ধর্মীয় দিক থেকে যদি বিয়ে না পারেন তাহলে ওটা বিয়ে বলা হয় না,
কিন্তু ওখানে উল্লেখ আছে
আইনের জায়গা থেকে কোর্ট ম্যারেজ ইজ ম্যারেজ।
হ্যাঁ ওখানে ওখানে কিন্তু এরকম উল্লেখ আছে যে আমরা একজন একজনকে খুব ভালোবাসি, এর পরিপ্রেক্ষিতে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে একজন একজনকে বিয়ে না করলেই নয়, সেজন্য জামে মসজিদে গিয়ে মানে হুজুর দ্বারা বিয়ে পড়িয়ে তারপর আমরা এর ভিতরে আবদ্ধ হই।
আলটিমেটলি ওটা অনেকেই করে না, ওটা অনেকেই করে না। হ্যাঁ
ওরকম করে সিস্টেমে লেখা ছিল। তো পরে এখন তো আমি খুশি, ও খুশি,
সাইন করে নিয়ে আসলেন।
হ্যাঁ সাইন করে নিয়ে আসছি, বিয়ে হয়ে গেছে।
দুজন দুজনের জন্য কবুল বলেছিলেন বা কোনো মৌলভীর কাছে?
হ্যাঁ বলছি।
কোথায় করলেন এটা?
এটা হলো কি, ও ফোনে বলছে কবুল, ওর কাছে কিন্তু আমার উকিল আবার জানছে
যে তুমি সত্যি চাও কিনা,
সত্যি সত্যি কিনা। তো পরে ও বলছে হ্যাঁ। পরে আবার উকিল বললো যে তাহলে তুমি কবুল বলো তিনবার, কবুল বলতে হবে। ও উকিল আবার উজু বানিয়ে আসছিল, উজু বানিয়ে আসছে বসতে, উনি তো আমার সাথে সিনিয়র মানুষ, উনি বোঝে। উনি ওর হাতে বলেছে আমার কাছ দিয়ে বলেছে।
উকিল আবার মৌলভীর ভূমিকা নিয়ে গেছে। ওকে, খুব জটিল সিচুয়েশন।
পরে এটা বেশ ভালো, তারপরে চলতেছে আমাদের খুব ভালোই। ও পরীক্ষা দেবে, যেটা জেএসসি বলে, জেএসসি পরীক্ষা দেবে। এর ভিতরে মানে বিয়ের এক মাস পরেই ও কেন যেন আমাকে একটু এড়িয়ে এড়িয়ে চলতেছে, খুব খারাপ লাগতেছে আমার কাছে। মানে কখনো ফোন দেয়, কখনো দেয় না, কখনো দেয় কখনো দেয় না। তো ওরে আমি অনেক কষ্টে ফোনে পাইলাম একদিন, পাওয়া ওরে জিজ্ঞাসা করলাম তুমি কি চাও, কেন এরকম করতেছো, নিশ্চয়ই কোনো ফল্ট। ও বলতেছে দেখো তোমার কাছে আমার বাবা মা আমার দেবে না। কেন দেবে না? বলতেছে আব্বু আসতেছে, আমার মনে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, তুমি এই চাকরি করলে তোমারে আমাকে দেবে না, তুমি চাকরি ছেড়ে ব্যবসা করতে হবে।
এই প্রসঙ্গটা সে কেন আনছে? এখানে বাবা মায়ের চাওয়ার তোর কোনো ফ্যাক্ট এখানে নেই, কারণ আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে বাবা মা চাইবে না বলেই আপনারা এভাবে বিয়ে করলেন, তারপরে বাবা মা চাওয়ার বিষয়টা সে কেন প্রাধান্য দিচ্ছে?
এটাই তো। পরে ও বলার পরে ও যা বলতো আমি তাই করতাম। ও বলতেছে তুমি চাকরি ছাড়তে হবে, চাকরি ছেড়ে ব্যবসা করো, দেখবে আমার বাবা তোমাকে দেবে। তো আমি হিসাব করলাম যে আমার তো মোটামুটি চাকরি আগ থেকে কিছু টাকা পয়সা জমাইছি আর কি, চিন্তা করলাম যে টাকা পয়সা তো আছে আর আমাদের তো ভোলায় ব্যবসা আছে বিভিন্ন। এই চিন্তা করে অলরেডি ঢাকায় আসি রাজারবাগে পুলিশ হাসপাতালে, আমাদের বিভাগে হাসপাতাল আনপিট দেখায়া ঢাকায় আসি। ঢাকায় আসা চিকিৎসা অবস্থায় মানে আমার একটু হালকা জন্ডিস হয়েছিল, জন্ডিসের অজুহাত দিয়ে আমি 28 দিনের ছুটি নেই।
তিন দিন
ওভার হয়েছে তখন আব্বু বলতে আছে তুমি ওভার রেস্ট করো কেন বাড়িতে, তোমার ছুটি তো শেষ। আমি আব্বুর সামনে কিছু বলিনি, ডাইনিং টেবিলে ভাত খাইতে বসি, তো তখন বলতেছে আমি ওইটা গিয়ে পিছন দিয়ে ঘুরে আম্মুর পাক ঘরে আম্মুরে বলতেছি আমি আর চাকরি করবো না। এর ভিতরে আব্বু খোঁজ খবর নিছে যে মেহেন্দিগঞ্জে আমার একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে,
বাপ সবকিছু জেনে গেছে, একদম পারফেক্ট বাপ যেটাকে বলে,
সবকিছু জানছে। জানার পরে বলতেছে এখন আব্বু তো শুনে হলে আমি চাকরি করবো না বলছি আম্মুরে, সেটা আমি জানি না। পিছন দিকে তাকে এসে দাঁড়ায় আছে
জমদূত।
হ্যাঁ আমি অন্য ভাব নিয়ে চলে যাওয়া ধরছিলাম, দাঁড়াও কথা আছে তোমার সাথে, ওখানে বসো, আমাদের পাক ঘরে আবার চেয়ার আছে ওটার উপরে বসতে বলছে, বসছি। আব্বু দাঁড়াই আছে, বলতেছে তুমি যে মেয়ের জন্য চাকরি ছাড়তেছো সেই মেয়ে তোমার কতটা ভালোবাসে একবার বিচার করে দেখছো?
আমার
আব্বু বলতেছে যে তুমি মেয়েদের সবকিছু জানো, সবকিছু জানো না, মানুষের গুড সাইড ব্যাড সাইড দুইটাই থাকে, ওদের সবকিছু জানা দরকার। আমার আব্বু একটু স্মার্ট সমস্ত করে বলতেছে যে আমি কখনো এই মেয়ে মেনে নেবো না যে মেয়ে চাকরি ছাড়তে বলে। তুমি কি করে ভাবলা যে একটা সরকারি চাকরি ছেড়ে দিতে বলবে একটা মেয়ে, সে কি ভালো? এভাবে বলতেছে তোমাকে আমি যেতে না করছিলাম তারপরে গেছো, কিন্তু তুমি নিজের মন মতো গেছো, এখন নিজের মন মতোই থাকো, আমার ফ্যামিলিতে যদি তুমি চাকরি ছেড়ে আসো জায়গা হবে না। মানে এভাবে বলতেছে, বলে বলে অনেক কথা বললো, বলার পর আমি একটা কথার উত্তরও দিই নাই, আর দেওয়ার মতো সাহস আমার ভিতরে নেই। পরে আম্মু বলতেছে হঠাৎ করে তুমি যে মেয়ের ভালোবাসো বা যার জন্য তুমি চাকরি ছেড়ে দিতেছো সে তোমার কথা শুনবে? আমি বলছি কিরকম? বলছে যে সে কি তো তুমি যদি বলো সে চলে আসবে। তা আমি আম্মুর কথাটা শুনি নাই, ওরে ও ফোন দিছে আর ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আমার সাথে এখন আসবা, আমি তো ব্যবসা করবো এখন চাকরি, তুমি তাহলে চলে আসো আমরা চলে যাই, কিছুদিন ইয়ে করে তোমার বাবা মা মেনে নেবে। আমার উত্তর করলো কি, আগে তো নিজের পায়ে দাঁড়াও তারপরে আসতেছি। তখন আমি ওরে বললাম যে তুমি না বলেছিলে যে শাকিল তুমি যদি আমার কুড়ের ঘরে রাখো কুড়ের ঘরে থাকতে পারবো, তুমি যদি পান্তা আর লবণ খাও তাও খেতে পারবো, তুমি আছো বলেই তো আমি পৃথিবীতে আসি, কথাটা না তুমি বলেছিলা? তখন ও আমার বলতেছে হ্যাঁ বলেছিলাম, কিন্তু দেখো তুমি যদি নিজের পায়ে মানে নিজের সুন্দর করে ব্যবসাটা প্রতিষ্ঠিত না করতে পারো তাহলে আমি আমার ফ্যামিলির কাছে বা আদারওয়াইজ বন্ধু বান্ধবের কাছে কিভাবে মুখ দেখাবো যে আমার হাজবেন্ড এটা করে? তখন আমি বললাম ও তাই, তুমি এখন আবার বুঝতে শিখছো তো? তো বলতেছে না এগুলো তোমার জন্য আর আমার জন্যই, আর কারোর জন্য না। তখন আমি বললাম তুমি না বলছিলা যে শাকিল তুমি যেই মুহূর্তে বলবে আমি সেই মুহূর্তে তোমার হাত ধরে যাইতে রাজি আছি, তাকে কোথায় গেল তোমার সেসব কথা? তো বলার পরে ও বলতেছে না তুমি এসব না, তুমি ব্যবসাটা শুরু করো, ব্যবসাটা শুরু করে সবকিছু এখান দিয়ে আবার আমার বাসা থেকে প্রেশার, তুমি চাকরি ছাইড়া কেন আসছো বা কেন এই কাজটা করতেছ, বিভিন্ন প্রেশার দিতেছে, তোর সাথে আমার কথা হইতেছে কন্টিনিউস, ওরা আসার জন্যই আমি বারবার বলতেছি তুমি তো এখন আমার ওয়াইফ, আসলে সমস্যা কি? এই বিভিন্নভাবে বলার পরে ও বলতেছে তাহলে আমি জিএসসি পরীক্ষাটা দেই। বললাম ঠিক আছে জিএসসি পরীক্ষা দাও। জিএসসি পরীক্ষা শেষ হলো, পরীক্ষার পরে ফোন দিলাম যে কি অবস্থা তুমি যাবা না? বলতেছে যে দাঁড়াও রেজাল্টটা দেখ। আমি বলছি ঠিক আছে রেজাল্ট দেখ, রেজাল্ট দিলেই যাবো। এরকম করতে করতে অলরেডি আমার ওভার রেস্ট ছুটি সহকারে 3 মাস হয়ে গেলাম।
তিন মাস
আমি বাড়িতে, 2 মাস বাড়িতে আর ছুটিতে ছিলাম 28 দিন। এর ভিতরে আমার 2টা নোটিশ গেছে বাড়িতে অবশ্যই আমাকে যোগদান করার জন্য। পরে এরকম আসার পরে আব্বু বইলা দিল, ও জানিয়ে দিছে ও চাকরি করবে না। তো ওর রেজাল্ট হইলো, রেজাল্ট হওয়ার পরে
আমি সময় বাড়িতে বসা সম্পূর্ণ।
হ্যাঁ আমি বাড়িতে বসা, কোনো ব্যবসা বাণিজ্য না কিছুই না। তারপর নিজের ভিতরে আস্তে আস্তে ওখান থেকেই উপলব্ধি হইতেছে যে আমি ব্যবসার তো চাকরিটাই মনে আমার ভালো
ভালো ছিল। হ্যাঁ
তো এই হিসাব করতেছি। তো ওর রেজাল্ট হওয়ার পরে ওর আমি যখন বললাম, ও বলতেছে আব্বু আসতেছে, আব্বু এসে যাক তারপরে। আমি বলতেছি না তোমার ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না আর। তো বলতেছে এক কাজ করো তুমি চাকরিতে আবার জয়েন করো, আমরা বরিশাল আসতেছি, বরিশাল আমাদের বাসার কাজ করতেছে, আমরা বরিশাল যায় ভাড়া থাইকা তারপর আমাদের বাসার কাজটা করবো। তাই আমি বলছি যে তো তুমি এতদিন বলছো যে আমার কাছে চলে আসবা বিভিন্ন কথা, তাহলে সেগুলা বলতে আসছে যে আরে পাগল আমি তো আসবোই, আমি এখনো ম্যাচিউরড হইনি, তো ম্যাচিউরড হয়ে নেই। তো আমি ভাবতাম যে এটাই তো ভালো, ও ম্যাচিউরড হয়ে নেই, ঠিক আছে আমি চাকরিতে যাই।
ওকে
পরে আমি মেডিকেল সার্টিফিকেট নিলাম,
একটা ফলস মেডিকেল সার্টিফিকেট।
হ্যাঁ ফলস বলতে রাজনৈতিক ভাবে প্রভাব ইয়ে করে মানে নেওয়া হয়েছে
যে আপনি এসব অসুস্থ ছিলেন।
হ্যাঁ অসুস্থ ছিলাম, মেডিকেল ভর্তি ছিলাম, এরকম কিছু দেখায় আমার একটা সার্টিফিকেট দিল। সার্টিফিকেট দেওয়ার পরে বরিশালের এসপি ছিল এহসানুল হক, খুব ভালো মানুষ। এসপি স্যার আমার 3টা কথা বলছিল যে চাকরি আছে বলে অনেকে তোমারে ভালো জানে, চাকরি না থাকলে ভালো জানবে না, আর আমি এহসানুল হক বলে তোমারে অনেকটাই ইয়ে করলাম, স্যাক্রিফাইস করলাম, ছোট মানুষ বয়স কম চাকরি এখনো কিছু বোঝো না, তো ঠিক আছে নেক্সট আর এরকম করো না। তো আমার ওই পূর্বের বেতন গুলা আর ইন্টারাল যা পাওয়ার আর কি আমার সবকিছু দিল আর চাকরিতে বহাল করলো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা বিরতি নিতে চাই, একটা যদিও মনে করতে পারি আমরা একটা রিস্টার্ট, কিন্তু এই রিস্টার্টটা আসলে শেষ পর্যন্ত কতটুকু জীবনে থেকেছে কাজে লেগেছে সেগুলোর ইন্টারাল হিসেব হবে আমাদের লাস্ট পার্টে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে শাকিল তার জীবনের গল্প বলছে। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
সময় রাত 1টা। প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিপি আপনার সঙ্গে রয়েছি এবং আমরা রয়েছি আজকে শাকিলের জীবনের গল্পে। আমরা তার কাছে আবারও ফিরতে চাই। আপনারা যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া যারা ফেসবুকে আছেন তারাও আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনাদের স্টোরি জানানোর জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920।
আমাদের বাসা গোলাচত সড়ক রোড, তুমি আমার সাথে দেখা করো। তো দেখা করলাম, যেহেতু নতুন আসছি 3-4 দিন পর দেখা করছি, ওর সাথে কথা টথা বললাম। পরে ও বললো যে আমার তো ভর্তি হতে হবে, তো আমি হালিমের খাতুনে ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেছি। আমাদের হয়েছে কি সরকারি চাকরিজীবী যারা তাদের জন্য কিন্তু প্রত্যেকটা স্কুলে একটা কোঠা থাকে, আর বরিশালে কিন্তু পুলিশের মোটামুটি মূল্যায়ন করে বরিশালের লোক। তো পরে আমি ওই স্কুলে গেলাম, যে হেড স্যারের সাথে কথা বললাম, স্যার এরকম এরকম, ঠিক আছে ভর্তি হয়ে যাবে সমস্যা নেই, আপনি আপনার একটা আইডেন্টি কার্ডের ফটোকপি দিয়ে যাবেন। দিয়ে এসে ভর্তি হলো, মোটামুটি মানে ভালোই যাইতেছে, আমাদের কথা বলতে চলছে। এর ভিতরে ওর বাবা আসলো, ওর বাবা যে আসছে ও কিন্তু আমার বুঝতেই দিল না যে ওর বাবা আসছে, বা আগের থেকে একটু ব্যাঘাত ঘটার কথা কথা কিন্তু ব্যাঘাত ঘটে নাই, সেরকমই চলতেছে। কিন্তু আমার একটা কথাই বলতো যে আমি কখনো ফোন না দিলে এই নাম্বারে ফোন দেবা না, সরি একটু মাঝখান দিয়ে বলে নেই যে আমি একটা ফোন দিছিলাম ওরে বরিশাল আসার পরে যে এটা ইউজ করার জন্য, ওটা বন্ধ থাকতো লুকিয়ে রাখতো,
যখন সুযোগ পেতে সে
আমি চার্জ দিয়ে নিয়ে মানে স্কুলের সামনে দিয়ে আসতাম ওরে।
আচ্ছা,
আমি চার্জ দিতাম, চার্জ দিয়ে স্কুলের সামনে দিয়ে আসতাম, ও কথা বলতো, আবার তারপর দিন হয়তো আমার ফ্রেন্ড বা কারো কাছে বা দোকানের রাইখা যাইতো, সেখান থেকে আমি চার্জ দিয়ে খুব কষ্ট করে আর কি চার্জ দেওয়া হয়তো বাবা দিতে দেশে। পরে ও আমার সাথে মানে কথা বলতেছে কন্টিনিউস চলতেছে, ওরে স্কুলে আগে দিতাম আবার নিয়ে যেতাম। তো এরকম করে হঠাৎ করে আবার পয়লা বৈশাখ আসলো। তো পয়লা বৈশাখে আমাকে বললো কি যে আমরা ঘুরতে যাবো, কিন্তু পয়লা বৈশাখে তুমি গাড়ি নিয়ে আসবে। তো আমার একটা গাড়ি ছিল তখন পালসার 135, তো ওটা নিয়ে ঘুরতে গেছি দুজন, ঘুরতে গেছিলাম ইয়াতে ঘটিয়া মসজিদ, বরিশালে নাম করা একটা জায়গা, সবাই ঘুরতে যায়। তো ঘটিয়া মসজিদে ঘুরতে গেছি, ওর বাবা তখন বাড়িতে মানে বরিশালে, এর ভিতরে ও বললো যে আজকে ঘুরছি রৌদ্র, তো চলো আমরা এক জায়গায় নিরিবিরিতে যাই। আমি বলছি কোথায় যাবো নিরিবিরি, তো বলতেছে চলো আমরা কোনো রুমে যাই,
মানে কোনো আবাসিক হোটেলে।
হ্যাঁ, পরে আমি একটা আবাসিক হোটেলে ওরে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমরা আবাসিক হোটেলে ছিলাম, এটা আমাদের তৃতীয় নাম্বার আর কি,
মানে আপনাদের
শারীরিক সম্পর্ক তৃতীয় নাম্বার, এর আগে ওর ফুফুর বাসা বা এরকম জায়গা হয়েছিল। তো পরে ওই হোটেলে যাওয়ার পরে আমরা মানে জাস্ট যেহেতু হাজবেন্ড ওয়াইফ একটু অনেক দেরি হয়ে যায় আরকি, প্রায় ওর স্কুল ছুটি হয়ে যায় দুইটায়, তখন চারটা বেজে গেছে,
লেট হয়ে গেছে পাশে পৌঁছাতে পারে।
হ্যাঁ হ্যাঁ, পরে ও বলতেছে হঠাৎ করে ওই দিকে তাকে বলে যে আজকে আমার আব্বু আমারে মারবে, তাড়াতাড়ি পৌঁছে দাও। আমি ওর গাড়ি টান দিয়া পৌঁছে দিছি দ্রুত, কিন্তু এর ভিতরে জানতে পারছি পরে যে ওর বাবা ওরে সকল জায়গায় খুঁজছে,
মানে স্কুল থেকে শুরু করে সব জায়গায়,
সকল জায়গায় খুঁজে পায় নাই। পরে এখানে তো আর ওর দাদু টাদু কেউ থাকে না যে আমাকে ফোন দিয়ে জানবে, তবে ওর আম্মু জানছে যে আমার সাথে আসছে, কিন্তু ওর বাবারে ধরা দেয় নাই। যাওয়ার পরে ওই দিন বিকালবেলা ওদের দাওয়াত ছিল একটা বাসায়, পাশের বাসার সাথে ওদের পরিচয় হয়েছে। তো ওদের বাসায় দাওয়াত, ওই বাসার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বিয়ে হয়েছে আর ছেলেটা এখনো আছে আর কি, বিয়ে শাদী করে নাই, ওই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, ফার্স্ট ইয়ার মনে হয় অনার্স যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, আমার মনে নেই সাবজেক্টটা। তো ওরা মোড়া আবার স্বপ্ন হইলো ওই ছেলের সাথে ওর,
মানে আপনার যে হীরা তাকে বিয়ে দেবে,
হ্যাঁ এঙ্গেজ বা রিলেশন করাবে তারপর বিয়ে দেবে যেভাবে হোক। পরে ওই বাসায় ওদের দাওয়াত, দাওয়াত করার পরে ওরা বিকেলবেলা যাবে, ওর লেট হয়ে গেছে সেই জন্য ওর বাবা ওরা রাগাইছে, কিন্তু ওই বাসা তো অন্যের বাসা, তো সেই জন্য রাগাইতে পারে না, বাসা কিন্তু সামনাসামনি, এই হলো ওদের বাসা, মনে করেন একদম একটা রোড মাঝখান দিয়ে ছোট্ট একটা রোড, এটার এই পাশে ওদের বাসা, ওই পাশে ওদের বাসা, মানে ওদের বাড়িটা লেগে এক নল, মানে আমাদের গ্রাম্য বাংলায় বলে আর কি আট হাত হবে এরকম আর কি ডিস্টেন্স। তো ওদের বাসায় ঢুকলো ওই ছেলেদের বাসায়, ঢুকার পরে ও ওই ছেলেদের বাসায় খাওয়া দাওয়া করলো, রাত্রে আমাকে বললো যে এরকম এরকম আজকে কিন্তু ধরা খাই গেছি, আমি কথা একটু কম বলতে হবে তোমার সাথে। আমি বলছি কেন, বলতে যে হ্যাঁ একটু কথা কম বলতে হবে, এখন আব্বু বাসায় আছে, তো দুই দিন পর আমারে তিন দিন পর এরকম ফোন দিত, একদিন সাত দিন পর্যন্ত কোনো ফোন দেয় না।
ওকে,
নিজের কাছে খুবই ইয়ে লাগতেছে কি সাত দিন পর্যন্ত ফোন দেয় না। তো আমি গেলাম ওর সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলে না, ওর দিয়ে চলে যায় কথা বলে না, বলেই নেই, তো নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। পরে আবার বিকালবেলা গেলাম গাড়িটা টান দিয়া, গিয়ে দেখি যে ও ওই যে ওদের বাসার সামনে হাঁটতেছে, দাঁড়া করাইলাম, এই কিছু তুমি আমার সাথে কথা বলো না কেন, কি আব্বু আসবে দ্রুত চলে দাও দ্রুত চলে দাও, বুঝলা তো আমার সাথে ইয়ে করছে দুষ্টাম করতেছে।
ইমাজিন দ্য সিচুয়েশন, আপনি পালসার নিয়ে সাই করে আসলেন বাড়ির সামনে, আয়সা এক সপ্তাহ পর আপনাকে জিজ্ঞেস করছেন এই আব্বু আসবে আব্বু আসবে, আপনি পালসার নিয়ে থাম দিয়ে চলে গেলেন, কমিক। ওকে ওকে,
যাওয়ার সময় ওর সাদা অন্য ছিল তো গায়ে, তো অন্যটা ধরে এরকম ইয়ে করে অন্যটা তেলে নিয়ে গেলাম, মানে যেটা হয় আর কি, এই অন্যটা আমি তেলে নিয়ে গেলাম, কই নাও নাও নাও, কেউ তো দেখে না গলায় পেঁচে নাও, বলে আমি টান দিয়ে মানে এক ফুট দিয়ে ঢুকে আর এক ফুট দিয়ে বের হয়ে গেছি।
আচ্ছা,
বের হওয়ার পরে রাত্রে ফোন দিয়ে বলে যে ইয়ে করছে তুমি আর আমার ফোন টোন দিও না। আমি বলছি কেন, বলছে যে না সমস্যা আছে, তো এর ভিতরে ওর বাবা একটা সেট আনছে, মানে ওই যে নোট 3 স্যামসাং, ওরে সেটা সেই সময় নতুন আর কি নিউ, ওরে দিছে ইয়ে চালানোর জন্য, নেট চালানোর জন্য,
মানে নোট 3 দিয়েছে ক্লাস 8 পুরো একটা মেয়েকে, মেয়েকে নোট 3 চালানোর জন্য দিয়েছে,
নোট 3 চালানোর জন্য দিছে। ওই নাম্বারটা কখনোই বন্ধ থাকতো না, ওইটাতে ট্রাই করতাম আমি, এই জন্য বলছে যে তুমি কখনো আর আমারে ফোন দেবা না। এইটা আমার সন্দেহ ঠেকলো যে কেন ফোন দেবো না। এই কথা বললেই তারপর দিন ওরা আমার এক স্যার আছে সাইফুল স্যার ডিবির অফিসার তার কাছে চলে গেছে, আমার বিচার দেওয়ার জন্য চলে গেছে, অলরেডি বিচার দিছে যে এরকম এরকম শাকিল এই কাজ করছে। সাইফুল স্যার বলছে শাকিল তো এত খারাপ ছেলে না, তবে শাকিল সম্পর্কে জানি যে একটা মেহেন্দিগঞ্জের মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। তা আমাকে সাইফুল স্যার ডাকলো সাথে সাথে, আমি তখন ডিসির বাংলায় ডাক দিয়ে নিল স্যারে, মেয়ে বললো যে এরকম এরকম করছে নাকি। আমি বলছি স্যার এরকম এরকম মেয়ের আনে নাই, কিন্তু মেয়ের মা আর বাবা আসছে, মেয়ের বাবা আসতে চায় না, জোর করে আনছে বাবারে মেয়ের মা, বিচার দিল। এই বিচার দেওয়ার পেছনে মানে আমাদের পুলিশ সদস্য ব্যতীত কিন্তু কেউ জানবে না কোথায় কি করতে হবে। তো এর পেছনে ওর মা যখন জিজ্ঞাসা করলো কার কাছে বলা যায়, তখন রুহুল আমিন ভাই বলছে যে মানে সাইফুল স্যারের কাছে বিচার দেওয়া,
মানে এই রুহুলই বলেছে আপনার এলাকার লোকই
বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুহুলই বলেছে যে
ভেরি মিস্টেরিয়াস
ওখানে বিচার দেওয়া যায়, বিচার দিলে একটা কিছু হবে। এখানে রুহুল আমিন ভাই আমাকে একদিন বলেছিল যে ওই মেয়ের পিছন থেকে সরে যাও, তোমাকে ওই ফ্যামিলিতে দিচ্ছি বউ করে আনার জন্য না, মানে খারাপ কথাই বলছে যে তুমি ওটাকে ইউজ করবা, পুরো ফ্যামিলিকে ইউজ করবা, সেই জন্য তোমাকে দিচ্ছি আমি ওখানে, এই জন্য দেই নাই, অর্থাৎ ওখান থেকে ফিরে যাও। তোমার বলছে যে না ভাই আমি ওরাই বিয়ে করবো, বলছে যে আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে তুমি ওখানে বিয়ে করতে পারবা না, মানে আমার সাথে তার সাথে একটু মনমালিন্য হয়, মনমালিন্য পরিপ্রেক্ষিতে এই কাজটা হয় আর কি। এই কথা তার জিত সে রাখতে হবে, সেই জন্য বিচার দেওয়ার পরে স্যারে আমার ডাকলো, স্যারের কাছে বললাম আমি সবকিছু ভাঙ্গে, স্যারে আমার কাছ থেকে ওই যে কাবিন নামার একটা ফটোকপি ছিল অরিজিনাল কপি যেটা আর কি, আমার কাছে আমার ফটোকপি আর কি সত্যিটুকু, ওইটা নিয়ে দেখি তোদের বিয়ের কাজটা কেস কেস কেটে ছেড়ে ফেলাই দিচ্ছে,
অরিজিনাল কপিটি ছিঁড়ে ফেলেছে।
বলতেছে যে মনে করো বিয়ে করো নাই তুমি প্রেম করতেছো, বুঝলা ওর বাবা আমার পাঠিয়ে দিল শাকিল আর যাবে না ওখানে, যেন আপনার মেয়ে যেন না আসে। আমার বললো যেটা ছিঁড়ে ফেলাই দেওয়ার মানে কি জানো, তোমাকে বাঁচানো, তোমার যাতে কোনো সমস্যা না হয় তুমি এটা অবশ্যই তাদের সামনে দিতা, যদি আমি না ফিরতাম আগে তাহলে মেয়ের মাটা যদি ওটা হাতে নিয়ে নিত তখন তুমি কি করতা। বলার পরে আমি একটু ইয়ে গেলাম, তারপর দিন ভাল লাগে না, দুই দিন পরে ও ফোন দেয় না, আমি গেলাম ওদের এলাকায়, যাওয়ার পর ওর বান্ধবীরে বললাম যে এরকম এরকম হেরার একটু বের করতে পারো বাসা থেকে, কি যেন একটা অনুষ্ঠান চলতেছে স্কুলে। পরে বলতেছে ভাইয়া ওর তো অসুস্থ বাসা থেকে বের হইতে দেয় না। আমি বলছি যে তুমি
মানে ওর ফ্যামিলি তাহলে ইনফর্ম হয়ে গেল যে আপনারা বিয়ে করেছেন।
হ্যাঁ হ্যাঁ,
আপনি যেহেতু কাবিন নামাটা বের করেছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ওর যেই বান্ধবী আছে এক বান্ধব আরেক বান্ধবী বলতেছে ভাই আমি বাসাটা চিনি না, আপনার মুভমেন্ট দেখে মনে হচ্ছে খুব ইয়াতে আছেন আপনি, তা এক কাজ করেন আপনি দাঁড়ান শশী মিষ্টান্ন ভান্ডারে বসেন, ওর বাসাটা আমার দেখে দেন আমি ঢুকতেছি। ও বাসায় ঢুকে ওরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওর কাছে আমি একটা চিঠি লিখে দিছি, ও চিঠিটা পড়ছে পড়ে এই বাসা থেকে বের হয়েছে, কিন্তু সামনে আসতেছে ফেসটার ইয়াটা সুন্দরী হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ফেস, আমার দেখেই কালো করে ফেলেছে, এমন আমি পিছপিস করতেছি হেরা একটু কথা বলো প্লিজ একটু কথা বলো, আমি তোমার হাজবেন্ড না কথা বলো, সমস্যাটা কি আমার সাথে কথা বলো, আপনি যাবেন না আমি লোক ডাকবো ডিস্টার্ব করেন কেন। পরে হঠাৎ করে কয়েকটা ছেলে আসতে আসতে আর ছেলেগুলো আর বলতেছে কি একটা ছেলের গায়ে হাত দিয়ে বলতেছে ভাইয়া ও আমার ডিস্টার্ব করে, আমি তাকে রয়েছি অনেকক্ষণ তাকানোর পরে ওই ছেলেটা কি বলতেছে যে এ বেটা এ তো বাড়ি করে বরিশালের বাসার, বলছে ভাইয়া ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করলে সুন্দর হয়। বলার পরে বলতেছে যে ল্যাঙ্গুয়েজ ভালো করবো কি তোর সাথে, আমি কি দেখেন ভাইয়া ও আমার ওয়াইফ, কারণ আমার বলতেছে ডকুমেন্টস আমি ওই কাবিন আরেকটা ফটোকপি আমার কাছে ছিল মানি ব্যাগে, ওরা দেখা কই এই আর এই ছবিগুলো ছিল দেখা বলে যাই যে ভাইয়া, ওরা বলতেছে সরি ভাইয়া, এর ভিতরে কিন্তু ওরা আমার বলছিল থাপড় দেবে এই করবে সেই করবে, তো আমার আবার এক আইডেন্টি কার্ড দেখাইছি, ও বলছে যে পুলিশ যাবড়া আর পুলিশ একটা বড় আইডেন্টি কার্ড নিয়ে করে তোর পুলিশের মতো দেয়া যায় নাকি। পরে আমি বললাম ভাই আপনাদের যেটা মনে হয়, যেহেতু আমি ওখানে একটু ইয়া দেখালাম, দেখানোর পরে আমার চোখ দিয়ে আমনে আমনে পানি এসে পড়লো, যেহেতু ও বলছে যে ও আমার ডিস্টার্ব করে। পরে আমি জিজ্ঞাসা করলাম হেরা তুমি কাউরে ভালোবাসতে বলতে পারো, তুমি তো এইভাবে আমার ইয়ে করা লাগে না, তুমি কি এই ছেলেটার ভালোবাসো, বলছে যে হ্যাঁ আমি ভালোবাসি।
কোন ছেলে ছিল এটা আমি আরেকটু জানতে,
এই ছেলেটা হলো ওই যে বাসায় এক বাসায় দাওয়াত খেতে গেছিল
পাশের বাসার,
হ্যাঁ পাশের বাসার যে ছেলেটার সাথে ওর মা বিয়ে দিতে চায়। পরে ছেলেটা বললো যে ভাইয়া হেরা চলে যাক আমরা কথা বলি, আমি হেরারে পাঠিয়ে দিলাম, হেরা চলে গেছে। এখন ওই ছেলেটা বলতেছে যে আপনি কি করে ভাবলেন যে আপনার গায়ে হাত দেবে কেউ, এই জিনিসটা জানার জন্য ওর মা আমার আম্মুরে একদম ইয়ে করে নিছে মেয়ে নাকি ভালো এই সেই, আমার আম্মু বউ করে রাখার জন্য আজকে তো জানতে পারলাম। বলা টলার পরে ওই ছেলে বাসায় গিয়ে বলছে যে এরকম এরকম আজকে তো আপনাদের জামাইয়ে দেখলাম এই সেই, তারপর দিন আবার আমার স্ত্রীর কাছে সরাসরি
কমপ্লেন,
কমপ্লেন নিয়ে আসলো এরকম এরকম ডিস্টার্ব করে বিভিন্ন ইয়ে করে আমার মেয়ের অন্য টান দিয়ে নিয়ে আসছে এই সেই, মেয়ে সহকারে সাথে সাথে এসছি আমার ডাক দিল, মানে আমাদের
মেয়ে সহকারে মানে
কমপ্লেন করার
মেয়েও
মেয়েও কমপ্লেন করতেছে। কমপ্লেন করার পরে আমার স্ত্রী বললো ঠিক আছে যদি আমার পুলিশ সদস্যর দোষ হয় কনস্টেবলের দোষ হয় আমি ওর বিচার করবো, শাকিলরে ডাকো। তো আমি আসছি আসার পরে স্বাভাবিক আমাদের ওই এসপি স্যার খুব ভালো ছিল, তো সেই জন্য আমরা চিপ গুলো একটু বড় রাখতাম, পুলিশের কোন ইয়ারটা ছিল না আমাদের ভিতরে, মানে স্যার কিছু বলতো না। আসার পরে আমার হাতে ব্রেসলেট, এক হাতে ঘড়ি, সাধারণত ফোর্সের লোকের এটা হয় না। আইপি স্যার দিকে বলতেছে, ও কি ফোর্সের লোক? মনে হয় তো না, খোলা মাঠে স্যার দাঁড়িয়ে রয়েছে, অফিসেও না, বাইরে এসে আমাদের অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে সার্কেলের ভিতরে। পরে ওর বাবাটা দেখে আমি বুঝছি যে ব্যাপারটা কি হয়েছে। আমার জিজ্ঞাসা করছে, আমি সব সত্য সত্য বলছি, মানে এই ধরনের এইভাবে এইভাবে নিচ্ছে, মানে পিছনে কাহিনীটা যেরকম বললাম এরকম বললাম স্যার, স্যার আমার বিয়ে হয়েছে ওর সাথে এরকম। স্যার আর তুই বললাম, হ্যাঁ বিয়ে হয়েছে স্যার, ওগুলো ফালতু। মানে স্যারও কি জন্য বলছে, সেটা হলো বাঁচানোর জন্য। বলার পরে স্যারে বলতেছে যে ইয়ে করছে, এই মেয়ে তোমার ও ডিস্টার্ব করে, চুপ করে রয়েছে। আমার জিজ্ঞাসা করতে, তুই আর কি করো, ভালোবাসো? স্যার ভালোবাসে, মানে স্যারে হঠাৎ করে এসে স্যারে আমার দুইটা চোপার দিছে। আমাদের ডিপার্টমেন্টে গায়ে হাত ধোয়ার নিয়ম নেই, কিন্তু স্যারে হঠাৎ করে দুইটা চোপার দিছে। চোপার দিয়ে বলতেছে যে ইয়ে করছে, এই ডিপার্টমেন্টে এরকম আছে নাকি রে, তোর মতন একটা ছেলে একটা ভালো মেয়ে পাবি, তুই ওর পিছনে বলো কেন, তুই জানো না ডিপার্টমেন্টের রোলস। বললাম, মেয়েরা বলতেছে, তোমার যেহেতু ও ডিস্টার্ব করে, তাহলে পায়ে জুতো আছে না তোমার, জুতোটা খুলে কয়টা বাড়ি দাও। আমি চোখ দিয়ে পানিটা ফালাই দিয়েছি, পানি ফালাই দিয়ে এরকম নিচের দিকে তাকিয়ে রয়েছি। পাশ থেকে আমার আরোয়ান স্যার কান্দে দিছে, মানে অলরেডি কান্দা কান্দা অবস্থা, বলতেছে যে দাও বাড়ি দাও, যেহেতু তোমার ও ডিস্টার্ব করে। ওর বাবা পাশ থেকে বলতেছে, খবরদার মা, তুমি হাতে জুতা নেবা না। পরে এসি স্যার নিজের পায়ের জুতাটা খুলে দিয়ে, ধরো এটা দিয়ে মারো, মানে কেস শুনছিল তো, সেটা দিয়ে মারো যেহেতু তোমার জুতা খুলতেছে। ও কান্দে দিচ্ছে, কান্দে দিয়ে ওর মার পাজা করে ধরছে। ধরার পরে স্যারে বললো যে আরোয়ান, ওর 21 দিনে ছুটি দিয়ে দেন, বাড়িতে চলে যাক, বাড়ি থেকে মন মানসিকতা ঠিক করে আসো, আমার বলতেছে। পরে ওর মারে বললো যে আপনি কি করবেন, কমপ্লেন লিখবেন? বলছে যে হ্যাঁ আমি কমপ্লেন লিখবো। কমপ্লেন লিখলো যে মেয়ের অন্যা টান দিছি আমি, এবং মেয়ের ডিস্টার্ব করি বিভিন্ন সময় স্কুলে যাওয়ার সময়, বা এইভাবে একটা কমপ্লেন লিখলো কঠিন ভাবে, যেটা নারী ও শিশু নির্যাতন আইনে পড়ে। তো ওনারা সারা অনেক বুঝে বলছে যে দেখেন জিনিসটারে নিজেদের ভিতরে ইয়ে করে আনেন, ছেলে কিন্তু খারাপ না, যেহেতু ডিগ্রি কমপ্লিট হবে, সেই সময় আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার পথে আর কি।
মানে আপনি অনার্সটা বাদ দিয়ে আপনি ডিগ্রি করছিলেন?
ডিগ্রি করতেছিলাম উন্মুক্ত দিয়ে।
উন্মুক্ততে, হ্যাঁ।
তো আমাদের ডিপার্টমেন্টে যেহেতু পদোন্নতির পদ্ধতি আছে, সেহেতু হবে, ছেলে কিন্তু ভালো। বলার পরে ওর বাবা কিন্তু মোটামুটি একটু ইয়ে হয়েছে, কিন্তু ওর মা কমপ্লেন করবেই। এই কমপ্লেন করিয়া গেল আমার বিরুদ্ধে
লিখিত কমপ্লেন,
লিখিত কমপ্লেন। 7 দিন পরে আমাকে সাসপেনশন করা হলো।
কত সালের কোন মাসে মনে আছে?
আমার সাসপেনশন করা হয়েছিল 14 ফেব্রুয়ারির দিকে, 14 ফেব্রুয়ারি। সাসপেনশন করার পরে আমার কাগজ নেওয়ার কথা বলো, 7 দিন পরে আমার কাগজ দিল সাসপেনশনের। আমার মৌখিক ভাবে সাসপেনশন করছে প্রথম অবস্থায়, পরে কাগজপত্রে সাসপেনশন করছে। সাসপেনশন করে বইলা দিল যে ওর বাইরে যাওয়া নিষেধ, ও বাইরে যেতে পারবে না।
বাইরে যেতে পারবো না মানে কোথায়? আপনি কি জেলে চলে যাবেন তাহলে?
না, মানে ইয়ার বাইরে যেতে পারবো না,
আপনাদের
ইয়ার বাইরে যেতে পারবো না, পুলিশ লাইন্স এর বাইরে যেতে পারবো না, মানে এলপি তে বইলা দেওয়া হলো, এলপি মানে গেটে বইলা দেওয়া হলো। কিন্তু গেটে সবাই তো আমার মতো কনস্টেবল, সবাই তো আর আমার ইয়ে করবে না, আমার যাইতে দেয় তো সবাই, বা কোনো দরবান্ধা ছিল না। পরে সাসপেনশন চলতেছে, আর আমার তো আরো কষ্ট লাগতেছে। সাসপেনশনে কোনো কষ্ট নেই আমার, সবচেয়ে বড় কষ্ট হলো কি আমার, যে ও আমার কাছে নেই। দ্বিতীয় কথা, আমার বাবারে যখন ফোন দিছে স্যারে, বলছে ও আমার ছেলে না, যে ছেলে এই ধরনের কাজ করতে পারে সেই ছেলে আমার না।
মাই গডনেস,
অলরেডি মানে ইয়ের মতো তেজপুত্র যেটাকে বলে সেই রকম,
তেজপুত্র ইন ভার্সেন্স, মানে মৌখিক ভাবে সে বলেছে যে আপনাকে তেজ করে
দিবে। হ্যাঁ, মৌখিক ভাবে সে বলে দিয়েছে যে ওই ছেলে যেদিন থেকে এই ধরনের কাজ করতেছে সেদিন থেকে তেজ আমার কাছে, আমার ছেলে না ওটা। বলার পরে যতই হোক বাবার মন তো দৌড়ে আসছে, তারপর দিনই আবার এসপির কাছে দৌড়ে আসার পরে এসপি স্যারের সাথে কথা হয়েছে। কথা বলার পরিপ্রেক্ষিতে আমার বাবা তো রাজনীতিবিদ, চাকরি ছেড়ে তো রাজনীতি করে, তো মেজাজটা একটু করা ছিল, উল্টাপাল্টা কথা বলছে। বলার পরে এসপি স্যার আরো ইয়ে হয়েছে আর কি,
খেপে গেছে
যে আমি ওরা বাঁচাইতে চাইলাম আর আপনি আমার সাথে এই ধরনের ইয়ে করলেন। পরে অনেকদিন যাবত ইয়ে গেছে, তবে স্যার খুব ভালো ছিল, ওনার মন মাইন্ডও খুব ভালো ছিল, সেজন্য অবশ্য আব্বুর উপর এক করে দাও। পরে আবার আমার ডাইকা নিয়ে ওই জায়গায় হাত তুলছিল, তুই যদি আমার ছেলে হইতে তাহলে আমি কাজটা করতাম না, ডিপার্টমেন্টে হাত তোলার নিয়ম নেই, কিন্তু তোর তো বাঁচানোর জন্য হাত তুললে রাগ কমে যায় অনেকের, বলে টেলা বেশ ভালো। সাসপেনশন অবস্থা খুব খারাপ লাগতেছে, 6 দিনের মাথায় সাসপেনশনের, ও আমার ডাইরেক্টলি ফোন দেয় নাই, ও ওর ফুফাতো বোন মিমের কাছে ফোন দিচ্ছে, ফোন দেয়া আমার কনফারেন্সে দিতে বলছে, দিয়া ও কাইন্ডে দিচ্ছে আমার সাথে কথা বলতেছে আমি ভুল করছি এই সেই, মানে এভাবে বইলা টেলা। ও ওই ছেলে, ওই যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, যে ওই ছেলের সাথে আমি যাবো না, সে বিভিন্ন কথাবার্তা বলছে আমার ফোন দিয়ে, বলে দিলে আমাদের সাথে সাসপেনশন অবস্থা চলতেছে আবার। অলরেডি প্রতি সপ্তাহে 2 বার ও বের হয়, আমরা যেহেতু স্বামী স্ত্রী, ও বের হয়, আমরা হোটেলে উঠি থাকি, মানে স্বাভাবিকতা স্বামী স্ত্রীর যেহেতু এটা তো হবে। আর স্কুল ফাঁকি দিয়ে অনেক কষ্ট করেও আমার কাছে আসে, 10টায় আসে 4টায় যায়, 7টা দিন আমার কাছে। হ্যাঁ, কিন্তু তারপরেও ও আমার সাথে দেখা করাই লাগবে। ও আমাকে এখন বলতেছে তুমি আমাকে নিয়ে যাও,
এখন বলতেছে?
হ্যাঁ, তা আমি বলছি যে দেখো আমি তো এখন চাকরিতে যোগদান করছি, আবার এখন তো তোমাকে নেওয়া সম্ভব না, আর আমি সাসপেনশন, তুমি তো জানোই তো। পরে এই সমস্ত কথাবার্তা হইতেছে ওর সাথে, আমার চলতেছে মোটামুটি। ওই ছেলে কিন্তু নাই এখন আর, ও আমার ফোন করে বললো আমরা বাসা চেঞ্জ করবো, ওর বাবা চলে গেছে বাইরে। ওরা বাসা চেঞ্জ করলো, ও এখান থেকে চলে গেল আদমাজি গলি, সেখানে গিয়ে আমাকে বললো যে এখন বাসা চেঞ্জ করছে, এখন সমস্যা নেই, তো বেশ ভালো, এখান দিয়া মানে আমার মামলা চলতেছে, বিভাগীয় মামলা হয়েছে অলরেডি আমার নামে, সেরকম এরকম। তো লাস্টে প্রুফ হলো যে অ্যাবসলিউটলি মেয়ে আমার ওয়াইফ, বা আমি মেয়েরে ডিস্টার্ব করি না। এটা কিভাবে হয়েছে, আমাদের আবার সাসপেনশন করার পর কৈফত তলব করা হয় আমাদেরকে, সেই কৈফত তলবে কি আমি মানে আমার নিজের নির্দোষ প্রমাণ করে গেছি আর কি। প্রমাণ করার পরিপ্রেক্ষিতে লাস্ট ইয়েটা বলি, ও যখন মানে আমাদের একটা ইয়ে হয়েছে যে মেয়ে থাকবে, মেয়ের মা থাকবে, সাক্ষী গুলা থাকবে আর কি, যে মামলাটা হয়েছে বিভাগে ওইটা সাক্ষী গুলা থাকবে, আর সাক্ষী গুলার ইয়াতে আমি মানে জিজ্ঞাসা করবো তাদেরকে। তো আমি ওর মাকেও প্রশ্ন করছি বিভিন্ন, তো মেয়ের বেলায় যে প্রশ্নটা ছিল যেহেতু মেয়ে মেইন ভিকটিম, তো মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যে তোমাকে কি আমি কখনো ডিস্টার্ব করছি, ও বলছে না। তো ওরে আরেকটা ইয়া উল্লেখ আছে যে আমি ওর ওন্না টান দিয়ে নিয়ে আসছি, তোর বলছে তোমাকে আমি ওন্না টান দিয়ে নিয়ে গেছি, ও বলছে ডাইরেক্ট না। তারপর বলা হয়েছে যে আচ্ছা তুমি আমার কি, ও বলছে ওয়াইফ। এগুলো প্রুফ হওয়ার পরে আমার সাসপেনশন উড্ড হয়ে গেল। তো এটা হওয়ার পরে ইয়ে করে দিল, তো ওর মাও মাইনে গেল যে হ্যাঁ ঠিক আছে জামাই হিসেবে গ্রহণ করবো, মেয়ে ম্যাচুরেট হয়ে গেল। বেশ ভালো এইভাবে চলতেছে, ওরা বাসা চেঞ্জ করলো, ও নাইন বার দিয়ে টেনে উঠলো, ওর সাথে আমার সাথে আবার ভালো যাইতেছে। প্রতি সপ্তাহে আমরা দুই তিনবার দেখা করি, কিন্তু কথা বলি, দেখা করি এরকম।
চাকরিতে আবার জয়েন করেছেন?
হ্যাঁ, চাকরিতে তো ওই যে ওই
সাসপেনশন অর্ডার উইথড্র করার পর থেকে আপনি জয়েন করেন?
জয়েন করতে আমি 10 দিনের ছুটি গেলাম বাড়িতে। বাড়ি যাওয়ার পরে ও বাড়িতে গেছে ছুটি পেয়ে, মানে জাস্ট ছুটিতে যায় না, ও গেছে ব্রাইতে, ও আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। শুনতে পারলাম যে ও আরেকটা ছেলে পারভেজ বাড়িতে, ওর বাইরের বন্ধু, ওর সাথে কথাটা বলে, সেই জন্য আমার সাথে কথা বলে না। ও আবার টাস খেলতে পারতো, টাস আছে না, টাস খেলতে পারতো, ওর সাথে কথা বলে টাস টাস খেলে, এগুলো আমি পছন্দ করতাম না। বেশ ভালো, ওখানে 10 দিন ছিল, ওই বাড়িতে 10 দিন ছিল, 10 দিন বা 15 দিন ছিল, থেকে চলে আসতে বরিশালে, আইসে আবার আমার ফোন, মানে জাস্ট
আমার
ফোন দিছে, আবার ফোন দিয়ে মাপটাপ চায় যে আমি ওইটা এইভাবে করছি, আমি কখনো টাচ খেলবো না,
যেখানে যাক না কেন ঘুরে ফিরে আপনার কাছে আসে।
হ্যাঁ, আমার কাছে আসে। তো লাস্ট পর্যন্ত ওরে আমি আবার মানে নেই, আর আমি তো ওরে অনেক ভালোবাসি, যেটা বলার বাইরে। তো পরে মাইনা নিলাম, কথাবার্তা বললাম, বলার পরে এই কথাবার্তা চলতেছে, ভালোই চলতেছে আমাদের। হঠাৎ করে আমি শুনতে পাই যে আমার পোস্টিং করে দিয়েছে বরগুনা জেলায়, বরিশালের বিভাগের ভিতরে।
কয় বছর চাকরি করার পর?
ওখানে তো আমার 3.5 বছর হওয়ার পরে পোস্টিং করে দেওয়ার পরে ওর সাথে আমার কথা হয়, আসি, এক মাস পর্যন্ত আমাদের রিলেশন ভালোই চলে। আমি ওর সাথে দেখা করে যাই, বাচ্চা নেওয়ার একটা পরিকল্পনা শুরু করি যে আমরা একটা বাচ্চা নেবো, বাচ্চা নিলে সবাই মাইনা নেবে। হঠাৎ করে ফেব্রুয়ারির 27 তারিখে
2015 সালের ফেব্রুয়ারিতে 27 তারিখে
ওর একটা ছেলের সাথে পরিচয় হয়, মানে বরিশাল এটা মুক্তিযোদ্ধা পার্ক বলে, মুক্তিযোদ্ধা পার্কে পরিচয় হওয়ার পরে সেই ছেলে বলছে ওর মাকে যে আমি আর্মি নন কমিশন, স্বল্প মেয়াদী কমিশন বা নন কমিশন, হ্যাঁ, অফিসারে ভর্তি হয়েছি, কিছুদিন পরে ট্রেনিং এ যাবো বা কি, বিভিন্ন কথা থাকে। ছেলের একটু চেহারাটা ভালো, আমার ঢাকায় বাড়ি আছে, এইটাই বলে দিলে ওর মার দিয়া ইয়ে করতেছে, ওর মা তো এমনি আমার প্রতি ইয়া। পরে ওর সাথে ইম্প্রুভ করাই দিচ্ছে শুক্রবার দিন, ওইটা দেওয়ার পর ও আর আমার বলে না। তো আমি ওর একটা ফোন নাম্বার ছিল, ওই যে আগের যে ফোন নাম্বারটা দিয়ে অন্য থ্রি চালাইতো, সেই ফোন নাম্বারটা অফ ছিল, হঠাৎ করে আমার মনে জানি কেমন ডাক দিল। দেওয়ার পরে ওর ফোন নাম্বার আমি ট্রাই করলাম, ট্রাই করে দিয়েছি ওর ফোন নাম্বারটা, ব্যস্ত, প্রায় 1.5 ঘন্টা ধরে ব্যস্ত। তারপর ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে কি তুমি এত ব্যস্ত ছিল ওই ফোনটা? না, আমার আম্মু কথা বলছে আব্বুর সাথে, বিশ্বাস করো আমার বাবার কসম, মানে কসম কেটে কথা কথা কসম করতো। তারপর ওই ছেলেটার সাথে কথা বলতেছে, বলে কসম টসম কাটতে, তো ওরা আমি বিশ্বাস করতাম যে কোনো জিনিস, হঠাৎ করে বিশ্বাস করে ফেলেছে আমার।
লাভ ইজ বিলিভ।
হ্যাঁ,
ইউ ডোন্ট বিলিভ, পরে ইউ ডোন্ট লাভ।
পরে ওর কাছে আমি বললাম যে দেখো, সেদিন এইভাবেই বলছি, আমার জীবনে যা কিছু আছে সবকিছু তোমার দিয়ে দিছি, তোমার জন্য আমি সাসপেনশন হয়েছি, তোমার জন্য আমি আমার বাবা মা হারাইছি, আমার বাবা মা আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমার বাইরে আমার সাথে ভালোভাবে কথা বলে না, মানে চাস্ত বাড়িতে যারা আছে আসলেই সবাই আমার খুব খারাপ চোখে দেখতো। তারপরে তোমার জন্য আমি এত কিছু করছি, আমি ডিপার্টমেন্টালি ভাবে হ্যাঁ প্রতিপূর্ণ, আমার পারমিশন যদি হয় তখন যদি আমি পরীক্ষা দিই, বা পারমিশন যদি হয় কখনো, তাহলে আমি 3 বছরের ভিতরে পরীক্ষা দিতে পারবো না, তারপরে পরীক্ষা দিতে হবে আমাকে, একটা বিভাগীয় মামলা খাইছি সেই জন্য।
এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা লাল দাগ।
হ্যাঁ, তাহলে তুমি কি মনে করো তুমি এভাবে? ও কাইন্ডলি সেটা দেখো, আমি এখন বুঝি, আমি যাবো না কোথাও তোমার সাইডে, বিভিন্ন কথাবার্তা বললাম, অনেক কান্নাকাটি করলো রাতে, আমিও করলাম। 28 তারিখে আমার সাথে কথা হয়, ফেব্রুয়ারির 28 তারিখে অনেক কথা বলি, বলার পরেও বলতেছে দেখো বাবু এখন আমার ঘুম পাইতেছে আমি ঘুমাবো, তো এরকম করে। আর ওই ফোনটা মাঝে মধ্যে খোলা দেখি বা ব্যস্ত দেখি। তো লাস্ট হঠাৎ করে 29 তারিখ আমার সাথে ওর সাথে একটু ঝগড়া হয়, মানে কথার কাটাকাটি তো হয়ই এক জায়গায় থাকলে, যে তুমি কথা বলো আমি শুনছি এরকম এরকম বিভিন্ন কথা। বলার পরেও বলতেছে আমাকে যে আমি কথা বলি না, হঠাৎ করে বলে তোর যদি মনে হয় তাহলে কথা বলি যা
তুই করে সম্বোধন করে।
বলার পর আমি বলতেছি আচ্ছা হীরা তোমার কি হলো, যে আমার জ্বর হইলে কানতে থাকো আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো তো কখন আমি ভালো হব, যে আমার জ্বর হয়েছে ফোনটা অফ হয়ে গেছে 102 বার ফোনে ট্রাই করছো যে আমি কি রকম আছি বা কি এটা জানার জন্য, তারপর আমি ফোন নিয়ে গেলো তুমি এরকম করতেছ কেন, মানে ওরা আমি পিছনের দিকগুলা তুলে ধরে বলতেছি যে আমার জন্য এত কিছু করছো, তোমার জন্য রেড অ্যালার্ট জারি ছিল ধরতে গেলে, তখন তুমি আমার সাথে কথা বলছো আর এখন এরকম করতেছো কেন, বা তুমি কি কাউরে পাইছো, বলতেছে না এই বিভিন্ন কথা একটু কথা কাটাকাটি হয়েছে ফোনটা কেটে দিয়েছে, কেটে দিয়ে অফ করে দিয়েছে। 2 দিন পর্যন্ত আমিও রাগ করে ফোন দেয়নি 29 তারিখ থেকে। পরে ও আমারে 2 তারিখ ফোন দিয়ে বলতেছে আমাকে আর কোনোদিন ফোন দিবি না, দিবেন না
হঠাৎ করেই।
হ্যাঁ তো আমি বললাম কেন হেরা, তোমাকে আমি ফোন দেবো না, তোমাকে ফোন না দিয়ে কি আমি থাকতে পারবো, দেখো তোমার আমি এত ভালোবাসি এতটা ভালোবাসি যে তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো, কল্পনা আসেও নাই কিভাবে, তুমি এত স্বপ্ন এত ইয়ে, তুমি বাচ্চার নাম রাখলা, ও আবার বাচ্চার নামও রাখছে যে আমাদের বাচ্চার নাম হবে বিবর, বিভিন্ন কথাবার্তা বলার পরে ওর মনটা একটুও গলে নেই, ও বলতেছে আপনি ফোন দেবেন না আমার ফোনে। তারপরে ও এই কথা বইলা ফোন রাখছে আমার সাথে আর কথা বলে না, তারপর বলতেছে তোমার আমি চিনি না, তুমি আমার বান্ধবীগুলো দেখলে এই করো সেই করো, আমার বান্ধবীকে ফোন দিয়ে তোমার সাথে কথা বলছি, তুমি আমার বান্ধবীদের সাথে কথা বলো, অথচ কিন্তু আমি কখনোই ওর বান্ধবীদের সাথে কথা বলি নাই, মানে একটা উচিলা খুঁজতেছে ও। লাস্ট পর্যন্ত আমার মনে খুব সন্দেহ হইলো একটা কিছু হচ্ছে। পরে ওই ফোন নাম্বারটা ওই যেটা নোট 3 ইউজ করে লাস্টে 11টা ফোন, 3 তারিখে গিয়ে আমি ওই নাম্বারটা তুলে নিয়ে আসি, আনার পরে 3 তারিখে আর আমি ওপেন করি নাই, ওপেন না করিয়া ওর সাথে
যোগাযোগ
নাম্বারটা তুলে
বুঝলাম
না, মানে বা কোনো মেসেজ পাঠাবে তাহলে আমি নাম্বারটা পাবো,
মানে সেটা কি ওর কাছ থেকে আপনি সিমটা নিয়ে আসেন?
না আমি অফিস থেকে তুলে নিয়ে আসি,
অফিস থেকে আলাদা একটা সিম।
হ্যাঁ না এই সিমটা আছে না, এই সিমটা ওর নামে ঠিক আছে হেরার নামে, কিন্তু কোন রেজিস্ট্রেশন করে কিনে নাই বা কোনোভাবে ইয়ে করে কিনে নাই, কিন্তু এই সিমটার যে ইয়াটা আছে ওই যে FNF নাম্বার, সুপার FNF নাম্বার,
কারণ আপনি ছিলেন
ওই নাম্বারটা আমার নাম্বার,
সো আপনি এটা তুলতে পারবেন সিমটা আলাদা করে,
মানে ওই সুপার FNF নাম্বারটা দিলেই তোলা যায়।
সিমটা তো অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকা অবস্থা আপনি সেটা পারবেন না,
অ্যাক্টিভ অবস্থায় আবার কয় টাকা লাস্ট লোড হয়েছে সেই জিনিসটা আমি জানি,
কিন্তু আপনি তখন তোরা ট্রাই করে দেখবে, তখন যদি ফোনটা অ্যাক্টিভ থাকে তাহলে তো আপনাকে সিম আলাদা সিম
দাও, ফোনটা অফ করে রাখছে ওই যে আমি যদি ফোন দেই
অফ করে রেখেছে। হ্যাঁ বলুন তারপরে।
তো লাস্ট ওই সিমটা আমাকে দিল, দেওয়ার পরে 3 তারিখ সন্ধ্যা হয়ে গেছে আমি আর সিমটা ওপেন করতে পারি নাই, 4 তারিখ সকালবেলা সিমটা ওপেন করছি, ওইটা ওপেন করছি আর একটা ছেলে মেসেজ পাঠিয়েছে জান আমি তোমার কি লাগি, লাস্ট 51 নম্বর। তখন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, তো আমি ফোন দিলাম ওই নাম্বারটায়, ফোন দেওয়ার বলতেছি যে ভাইয়া তুমি কি হেরারে চিনো, হ্যাঁ আমি চিনি, আমি বলতেছি কিভাবে চিনো, আমার লাভার, আমি ওর বলতেছি যে ভাইয়া ও তো আমার ওয়াইফ, হ্যাঁ দাদা বলেন আমি তো জানি না এটা আপনি কিভাবে চিনেন, আমি কিভাবে চিনি এই নাম্বারটা দিয়ে তুমি হীরার সাথে কথা বলছো না, বলতেছে হ্যাঁ, তো এই নাম্বারটা যেহেতু আমার কাছে আসতে পারছে তাহলে তুমি বোঝো না আমি কি, ও ভয় দেখাইতেছে,
ভয় দেখাচ্ছিল,
হ্যাঁ ভয় দেখাচ্ছে। পরে বলার পরে ও আমাকে বলতেছে যে ইয়ে করছে ঠিক আছে আমি আর কখনো যাবো না, আমি ওরও বলছি যে ভাইয়া তোমার কথায় বোঝাচ্ছে তুমি যাবা, তোমাকে একটা অফার দেই আমি, তুমি তো অনেক মেয়ে পাবা, তুমি কি চাও আমার কাছে, তুমি আমার কলিজার হাত দিও না প্লিজ, ওরা অনেক বুঝিয়ে বলছি ওর কাছে কান্নাকাটি করছি, তারপর বলছি যে দেখো আমরা একটা বাচ্চা নেবো, বাচ্চার নামও রাখা হয়েছে।
ইনফ্যাক্ট আপনি আমাকে একটা জিনিস বলেন যে ছেলেটার সাথে কতদিনের যাবত সম্পর্ক আপনি এগুলো রিভিল করতে পারেন?
মাত্র সাত দিন।
এখানে লজিক্যালি যদি আমি যাই খুবই 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 সম্ভব একটা মানুষের পক্ষে বেশ কিছু প্রশ্ন মাথায় আসা, কিন্তু আপনার জায়গা থেকে লজিক চিন্তা করো এই মুহূর্তে
ইম্পসিবল। ইমোশনালি আপনি ওই সময়টাতে কি অবস্থায় আছেন সেটা অনেকে অনুভব করতে পারবে।
কিন্তু অনেক সময় মনে হয়নি যে এটা এক ধরনের খাসলতি হইতে পারে, যে হয়তো সাত দিনের জন্য বা দশ দিনের জন্য একটা ছেলের সাথে থাকছে, এরকম ফুস্টিনোস্টি বা একটু ফান করছে, হোয়াট এভার ইট ইস, উই ইউজ দ্যাট কাইন্ড অফ স্ল্যাং ওয়ার্ড, তারপর আবার আপনার কাছে রিব্যাক করছে, সেটা তো লাভ নাও হইতে পারতো
না। আমার কাছে প্রশ্নটা এই জন্য হয়েছে, এতদিন তো ও কারোর সাথে কথা বললে আমার সাথে কথা বললে দিত,
বা আমার এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে ফার্স্ট টাইম রিয়াক্ট করেছে যে আমি কথা বলি কি হয়েছে ও সেই জন্য আপনার।
তারপর আমি বললাম যে তুমি ফেসবুক ইউজ করো নাকি, একজনের কথা শুনলাম তুমি নাকি ফেসবুক ইউজ করো, হ্যাঁ আমি ফেসবুক ইউজ করি, তোকে বলতে হবে।
ওকে, তার মানে একটা ডেসপারেট ভাব চলে এসেছে।
এগুলো বলার পরেই তারপর আবার আমি শুনতে পাইছি যে ও ওই ছেলের সাথে ঘুরতে গেছে,
এই ছেলেটার সাথে।
হ্যাঁ, বিএম কলেজে।
কে ছিল এই ছেলেটা মূলত, আপনি জানতে পেরেছেন?
হ্যাঁ, এই ছেলেটা পরে জানতে পারছি, আগে জানতে পারি নাই।
যখন ছিল
এই ছেলেটা ছিল আমাদেরই নবাগত পুলিশ কনস্টেবল।
ও মানে আপনাদেরই ডিপার্টমেন্টের আরো একজন
নবাগত, কিন্তু ও জানতো না, ও জানতো ও কোটিপতির ছেলে পরে বলছে।
Really funny. Okay, তারপর মানে এই ছেলেটার টার্গেট ছিল যে একটু ফান করা, মজা করা, কিন্তু ও তো আবার ওখান ড্রাইভার
না, ফান করা না, এই ছেলেটার মানে ও ওই ছেলেটার সবকিছু জানতো আমার সম্পর্কে,
জেনে শুনে এইভাবে ড্রাইভ
করছে। তারপরে ও আমাকে বলতেছে, ছেলেটা আমাকে বলতেছে যে হ্যাঁ আমি এখানে আসবো না আর আমি নিবো না। পরে বলতেছে যে আচ্ছা ভাইয়া ওদের ফ্যামিলি সম্পর্কে একটু বলবেন, সমস্যা নাই আমি আপনার বন্ধু। তো ওই সময় তো আমার ইমোশনাল বইলা ফলাইছে কথায় কথায় যে ওদের এরকম এরকম, ওর ভাই আছে, ওর বাড়িতে মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা টুকা নিত, এরকম ডাইরেক্ট বলছি যে ওর বোনের সাথে কথা টথা বলে দিত এবং খুব ভালো রিলেশন করে দিছে আমার সাথে, আর ওর ভাই কিন্তু বিয়ে করছে প্রেম করেই। ওরা আবার বলছি, বলছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে বলছে যে ওর ভাইও প্রেম করে বিয়ে করছে। এই বিভিন্ন কথা টথা বলার পরে ওই ছেলেটা বলতেছে আচ্ছা ওদের নাকি একটা বাড়ি আছে বরিশালে। তাই বলছি হ্যাঁ ভাইয়া বাড়ি দিয়ে কি করবো, ওদের বাড়ি থাকলে আমার কি আর না থাকলে কি, ওদের ওরা আমি অনেক ভালোবাসি ভাইয়া, প্লিজ তুমি সরে যাও। আমি ওরা বারে বারে এক কথাই ঘুরিয়া ও জিজ্ঞাসা করে প্রশ্ন করে আর আমি একটা কথাই বলি, আর ওরা আমি এমন লাস্ট পর্যন্ত একটা অফার করছি যে ব্লাঙ্ক চেক, ওর জন্য তুমি ব্লাঙ্ক চেক নিয়ে যেতে পারো, আমার কথা আছে সেটা দেখার বিষয় না, আমার বাবার যে সম্পত্তি পাবো ওর জন্য ওগুলো বিক্রি করে দেবো, আমি এতটাই ইমোশনাল। তারপর ওরা আমি বলতেছি যে ভাইয়া দেখো ওর সাথে আমার সব মানে যেভাবে ঠেকাইতে পারি আর কি সবকিছু হয়েছে, তুমি প্রয়োজনে হোটেলগুলোর নাম বলছি, তারপর বলছি যে আমার মামলা হয়েছে তুমি আমার ইয়াতে গিয়া যাই না দেখো, তারপর ওরা বলছি যে তুমি কোতোয়ালি থানায় মানে বরিশাল সদর কোতোয়ালি থানায় তুমি গিয়া জানো একটু,
সব বলে ওর কাছ থেকে রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ
হ্যাঁ, ওরা রিকোয়েস্ট করতেছি, ও বলতে আছে যে ঠিক আছে বইলা, চার তারিখ গেল এরকম আমার সাথে ইয়ে করলো, ওর বাবি মানে আমার ওয়াইফ হেরার বাবিরে আবার কথা বলে দিলাম ওর সাথে, ওই ছেলের মানে ইয়াতে কনফারেন্সে রাখিয়াছেন, হ্যাঁ এরকম এরকম হয়েছে, ওই ছেলে সবকিছু শুনছে। শোনার পরে পাঁচ তারিখ ওর আম্মুর একটা অনেক আগের ফোন নাম্বার পুরানো, সেই ফোন নাম্বারটা আমি ট্রাই করি, মানে সকল ফোন নাম্বার ট্রাই করছি দেখি পাই না, ওই ফোন নাম্বার ট্রাই করার পরে ওরে পাইছি। পাওয়ার পর ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার সাথে একটু কথা বলো, বলতেছে আজকে রাত্রে বলবো, বলার পর আমি বলছি যে ঠিক আছে। তারপর বিকালবেলা ওর আর একটা নাম্বার দিয়ে ট্রাই করলাম, আমার অন্য একটা নাম্বার দিয়ে একটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের এক ছোট ভাই কলিগ, ও ফোন দিয়েছে, আর ওর ফোনটা ধরে বলতেছে একটু পরে কথা বলি আমি একটু ব্যস্ত আছি, সে সময় চারটে বাজছে। আর ও আমার সাথে কথা বলার একটা নিয়ম ছিল, ওর মা যেহেতু ওই সময় কথা বলতে দিত না আমাদেরকে, তো ও কথা বলতো মনে করেন চারটা থেকে ছয়টা পর্যন্ত, ওর মা ওর বোনের নিয়ে কুসিং এ যেত, আর রাত্র বারোটা থেকে যতটা পর্যন্ত কথা বলতে পারতো। তো পরে ওই টাইমগুলো আমি ওরে মানে খুব ইয়ে করতাম, মিস করতাম, সেই জন্য ইয়ে করতাম। পরে ওই ছেলের পাঁচ তারিখে ওই ছেলের আমি কল দিতেছি, যেহেতু ওর সাথে কথা বলতে পারতেছি না ওই ছেলের কল দিতেছি, দেওয়ার পরে বলতেছি যে ভাইয়া তোমার কি হেরা কল দিছে, না 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 ভাইয়া, ওরে কল দিলে ওরে বইলা দিও যে এরকম এরকম আমি সবই জানি শাকিল সম্পর্কে, তুমি আমার কাছে না শাকিলের কাছে চলে যাও, ও তোমার অনেক ভালোবাসে, এই সমস্ত এগুলো বইলা দিলে। পরে ওই ছেলে বলতেছে যে আমারে যে কেন ভাইয়া কল দেয় নাই, তা আমি কি এইরকম এরকম লাস্টে ৩৬ একটা নাম্বার দিয়ে তোমার কল দিছে নাকি, আপনি এই নাম্বারটা জানেন কিভাবে? আমি বলছি দেখো যার সাথে আমার চারটা বছর সংসার, দুইটা বছর সংসার আর দুইটা বছর প্রেম, মানে চারটা বছর যার সাথে আমার জীবন, তার কিছু জানবো না আমি, আমি ওর সব কিছু জানি, ও আমার সবকিছু জানে। ওই ছেলে বলতেছে যে ভাইয়া কি করে ভাবলেন, আমার একটা মিটিং আছে আমি একটু মিটিং এ যাই, এই কথা বললাম ও আমার কাছ থেকে চলে গেছে। ওরে আমি বারবার যেবারই ফোন দিছি ওর সাথে এমনি সাত আটবার কথা হয়েছে আমার ফোনে, ওরে আমি একটা রিকোয়েস্ট করছি ভাইয়া তুই আমার কলিজাটা নিস না, দেখ আমি মারা যাবো, তোর যদি হয়তো কি করতি তুই?
একটা জিনিস আপনার মনে হয়নি যে আপনার যে বউ যে লাভার সে যদি আপনার কাছে যায় আপনি অন্য সাইডে কেন রিকোয়েস্ট করবেন? সে ঠিক ছিল বলে পুরো দুনিয়াটা সাইড হয়ে গেছে সে আপনার কাছে ছিল, কিন্তু সেই তো এখন ঠিক না, তাহলে তাকে আপনি রিকোয়েস্ট করে কিভাবে ফেরাবেন?
সেই জন্যই তো রিকোয়েস্ট করতেছি যাতে আমার অন্তত আমি তো ওর
একটু হলো থাকুক আপনার কাছে,
হ্যাঁ আমার কাছে থাকুক, ও যেরকমই থাকুক একটা কথাই ভাবতাম। তারপর আবার অনেকে আমার বুঝতেছে এইটা যখন হয়েছে যে তুমি সমাজ জাতি বা ধর্ম তথা মানে সবকিছু হিসাব করে চলো না, তখন আমি একটা কথাই বলতাম যে ভাইরে আমি যদি না বাঁচি তাহলে আমার সমাজ জাতি তথা সবকিছু কোথায় যাবে? তো এই কথা বলার পরে অনেকে আমার বুঝ দিতেছে যে মেয়ে খারাপ, মেয়ের মা খারাপ। এই মেয়ে খারাপ বলার
কাজ করে না ওই সময়টাতে।
হ্যাঁ, মেয়ে খারাপ কথাটা বলার সাথে সাথে অলরেডি আমার ব্যাটসম্যানের আমি পাশে একটা কার্ড ছিল, কার্ড দিয়ে মারছি, তোর কথা খারাপ বললি কেন, খারাপ হইলো আমার। পরে এগুলো এই পাঁচ তারিখই হইতেছে বিকালবেলা, আর আমার মনের ভিতরে কেন জানি একটা ইয়ে দিল যে আজকে হয়তো আমি ওর জীবনে তো হারাইতেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা এখান থেকে আবারও ফিরব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরি আপনাদের সঙ্গে রয়েছি, ফিরছি একটু পরেই।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ছোট্ট একটি বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে রয়েছে অতিথি হিসেবে শাকিল। হ্যাঁ শাকিল, আপনি মনে করছিলেন যে আপনি হীরাকে হারিয়ে ফেলবেন। হ্যাঁ, তারপর
এরকম কিছু একটা মনে আসছিল। পরে আমি ওর একটা ছেলের দিয়ে ওর মারে কল দেওয়াইছি যে দেখতে ওর মা কোথায় আছে, নিরিবিরি কিনা, মানে একটু আওয়াজ শুনলেই তো বুঝতে পারবো। পরে কয়ে না, প্লাফনের কেউ শুনতেছি আমি, কিন্তু ওর মারে ফোন দিয়ে বল যে আপনার মেয়ে জানি বাসা থেকে কোথায় যাইতেছে। আমি তো মানে কোনো ইয়া থেকে না, জানতাম না আমি যে যাইতেছে, মানে এমনিতেই। পরে হঠাৎ করে এটা বলছি পাঁচটার দিকে, ওর মা সেই নাম্বারটায় ছয়টার দিকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি কে বলছো, আমার মেয়ের কোন দিকে যাইতে দেখছো একটু বলবা। বলার সাথে সাথে আমি বলতেছি কিছু একটা হয়েছে মনে হয়, এর মধ্যে রুহুল আমিন আছে, রুহুল আমিনের ফোন দিছে নাকি ওর মা, রুহুল আমিন ফোন দিছে মহসিন বাইরে, মানে আমার পরিচিত, ওনার চাকরি 10 বছর, উনি আমার বড় ভাই এলাকার, উনিও বোলাবাড়ি, উনি আমার ফোন দিয়ে বলতেছে শাকিল হেরা নাকি বাসায় নাই। আমি শোনার সাথে সাথে যে কি বলেন আমি বিশ্বাস করাতে পারি না, কারণ আমি জানি যে ও যেখানেই যাক আমার ব্যতীত কোথাও যাবে না, আমার এই বিশ্বাসটা ছিল। পরে বলতেছে হেরা বাসায় নাই, আমি বলতেছি কি বলেন, ঠিক আছে চলে আসবে, বলতেছে যে না ও নাকি কোথায় চলে গেছে, এটা সিরিকোট লেখা থেকে গেছে।
মানে আপনি ওর মাকে ওই ছেলেকে দিয়ে কেন বলাছিলেন এটা?
এটা বলাছিলাম যাতে যদি ওর মা জানতে পারে যে কোথায় গেছে বা কি, ওই যে আমি একবার ফোন দিছি আর ব্যস্ত আছে বলছে যে ও কোথায় গেছে কিনা ওই ছেলের সাথে করতে, বা ওই ছেলে বলছে আমি মিটিং এ আছি, তার মানে হইতে পারে ওই ছেলের সাথে করতে গেছে, তাহলে ওর মা জানতে পারলে ওরে নিয়ে আসবে।
আচ্ছা, মানে ওকে ওকে সামহাউ
ইয়ে করার জন্য, ছেপ করার জন্য। তো লাস্টে আর ভাবলাম যে ওর মা যদি জানতে পারে যে ওই ছেলের সাথে ঘুরতেছে বা ইয়ে করতেছে, হয়তো একটু আটকাবে, আটকালে তখন আবার ও আমার দিকে ফিরে আসবে।
আচ্ছা,
তো পরে এরকম মশিন ভাই ফোন দেওয়ার কিছুক্ষণ পরে ওর মা ফোন দিছে, হেরা কোথায়, কেন আন্টি তোমার কাছে তো কথা বললে থাকে না, হেরা বাসায় নাই, হেরা কি তোমার তোমার সাথে গেছে না? ওর মা কিন্তু বিশ্বাস করে না ওই ছেলের সাথে গেছে, ওর মা কেউই বিশ্বাস করে না, মানে ওদের বাসার কেউই বিশ্বাস করে না যে অন্য কোথাও গেছে। ও বলতেছে, ওর মা বলতেছে যেখানে নিচ্ছে তাড়াতাড়ি দিয়ে যাও বাবা, মান সম্মান থাকবে না। তা আমি বলতেছি আন্টি দেখেন, আমি ওনার আন্টি বলতাম, কখনো মা বলে নেই, আন্টি দেখেন আমার কাছে না, আপনি সত্য করে বলেন তো ও কোথায়। তো তখন আমি সাথে সাথে ওই ছেলেটার নাম্বারে ট্রাই করলাম, ছেলেটার নাম্বারটা বন্ধ, হেরার নাম্বারে ট্রাই করলাম, হেরার নাম্বারও বন্ধ। আমি এর দিক দিয়ে, আমি যেহেতু বরিশালে চাকরি করছি, পোলাওয়ান পরিচিত ছিল, আমার ব্যাটসম্যান ছিল কয়েকটা, ওগুলো পাঠালাম যে বিভিন্ন জায়গায় খোঁজ নে ও কোথায় আছে, বাস স্ট্যান্ড, লঞ্চ গার্ড, সব জায়গায় পাঠিয়ে দিলাম লোক, আমার পাঠানোর আগেই তো ওরা ভাইয়ে গেছে। পরে আমি আসলাম আইসা, মানে এগুলো ইয়ে করার পরে আমি তখন বরগুনায় ব্যারাকে আসলাম, ব্যারাকে আইসা অনেকক্ষণ চিন্তা করলাম যে কি করা যায়। পরে ওর মা একের পর এক ফোন দিতেই আছে আমাকে যে কি করবা, ও তো নাই, ও তো বাসায় নাই, এরকম করতে করতে 10টা বেজে গেছে। বলছি লাস্টে 10টা, আমি চিন্তা করছি যেখানেই যাক 10টায় তো ফিরে আসবো, ওর কোচিং যেহেতু 8টা পর্যন্ত, 10টা না হয় ফিরে আসবে। ওর মাকে আমি বললাম যে আন্টি 10টায় ফোন দিয়া, ও কি বাসায় ফিরছে? একজনে বললো যে, আমি মনে করছি ওর মা বললো যে উনি তো ফিট হয়ে গেছে, হ্যাঁ ও বাসায় ফিরে নাই। তখন আমি অলরেডি মানে কাঁদতেছি আর বলতেছি যে যে ধরছে আপনি কি হন ওর জানি না। পরে বলতেছে ওর আন্টি, আমি বলছি যে আন্টি প্লিজ একটু বলেন ও কোথায় আছে, সত্য করে বলেন। পরে উনি বলতেছে বাবা রে তোমার মতো আমিও ইমোশনাল বা আমিও খুব ইয়াতে আছি, কিন্তু তোমার মতো এতটা না, আমরা তো জানি যে তোমার সাথে গেছে, ও এখনো বিশ্বাস করি যে তোমার সাথে গেছে, ও কোথায় সেটা তুমিই জানো, আমরা জানি না। এর ভিতরে ওর বাবা বাইরে থেকে কল দিছে, বাইরে থেকে কল দিয়ে উনি গালি গালাজ করতেছে, অকথ্য বাসায় তুই আমার মেয়েরে কই নিছোস, তুই ছাড়া কেউ নেয় না এই কাজ করে নাই, তুই নিছোস। তখন আমি ওনার বললাম যে দেখেন আমার যে সিচুয়েশন বা আমি কি সিচুয়েশনে আছি সেটা আমি জানি, আপনি আপনার মেয়েরে কতটুকু ভালোবাসেন, আপনার মতো যদি অতটুকু সম্পদ থাকতো আমার, ওই সম্পদ যদি কেউ চাইতো সেইটুকু দিয়ে দিতাম, শুধু হেরাকে আমি চাইতাম। আর এখনো বলতেছি যদি কারোর সাথে যায়ও থাকে, কিছু হয়েও থাকে, তাহলে আমি ওকে চাই, যেভাবে হোক ওকে আনেন। ওর বাবা বলতেছে আমি বিশ্বাস করি না, তুই ছাড়া কেউ নিতে পারে না, আমার মেয়ে তুই ব্যতীত কারোর সাথে বের হতে পারে না, কারণ তোরা এতটাই ও ভালোবাসে যতটা ভালো আমাদেরকে না বাসে। পরে উনি কথাটা বললা এরকম ইয়ে করলো যে মেয়ে চলে গেছে, এটা জানাজানি হয়ে গেল। ওদের বাসা থেকেও আমার সবাই কল দিতেছে, ওদের ওর আম্মুর সাথে কিন্তু সবার সাথে কোনো রিলেশন নাই বাসার, ওরা সবাই কল দিতেছে আমাকে বলতেছে আমি নিয়ে গেছি মেয়ে,
সবাই আপনাকে সন্দেহ করছে।
হ্যাঁ, পরে আমি সবাইকে বললাম বুঝে যে এরকম এরকম। পরে ওর একটা ফুফাতো হয়েছিল নাইম, ও বলছে যে না শাকিল ভাইয়ের সাথে যায় না এরকম। পরে ওই রুহুল আমিন আবার আমার উপকার করছে, রুহুল আমিন বলছে যে শাকিলের সাথে যায় নাই, শাকিলের খোঁজ খবর নিছি, শাকিলের সাথে যায় নাই, শাকিল ছুটিতেই আসে নাই, তাহলে ওর সাথে যাবে কিভাবে? বা ও এখনো ওই কর্মরত আছে ওই জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছে আর কি, যে আমি কর্মরত আছি পুলিশটাই নেই, মানে এটা হলো বরগুনায়, বরগুনা থেকে সাড়ে তিন ঘন্টার পথ বরিশাল। পরে আমার ইয়ে করে ওর বাবা টাবা ফোন করলো, রাত্র একটার দিকে ওরা ওই মামলা করছে, মানে জিডি করছে, সাধারণ জিডি। সেই জিডি অনুযায়ী ওর যে হ্যাঁ ফার্স্ট, আমি কোন আর কেউ নাম জানে না তো ওই ছেলের, আমার নামই দিছে। দেওয়ার পরে সাব ইন্সপেক্টর আমার চিনতো, চিন্ময় স্যার উনি আমার ফোন করছে, মাসুদ স্যার আমার চিনতো উনি ফোন করছে, ও ফোন করছে। এর ভিতরে আমি ফোনটা সাইলেন্ট করিয়া কানতেছি বইবে এক জায়গায়, আর আমার ওস্তাদ ছিল, ওস্তাদরা বলতেছে যে কান্দিস না এটা ইয়ে হয়ে যাবে, পাগল এসে ভালো মেয়েতে পাবি, মানে বিভিন্ন বুঝবে সবাই যেটা দেয় আর কি। তো পরে আমি ফোনটা ইয়ে করতে পারি না, দুইটার দিকে এসে দেখতেছি যে আমার একটা থেকে মানে একটা বাজে ওই সময় থেকে কল ট্রাই করতেছে বিশটা নাম্বারের উপরে। পরে আমি হঠাৎ করে ফোন দিচ্ছি আর আমার গাড়ি গালাজ করে, কুত্তার বাচ্চা তুই আমার মেয়ে নিয়ে আমার ফোন, মানে ওর মা, তুই আমার মেয়ে নিছিস, তুই ছাড়া কেউ নেয় না, তুই নিয়ে চুপ করে রেখেছিস। পরে আমি বুঝে বললাম যে এরকম এরকম আপনার খোঁজ নিয়ে দেন, পরে আমার সারা বললো যে না ও নেয় নাই, আপনার খোঁজ নিয়ে দেন। পরে ওর মা বিভিন্ন ব্যবস্থা ব্যবস্থা করছে, বললাম যে র্যাবের কাছে যান, তাহলে র্যাবের অফিসার আছে ওনাদের কাছে বললো ওনারা বের করে দিবে, বা আপনার মেয়ের ফোনটা তো আইমি নাম্বার আপনি জানেন, সেটা ইয়াতে দিয়ে ইয়ে করবে, বলতেছে তুই পারলে তুই কর, তোর তো বউ তুই করস না কে, এইভাবেই বলতেছে। তো ওর ভাই আবার আমার সাথে কথা বলছে, ওর ভাই বলতেছে দেখো শাকিল যেভাবে হোক বের করো, যেহেতু আমার বোন তোমার ওয়াইফ। কথাটা বলার পরে আমি বের করতে চেষ্টা করছি, কোনোভাবে পারলাম না। তো সকাল হয়ে গেছে, সকালবেলা ওনারা ফোন দিয়ে বলতেছে এখন তো সকাল হয়েছে এখন যান, উনি বলতে আছে যে যাবো। এর ভিতরে ওর ওই মেয়ের সাথে আর ওনার সাথে কথা হয়েছে অলরেডি, ওর মার সাথে
মেয়ের সাথে কথা হয়ে গেছে,
কথা হয়ে গেছে যে আমরা চলে আসছি এখন মাইনা নেবো ওদেরকে। আমি কল দিচ্ছি, কল দিচ্ছে দিয়ে মেয়ের ফোন নাম্বার কলা, আমি ফোন দিচ্ছি, আমার বলতেছে কি ভাই আপনি আরেকজনের ওয়াইফের কাছে ফোন দেন কেন?
কে বলছে এটা?
এটা আমার বউ বলতেছে ওয়াইফ, যে আপনি কারো কাছে। তখন আমি ওর সাথে কেঁদে দিলাম যে হেরা তুমি কি বলো, তুমি কার বউ, তুমি তো আমার ওয়াইফ, আমার বউ। বলতেছে যে অন্যের বউরে দাবি করেন, মামলা তো খান নাই, এভাবেই বলতেছে আমারে। আমি বলতেছি হেরা তুমি ফিরে আসো, তোমারই আমি নেবো, তুমি যা করছো ভুল করছো, তুমি চলে আসো। পরে বলতেছে যে আমার হাজবেন্ড আছে কথা বলবেন? ওই ছেলে ফার্স্ট থেকে বলতেছে কে? বলতেছে শাকিল। ফোন করছে, কয় শাকিল ভাই দাও আমার একটু দাও কথা বলি। ভাই ওর মা কি আমার নামে মামলা করছে? ওই ছেলে আমার জিজ্ঞাসা করতেছে ভাই আমরা আসলে কি কোনো সমস্যা হইব? আমি নিজের কষ্টটা বুকে চাইতে চাই, ওকে বলছি যে ভাই তুমি আসো, তোমার কোনো সমস্যা হবে না, তোমার যদি কোনো সমস্যা হয় সেটা আমি বুঝবো। শাকিল যদি থাকে, শাকিলের যদি জীবন থাকে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না বা হেরার কোনো সমস্যা হবে না। ওই ছেলে বলতেছে যে ঠিক আছে আমরা আসতেছি, আমরা তো ঢাকায়, আমরা রওনা করবো, বিকাল হবে আস্তে আস্তে। সত্য কথাই বলছে আমার কাছে। অবশেষে ওরা আসলো, এর ভিতরে হেরারে আমি তিনবার ফোন দিয়েছি, আমার ফোন রিসিভ করে না। পরেরবার মেসেজ করলাম যে একটু কথা বলো প্লিজ আমার সাথে, ওর সাথে আবার কথা বলার চেষ্টা করছি। ও বলতে আছে যে নেক্সট ডে যদি আপনি আমার কাছে ফোন দেন তাহলে আমি মামলা করতে বাধ্য হবো।
আপনি কখন জানলেন যে ছেলেটাকে ও বিয়ে করেছে সে আপনাদেরই ডিপার্টমেন্টের লোক?
আমি জানছি দেড় মাস পরে।
এই ছেলেটা মেয়েটার খোঁজ পেল কিভাবে?
এই ছেলেটা খোঁজ পেয়েছে ওই যে ও আসছিল যখন দাঁড়াইতে পুলিশে, 27 তারিখ থেকে লোক নিয়েছিল বরিশালে, ওই 27 তারিখে দাঁড়াইতে আইসে ওর সাথে ওই যে ইয়েতে গেছিল মুক্তিযোদ্ধা পার্কে, তখন দেখা হয়েছিল ওর সাথে। আর আমার ওয়াইফ একটু ইয়েভাবে চলাফেরা করতো, তো চলাফেরাটা একটু আনকমন ছিল। আর ছেলেটার সাথে সবকিছু করে দেয় ওর মাই, যাতে আমার।
আপনি পরবর্তী ঘটনাগুলো জেনেছেন কিভাবে, রিভিল করেছেন কিভাবে?
এই ঘটনাগুলো জানছি ওর সাথে ওই যে যখন আমার সাথে মনমালিন্য হইতেছে, তখনই এক আন্টির ফোন দিছিলাম, নামটা বলা যাবে না প্লিজ, ওই আন্টি আমার সবকিছু বলছে।
মানে এটাও কতটুকু বিশ্বাসযোগ্য সেটার একটা প্রশ্ন আছে। ফ্যাক্ট ইজ দ্যাট আপনার ওয়াইফ সে ওয়ান উইক এক সপ্তাহের নোটিশে আরেকটা ছেলেকে
শুক্রবার দিন তো বিয়ে হয় না, ওরা তো শুক্রবার দিন বিকালবেলা আবার বরিশালে হাজির হয়েছে। ওর মা বলতেছে বিয়ে হয় নাই, বা ও বলতেছে বিয়ে হয়েছে।
আপনার ওয়াইফ যেটা বলতেছে সেটা হচ্ছে বিয়ে হয়েছে, লাস্ট সিচুয়েশনটা কি?
আর যদি বিয়ে হয়, ও যেহেতু ট্রেনিং এ যাওয়ার আগে এই ঘটনাটা করছে, তাহলে তো বিয়ে হলে চাকরি হওয়ার কথা না।
অনেক কিছু নেগেটিভ চিন্তা করলেন আপনি, কেন করতে যাবে আপনার ওয়াইফ এটা আপনার কাছ থেকে দূরে থাকার জন্য? যদি বিয়ে করার প্রসঙ্গ এসে থাকে, দেখেন সিচুয়েশনটা হচ্ছে এটাই, যদি বিয়ে করার প্রসঙ্গ এসে থাকে যে বিয়ে করে থাকে তাহলেও সেটা আপনার কাছ থেকে দূরে থাকার জন্য, যদি এগুলো নাটক সাজিয়ে থাকে তাহলেও সেটা আপনার কাছ থেকে দূরে থাকার জন্য।
নাটক নয় এটা সত্য,
যদি এটা অভিনয়ের জায়গা থেকে হয়ে থাকে বা একটা ড্রামা সাজিয়েছে বা এরকম কিছু একটা, সেটাও তো আপনার কাছ থেকে দূরে থাকার জন্য।
আজও আমি জানতে পারলাম না কিন্তু কেন,
কবে থেকে আপনার সাথে ডেট আসছে সম্পূর্ণরূপে?
ও আমার সাথে এই 5 তারিখ থেকে, যেদিন চলে গেছে
ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত ডেট আসছে।
হ্যাঁ,
আজ পর্যন্ত আপনার সঙ্গে যোগাযোগ করে
মাসের 5 তারিখ,
মার্চের 5 তারিখ থেকে এখন পর্যন্ত ডেট আসছে এবং আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করে
যোগাযোগ করে
আপনিও চেষ্টা করে যোগাযোগ করতে পারেন?
চেষ্টা করছি অনেক,
কিন্তু আপনি যোগাযোগ করতে পারেননি, আপনিও পারেন
কোনো যোগাযোগ করতে পারি নাই। ওরে মেসেজ করি দৈনিক, শোয়ার আগে একটা মেসেজ করি আর আম্মুর ফোনে, আবার উঠলে একটা মেসেজ করি ওই নাম্বারে, কখনো যদি এর ভিতরে একটা আমার আনকমন নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, মেসেজ করছিলাম, মেসেজ করছি আর ব্যাক করছে ফোনটা। ব্যাক করার পর ও ফোনটুকু আমি অল্প একটু শোনার পরে ও বলতেছে হ্যালো হ্যালো, পরে আমি চুপ করে কণ্ঠটা শুনছি, তো ও বলতেছে কে ভাই কে বলছেন? আমি হঠাৎ করে বললাম আমি ধন্য অন্তত পক্ষে এতটুকু কথা শুনতে পারছি, দৈনিক যদি এতটুকু কথা শুনতে পারতাম। ও ফোনটা কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর আমি একটা মেসেজ করছি, দেখো আমি তোমার হাজবেন্ডের কাছেও বলবো না কারো কাছেও বলবো না, তুমি অন্তত পক্ষে আমার সাথে একটু কথা বলো, আমার কথাটা একটু শোনো, মেসেজে লিখছি যদি কি ভুল আমার সেই ভুলটা একটু দেখা যাও, আমি তোমার এত এতটা ভালোবাসি, যে ভালোবাসার কারণে আমি পুরো ফ্যামিলি থেকে বিতাড়িত, আমার চাকরির জীবনটা লাইফটাই ধ্বংস হয়ে গেছে, যেখানে আর্থিক কোনো কথা ওঠে না, তোমার জন্য কি না করতে পারি, আজও আজও তোমার জন্য অনেক কিছু করতে পারি। ওর একটা মেসেজ করছিলাম একদিন যে শাকিল হাঁটতে জানতো না, সে শাকিল রে এক প্রকার তুমি হাঁটা শিখাইছো, আমি মেয়ে জিনিস কি সেটা জানতাম না, তুমি শিখাইছো, প্রেম কি সেটা তুমি শিখাইছো, আমার জ্বর হইলে তোমার খাওয়া হইতো না, আমি অসুস্থ হইলে যে কোনো ভাবে কোনো সমস্যা বললে তোমার সেটা সবচেয়ে বড় সমস্যা মনে হইতো, সেই তুমি কিভাবে পারলা সবার সামনে দাঁড়ায় যে বলতে পারছো যে শাকিল স্যার আমি কাউরে চাই না, আজ তুমি অন্যের কাছে, কিন্তু কথাগুলো বলার মতো বা কোনোদিন বলতে পারবো কিনা ওকে সেরকম সুযোগ পাইতেছি না, শুধু মেসেজ করে যাচ্ছি আর রিপ্লাই তো কখনো হয় কিনা সেটা জানি না, তবে এরকম যতবারই হয়েছে যে ও আমার সাথে ঝগড়া করছে বা ইয়ে করছে কখনো এরকম করে নাই, ফার্স্ট এতদিন ওরে জায়গা, তবে তারপরে আমি অনেকদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম, এই কত রিলিজ হয়েছি আজকে 17 তারিখ রিলিজ হয়েছি তখন থেকে, এর ভিতরে আমার কিন্তু পুষ্টি নিচে রাঙ্গামাটিতে,
মানে আপনি কন্টিনিউয়াসলি আপনি হাসপাতালে?
হ্যাঁ হাসপাতালে অ্যাডমিট ছিলাম, এই রাজারবাগ পুলিশ হাসপাতাল, যেটার চিকিৎসা নেওয়ার পরে অনেকদিন যাবৎ, সাধারণত আমরা তো যারা ইয়েতে করি নিজেকে ইয়ে করার জন্য অনেক কিছু করি, আমি নিজেরকে ধ্বংস করার জন্য 36টা ঘুমের ওষুধ খেয়েছিলাম, যেটা খাওয়ার পরে বিশাল সমস্যা হয়েছে, সেই সমস্যা থেকে আমি ভর্তি, ভর্তি হওয়ার পরে এটার সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে, যেমন না খাওয়া থেকে তারপর বিভিন্ন ইয়া।
আপনি এখনো জবে আছেন নাকি আপনার ওখানে আর অন্য কারণে সাসপেন্স
করা? না না না,
এখন আপনি জবে আছেন?
আমি এখনো জবে আছি, কারণ আমি তো রাইট, আমি তো এরকম না যে কোনো সমস্যা করছি, আর আমি ইচ্ছা করলে যেটা মামলা করা যায় যে প্রথম স্বামীর কাছ থেকে যদি দ্বিতীয় তালাক না দিয়ে যায় আমি সেই কাজটাও কখনো করবো না বা করতে চাইও না, কেননা ও কোর্টে দাঁড়াক সেটা আমি চাই না, ও সম্মানহানি হোক সেটাও আমি চাই না।
আপনি তো আজকে লাখো মানুষের কাছে ওর কথা বললেন, সবাই ওকে বাঁকা চোখে দেখবে?
না বাঁকা চোখে দেখবে না, এটার মাধ্যমে তো ওর আমি জানাইতেছে যে আজও ওরে আমি ভালোবাসি, ও যদি আমার কাছে ফিরে আসে ওকে আমি সাদরে গ্রহণ করব।
প্রিয় শ্রোতা, আমরা এখানে যে বিষয়টা আপনাদেরকে সবাইকে বলতে চাই সেটা হচ্ছে, যদি আজকে আমরা হীরাকে এই জায়গাটায় পেতাম তাহলে হয়তো হীরার জায়গাটা থেকে নিঃসন্দেহে তাকে নিজেকে সাপোর্ট করে অনেক কিছুই বলার ছিল, এবং যেভাবে আমরা আজকে আমাদের এই গেস্ট শাকিলকে পেয়েছি, শাকিলের বলার জায়গাটা থেকে শাকিল যেমন নিজের কোনো অপরাধ খুঁজে পায় না, তেমনিভাবে হীরাও হয়তো বললে তার জায়গাটাতে কোনো অপরাধ সে খুঁজে পেত না, সেখানে হয়তো শাকিলেরই অনেক অপরাধ বের হতো। আর যে মানুষটির সঙ্গে হীরা এখন ঘর সংসার করছেন অবশ্যই তাকে আমি সম্মান জানাই, যে আপনি আপনার লাভের জায়গাটা থেকে তাকে স্ত্রী হিসেবে পেয়েছেন যদি পেয়ে থাকেন, অথবা না পেয়ে থাকলে নাই। আর তার ফ্যামিলির জায়গাটাকে যেটা আমরা বলবো, তার মাকে বলেন বা ফ্যামিলির জায়গা, যেগুলো নিয়ে আমাদের কিছুই বলার নেই, অভিভাবকের জায়গাটা থেকে তারা যেটা বেটার মনে করেছেন সেটাই হয়েছে। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে ফিলিংস, ভালোবাসার জায়গাটা। একজন আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানটি খুবই স্ট্রিক্ট ডিসিপ্লিনের উপরে চলে এবং এখানে খুব মেন্টালি ফিজিক্যালি দুদিক থেকে তৈরি করা হয় কিভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করবেন, কিন্তু মনের জায়গাটা আসলে এত বেশি নরম, এটা যত বেশি আমরা লাইফ স্টাইলের মধ্যে দিয়ে যাই না কেন, হার্ড লাইফ স্টাইলের মধ্যে দিয়ে যাই না কেন, যদি লাভ হয় সেখানে সেটা দুর্বল হবেই। একটা জিনিস বুঝি, আপনি যতই কাউন্সিলিং এর মধ্য দিয়ে যান না কেন, যতই আপনাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, আপনি ফিলিংস এর জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবেন না খুব সহজে। তবে একটা কথা আছে, টাইম হেলস এভরিথিং, সময় অনেক কিছু নিঃশেষ করে ফেলে। আমরা অবশ্যই বেশি বেশি দোয়া করতে চাই আপনার স্ত্রীর জন্য, যতটুকু আপনি তাকে সম্মানের চোখে দেখেন, ভালোবাসার চোখে দেখেন, সেই জায়গাটি থেকে অবশ্যই তার প্রতি আমাদেরও শ্রদ্ধা, সে অনেক বেশি ভালো থাকুক। আর একই সাথে এটাও ঠিক যে আপনার জন্যও আমাদের অনেক বেশি সমবেদনা থাকবে, আপনিও নিশ্চয়ই সুন্দর একটা জীবনে ফিরে আসেন। এছাড়া আসলে আর কিছুই বলার নেই। আর এই স্টোরি থেকে ব্যক্তিগতভাবে কে কি নিবেন বা নিবেন না সেটা একান্তই আপনার হাতে ছেড়ে দিলাম। একটা জিনিস বুঝি যে নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। আসলেই মানে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে প্রথমত সৃষ্টিকর্তা, তার জন্য সব ভালোবাসা, এবং তারপরে নিজের জন্যে। নিজেকে না ভালোবাসলে আসলে প্রতি মুহূর্তে আসলে কষ্ট পেতে হবে। আর বাবা মা তো অনেক বড় মাপের জায়গা, সেই জায়গাটা যেন কখনোই কোনো কষ্ট না পায়, নইলে এই ভালোবাসা বা এই ধরনের ভালোবাসার ক্ষেত্রে নিজের জীবনটা যেভাবে ঝুঁকির মুখে পড়ে যায়, তেমনি ভাবে পরিবার, যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তারাও অনেক অনেক বেশি কষ্ট পান। এবং এখন হয়তো বা বুঝতে পারছে না আমাদের শাকিল, কিন্তু একটা লম্বা সময় যখন পার হয়ে যাবে, যখন দেখবে যে যে আগুনে সে পুড়েছে সেখানে ছাই ছাড়া আর কিছুই নেই অবশিষ্ট, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, এই তিনটা বছর, এই চারটা বছর, এই পাঁচটা বছর যদি সে জীবনের অন্য কোনো প্রোডাক্টিভ খাতে ব্যয় করত, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক বা অন্য কোনো খাতে হোক, তাহলে সে কোথায় যেত, কত বড় লসটাই না সে করেছে। আমরা চাইবো সে খুব দ্রুত রিকভারি করুক। প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই আজকের হ্যালো ইট 920, তবে বরাবরের মতোই একটা গান দিয়ে শেষ হবে। আর কিছু কি বলার আছে লিসনারদেরকে? খুব ছোট করে ওর ওর প্রতি বলার আছে? হ্যাঁ, এক লাইনে প্লিজ।
হেরা, তোমার কাছে একটা রিকোয়েস্ট, যদি ওখানে সুখে থাকো তোমার জন্য দোয়া রইল, আর যদি সুখে না থাকো আমাকে খুঁজে নিও প্লিজ, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা।
কেন কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে পাড়ির বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন অপরাধী
Close up presents. Hello 8920. Close.